This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা, বুধবারের এই রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। জীবনের গল্প বলার এই প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই। ঢাকা, চিটাগং, কক্সবাজার এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে যারা আমাদেরকে শুনছেন, বাংলাদেশের বাইরে যারা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে শুনছেন এবং একই সাথে আগামীকালকে যারা এই অনুষ্ঠানটি ডাউনলোড করে শুনবেন, তাদের প্রত্যেককে আমরা সাদর সম্ভাষণ এবং তাদের প্রত্যেককে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের 66তম হ্যালো 8920 66তম পর্ব। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে। প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের কাছে মূল্যবান এবং হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার ক্ষেত্রে একটি সিলেবাসহীন অনুষ্ঠান। আমরা বারবারই আপনাদেরকে এই কথাটি বলে থাকি, যেখানে শুধুমাত্র প্রেম, শুধুমাত্র ভালোবাসা, শুধুমাত্র আনন্দ, শুধুমাত্র বেদনা কিংবা শুধুমাত্র ভৌতিক, শুধুমাত্র যৌক্তিক, শুধুমাত্র অযৌক্তিক এরকম কোনো বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করি না। জীবন যেহেতু সবকিছু মিলিয়ে একটা বর্ণিল জায়গা, জীবন যেহেতু সবকিছু মিলিয়ে একটা বর্ণিল অভিজ্ঞতার একটা প্ল্যাটফর্ম, সুতরাং হ্যালো 8920 তাই। হ্যালো 8920 পুরো বর্ণিল জীবনটাকে এখানে ধারণ করতে চায়। আমরা শুধুমাত্র একটা বিষয়কে লক্ষ্য রাখি, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প থেকে কেউ যদি কোনো কিছু ভালো অর্থে শিখতে চায় তাহলে সেই মেসেজটি আপনার জীবনে রয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদের হ্যালো 8920 একটি মেসেজকে মাথায় রেখে যে কোনো ধরনের জীবনের গল্প এখানে সুযোগ দিয়ে থাকে। আজকে যে বন্ধুটি এখানে আছেন তার কাছে আমরা যাব। যাবার আগে বলতে চাই, আপনিও আসতে পারেন আমাদের কাছে আপনার জীবনের গল্প বলার জন্য। পৃথিবীর কেউ যদি আপনার কথা না শোনে তাহলে আমরা শুনবো এবং লাখো মানুষকে আমরা আপনার জীবনের কথা শোনাবো। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফোন নাম্বার। হ্যালো 8920 এর জন্য একটি ডেডিকেটেড ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটা আপনারা নিশ্চয়ই জানেন, 9115668। আমি আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে করলে 02 যোগ করে নিতে হবে। ফোন করার পর, যে কাজটি অনেকেই করেন না, ফোন করার পর আপনি অবশ্যই আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, সেই নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনার জীবনের গল্পটি 2 মিনিটে সারাংশ বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমি আবারও বলছি, কেবলমাত্র শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের ফেসবুক। আমাদের ফেসবুকের ঠিকানা আপনার নিশ্চয়ই জানা আছে, তারপরও একবার বলে দিচ্ছি, দুই ভাবে আপনি খোঁজ করতে পারেন। একটা হচ্ছে আরজে কিবরিয়া দিয়ে, আরজে স্পেস KEBRIA, আরজে কিবরিয়া নামে খোঁজ করলে আপনি প্রায় সখানেকের মতো ফেক পেজ পেয়ে যাবেন। কিন্তু যে পেজটিতে 260,000 কাছাকাছি মেম্বার রয়েছে, আমি আবারও বলছি 260,000 কাছাকাছি মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 অফিসিয়াল পেজ। আমি আরেকটি পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি, আপনি এভাবে খুঁজলে আপনি কোনোভাবেই ভুল করবেন না। সেটা হচ্ছে আপনি যেখানে ওয়েবসাইট সার্চ করেন সেখানে গিয়ে লিখবেন www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে সার্চ করবার সঙ্গে সঙ্গে আপনি আরজিকিপিয়া নামে পেজটি পেয়ে যাবেন এবং আপনি ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, সবাইকে আমরা পেজটিতে জয়েন করতে বলি এই কারণে যে হ্যালো 8920 সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকের অতিথির সাথে যোগাযোগ করা থেকে শুরু করে পুরনো অতিথির সাথে যোগাযোগ করা থেকে শুরু করে ছবি দেখা শুরু করে ডিটেল জানা সহ যাবতীয় তথ্যাবলী আপনি ওই পেজটি থেকে পেয়ে থাকবেন। সুতরাং বুঝতেই পারছেন পেজটি কত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠানে আজকের অতিথি কে রয়েছেন তার সঙ্গে পরিচিত হব। তিনি আমার সামনেই রয়েছে এই মুহূর্তে, চলুন তাকে আমরা ওয়েলকাম করি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন?
নাজমা।
ওকে, নাজমা। নাজমা আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছে, নাজমার জীবনের গল্প আমরা আজকে উদ্ঘাটিত করব। নাজমা, আপনি তো নিশ্চয়ই হ্যালো 8920 শুনেন?
জি, নিয়মিত শুনেন।
নিয়মিত শুনেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে প্রথমে আপনাকে একটু বলতে হবে আপনার পরিচয়ের বেসিক কিছু জিনিস, যেমন আপনার বয়সটা কত, আপনি কি করেন।
জি, আমার বয়সটা 22 হয়ে গেছে।
23 বছর বয়সে? আচ্ছা।
হ্যাঁ, আর আমি দোকানে জব করি।
দোকানে আপনি জব করেন? কিসের জব করেন? সেলসম্যান।
সেলসম্যান
এর জব করেন নাজমা, তিনি 23 বছর বয়সে। কোথায় থাকেন আপনি?
আমি থাকি হলো কাশপুর।
কাশপুর মানে হচ্ছে ঢাকার?
ঢাকার বাইরে, নারায়ণগঞ্জে পড়ে আর কি কাশপুরটা।
আচ্ছা, কাশপুরে থাকেন, কাশপুর থেকে আমাদের এখানে এসেছেন তিনি। নাজমা, আপনার জীবনের গল্প আজকে আমরা জানবো, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি একদম ছোটবেলা থেকে শুরু করতে চাই।
জি প্লিজ।
আমরা চার ভাই বোন ছিলাম, আমাদের বয়সটা যখন 2-3 বছরের ছিল তখন আমাদের বাবা দুটা চোখে নষ্ট হয়ে যায়।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা গ্রামের মধ্যে লুঙ্গি টুঙ্গি তাঁত কাপড়ের মেশিন গুলা ওগুলার কাজ করত।
আচ্ছা আচ্ছা।
তো তখন থেকে চোখ নষ্ট হয়ে যায়। চোখ নষ্ট হওয়ার পর আমাদের ভাই বোন যারা সবাইকে নিয়ে ঢাকা চলে আসে, ঢাকা যেখানে আসে সেখানে আবার আমার বড় মামাদের বাসা ছিল। তো বড় মামারা মোটামুটি হেল্প করছে, তারপর ওই রকম ভালো করে করে নেই আর কি। তো যার কারণে আমাদের ফ্যামিলিটা খুব দারিদ্রের মধ্যেই ছিল। তো আমরা একটু একটু বড় হয়েছি, বাবাও একটু একটু সামর্থ্য ভালো হয়েছে, একটা দোকান দিছিল, লাকি বিক্রি করত। আমরা বড় হয়েছি, দারিদ্রের কারণে লেখাপড়া করা হয় নাই, বিশেষ করে আমি আমার ছোট বোন সংসদ ভবনে চকলেট বিক্রি করছি। ছোটবেলায় চকলেট বিক্রি করে টাকা নিয়ে দিছি, বা আমার বড় ভাই ছিল, মেজ ভাই ছিল, দু ভাই ছিল, এরাও মোটামুটি ভাবে চাকরি টাকরি করছে এখানে সেখানে। তো আমার মাও কাজ করতো। আপনার এলজিডি ভবনটা যখন তৈরি হয় তখন যে লোকগুলা তৈরি করতো, মিস্ত্রি বলা হয় এদেরকে, তো এদের রান্নাটা আমার মা করতো। আর আমরা চকলেট টকলেট বিক্রি করতাম দুই বোন, তো এরকম কোন রকম সংসার।
চকলেট কি রাস্তায় বিক্রি করতেন?
হ্যাঁ, সংসদ ভবনের ভিতরে বা জিয়া উদ্যানের ভিতরে বিক্রি করতাম।
আচ্ছা।
ভাইয়েরাও লেখাপড়া করতে পারেনি, কেউ করতে পারেনি, সব সময় মা বকাবকি করতো, বাবা বকা দিত, ভালো লাগতো না আমার। আমি এগুলো আসলে ছোটবেলা থেকে পছন্দ করতাম না, বকা দেওয়া জিনিসটা বা কোন রাগারাগি এটা আমার ছোটবেলা থেকে অপছন্দের ছিল। চকলেট বিক্রি করতে করতে মাঝখানে এক সাহেব মেমদের সাথে পরিচয় হয়ে যায়, দেখা হয়ে যায়। ওইখানে ওনারা নিয়ে যেতে চায়, তো ওনাদের সাথে যে কোনো ভাবে যাওয়া হয়,
যা
হয়। তখন 7-8 বছর বয়স হবে, তখন ওনাদের সাথে যাওয়ার উদ্দেশ্য হলো ওনারা বলছিল যে আমাদের বাসায় কাজ করলে তোমাকে মাইনে দেওয়া হবে। ভাবলাম যে চকলেট বিক্রি করে তো টাকার জন্যই করি, তো এটা করলে আর অসুবিধা কি। তো ওনাদের সাথে যাওয়া হয়। তখন যাওয়ার পর ওনারা আর আমাকে বাসা থেকে বেরোতে দেয় না। প্রায় 1 মাস 1 দিন ওনারা আমার ওই বাসার মধ্যে আটকায় রাখছে, আটকায় রাখছে। আমি বের হইতে পারতাম না অবশ্য, কিন্তু একটা কৌশলে বের হয়েছি। তার কারণ ছিল পাশের ফ্ল্যাটের একটা কাজের মেয়ে ছিল, তো ওই মেয়েটা নিয়মিত দেখতো যে আমি কান্না করতাম। তো কান্না করতে দেখতে
এটা কি আপনার বাসায় জানতো না যে আপনি ওনাদের সাথে গেছেন?
না, কেউ জানতো না।
আপনি কাউকে এটা বলেন
না? কাউকে বলিনি, কেউ জানতো না। বাসায় সবাই খোঁজাখুঁজি করছে, টেনশন করছে। মাইক দিয়ে যখন বলা হয়েছে, আমার পাশ দিয়ে বলে চলে গেছে, কিন্তু আমি ডাক দিতে পারিনি, আমার বাসার লোকেরা দেয়নি ডাক দিতে।
আচ্ছা।
পাশের ফ্ল্যাটের যে কাজের মেয়েটা, ওই মেয়েটা আমাকে বুদ্ধি দিছে যে তুমি এদের সাথে, এদের সামনে কান্নাকাটি করো না, এদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাহলে এরা তোমাকে বাইরে নিয়ে যাবে, তখন তুমি তোমার বাসায় যেতে পারবা।
আচ্ছা।
তো আমি ওই মেয়েটার কথা অনুযায়ী এদের সাথে ভালো ব্যবহার করলাম। এদের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে খাওয়াইতাম, টাওয়াইতাম, গোসল টোসল করাইতাম। তো হঠাৎ করে একদিন, প্রায় 1 মাস 1 দিন পর, ওই ম্যাম আমাকে 50টা টাকা হাতে দিয়ে আমাকে বলছিল যে তুমি বাজারে যাও, বাজার থেকে আমার জন্য মিষ্টি কুমড়া নিয়ে আসো আর লাল শাক নিয়ে আসো। তো আমি ওই মেয়েটার, ওই যে মেয়েটা বলছে যে বাইরে পাঠালে তুমি যেতে পারবা, তো ওই মেয়েটার কথা অনুযায়ী আমি বাসা থেকে বেরিয়েই একটা রিক্সা নিয়েছি, নিয়ে আমি বলছি আমি আগারগাঁও বাজারে যাব। তো ওই রিক্সাওয়ালাটা আমাকে নিয়ে আসলো। ঠিক 1 মাস 1 দিন পর আমাকে যখন নিয়ে আসছে, মজার ব্যাপার হচ্ছে এটা যে এত মানুষ ওইখানে জমা হয়েছিল যে মানে মানুষ, মানে মানুষই দেখা গেছে, অন্য কোনো কিছু দেখা যায়নি। এত হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল ওইখানে, যে সবাই ভাবছে আমি কোথায় হারিয়ে গেছি, আমি মারা গেছি নাকি। তারপর এতদিন পরে পাওয়াটা সবাই মানে অন্যরকম ভাবছে, কিন্তু ওইটা যদি সব সময়কার জন্য ভাবতো হয়তো আমার এরকমটা হইতো না। আমার বাবা মা আসলে সব সময় বকাবাজি করতো, ওটা আমার ভালো লাগতো না। তো ওইখান থেকে 1 মাস 1 দিন পর যখন আসা হইলো, তারপরে আবার সেই নিয়মিত সংসদ ভবনে যাওয়া আসা।
ওই যে 1 মাস 1 দিন পরে আপনার বাবা আপনাকে ফিরে পেলো, তা আপনি তো জানতেন যে আপনি কোথায় ছিলেন, তাদের কাছে যায়নি আপনার বাবা?
হ্যাঁ, তাদের কাছে গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তারপর আপনার মোহাম্মদ ফাতানায় কেস করা হয়েছিল ওদের নামে, এরা কেন আমাকে আটকায় রাখছে। পরে ওরা আমাকে বলছে যে তোমাকে কি জোর করে নিয়ে আসা হয়েছে? আমি বলছি না, আমাকে অ্যাকচুয়ালি জোর করে নিয়ে আসা নাই, কিন্তু আমাকে জোর করে রাখা হয়েছে এখানে।
আচ্ছা।
এটা বলা হয়েছিল। তারপরে ওদের তখনকার কথাটা অনেক ছোটবেলার, তেমনটা মনে নাই। হ্যাঁ, তারপরে এটা মনে আছে এদের মানে বাসা পর্যন্ত পুলিশ গেছিল, সেটা মনে আছে। তো তারপরে আবার চলে আসলাম ওখান থেকে। আসার পর সেই একই অবস্থা, চকলেট বিক্রি করো, পানিও বিক্রি করছি মাঝে মধ্যে, এরকম ভাবে সংসার চলছে। তো হঠাৎ করে একদিন, আমাদের তো লার্কির দোকান ছিল, তো আস্তে আস্তে আমার বাবা একটা মুদি দোকান দিয়ে দিল, দুইটা দোকান হয়ে গেছে। ওইখানে আপনার বসতে বাইরের মতো ছিল, তো ওইখানে আপনার 18-19টা রুমও হয়ে গেছে আমাদের ভাড়া দেওয়ার মতো।
আচ্ছা আচ্ছা।
তো ওইখানে আমার বাবা ওইগুলো ভাড়া দিত, আর দোকান গুলো দেখতো। এর ভিতরে আমার বড় ভাই এলজিডি ভবনে চাকরি নিল, বিল্ডিংটা হয়ে গেল, চাকরিও নিল, 11 তলায় চাকরি করে। তখন ভাই বিয়ে করে ফেলবে বা যে কোনো ঝামেলায় ভাইকে বিয়ে করানো হয়েছিল। তো ভাইকে বিয়ে করানোর পর যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠান থেকে একটা ছেলে আমাকে পছন্দ করতো।
তখন আপনার বয়স?
তখন আমার বয়স ছিল 11 থেকে 12 বছর।
11 থেকে 12 বছরের
তখন থেকে ওই ছেলেটা পছন্দ করতো। তারও আগে থেকে আরেকটা ছেলে পছন্দ করতো, কিন্তু ওই ছেলেটা আমার বাবাকে বলছে আপনার মেয়ে যখন উপযুক্ত হবে, বিয়ে বয়স হবে, তখন আপনার মেয়েকে আমি বিয়ে করবো, আমি কারো কাছে দিব না। ও সবসময় এরকম বলতো। তো আমি তো বিয়ে সম্বন্ধে তখন তেমনটা বুঝতাম না। তো ওই ছেলেটা যখন পছন্দ করতো তখন মানে ওই ছেলেটার বাবা ছিল বাবুর্চি, রান্না করতো। তো আমার বাবা বলছিল যে আমি কোনো বাবুর্চির ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না, এরকম বলছিল। তো বলাতে তো বাধ্যতামূলক ওই ছেলেটা আমাকে একদিন উঠে নিয়ে গেছিল। উঠে নিয়ে গেছিল কি আমি তো অতটা বুঝতাম না, আমাকে এসে বলতেছে চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। আমি ওর সাথে চলে গেছিলাম সকালবেলা। তো ওর সাথে সকালবেলা চলে যাওয়াতে রাত্রি হয়ে গেছে, ও আর আমাকে বাসায় নিয়ে আসতেছে না। আমি ওকে বারবার বললাম বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে যাও। ও আমাকে বলতেছে তোমাকে আমি আর ওই বাসায় নিয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করে রাখবো। তখন আমি বলছি আমার বাবা তো তোমার কাছে আমাকে দিয়ে দিবে না, এত বেশি আমলাপ করার দরকার নেই, আমাকে বাড়িতে পাঠায় দাও। ও বলতেছে না আমি পাঠাবো না। সেদিন রাত্রিবেলা তার মার সাথে ছিলাম, পরদিন সকালবেলা প্ল্যান ছিল যে সে আমাকে বিয়ে করবে। তো পরদিন সকালবেলা আমার বাবা মানে আইডিয়া করে বলতে পারতো যে আমি ওইখানে গেছি বা ওই ছেলেটা আমাকে নিয়ে, সেরকম বলতে পারছিল। বলার তো ওদের বাড়িতে গেছি যে একদম কারেক্ট আমাকে দেখছে। দেখার পর মানে ওইখানে সবাই গেছিল, আমার চারটা মামা ছিল, চারটা মামা, মামি চারটা, তারপর মামা তো বোন ভাইয়েরা সবাই মানে আমাদের রক্তের যারা আছে সবাই চলে গেছিল ওইখানে। সবাই যাওয়ার পর আমাকে ওইখান থেকে নিয়ে আসবে। ওখান থেকে নিয়ে আসার পর মা আমাকে প্রচার করতেছে তুমি কেন ওর সাথে গেলাম। তখন আমি বুঝছি দেখো আমি তো আর অতটা বুঝি না, ও আমাকে বলছে যার জন্য ওর সাথে আমি চলে গেছি। তো আমার ভাবি ছিল, ভাই বিয়ে করছে, ভাবি ছিল, ভাবি আমাকে অনেক বুঝেছে দেখো এরকম ছেলেদের সাথে যাওয়া ঠিক না, ছেলেরা সাথে গেলে মানুষ শুনলে খারাপ বলে, এরকম বুঝেছে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি আর যাবো না, আমি আসলে বুঝতে পারিনি। তারপর দিন দু তিন দিন গেলো, তারপর বলতেছে যে বিয়ে দিয়ে দেবে, বাড়িতে নিয়ে আসছে। বাবা তো চোখে দেখে না। তো অনেক গ্রামে যারা মানুষ ছিল তারা বলছে যে দেখো এই মেয়েটা কিছুই বুঝতেছে না, এরে বিয়ে দিবা, এরে বিয়ে দেওয়ার পর যদি সংসার জীবনটা না বুঝে তখন তোমাদেরই ঝামেলা হবে। তো আমার মা সেটা বুঝতে চায়নি, আমার মামারা ছিল তারাও বুঝতে চায়নি, আমাকে বিয়েই দিয়ে দিবে। তো বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ ভালো কথা, বিয়ে দিয়ে দিছে। আপনার যে চিনবেন বলে হয়তো 2500 থানা একটা গ্রামে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। সংসার কি জিনিসটা সেটা আমি একেবারেই বুঝি না, সংসার কিভাবে করতে হয়, স্বামী সেবা কিভাবে করতে হয় সেটা আমার জানা নাই। ওইখানে আবার একই দিনে আমাকে যে দিন বিয়ে দিয়েছে সেই দিনই আমার মামাতো বোন একটাকে ওই গ্রামেই বিয়ে দিয়েছে।
ওই ছেলেটার সাথে বিয়ে হলো না, বিয়ে অন্য কারোর সাথে হলো
না, আমার ওই ছেলেটার সাথে বিয়ে হয়েছে। ওর আবার আমারই মামা শ্বশুর হয় ওর কাছে বিয়ে হয়েছে, আমার মামাতো বোনের। দেওয়ার পর তো সংসার জীবনটা বুঝি না।
দাঁড়ান আমি একটু জানতে বলেন তো ছেলেটা কি করতো যে ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে?
ছেলেটাও ওই যে আমি বললাম আমার বাবা তাঁতের মেশিন চালাইতো, ওই ছেলেটাও ওই মেশিন চালাইতো।
আচ্ছা,
ওই তাঁত কাপড় বুনতো। ওই ছেলেটা খুব টর্চার করতো।
ওই ছেলের বয়স কত ছিল?
ওই ছেলের বয়স ছিল আমারই সমবয়সী হবে, হয়তো 2-4-5 বছরের বড় হবে।
2-4 বছরের বয়স হলে তার মানে ওর বয়স তখন 13-14 বছর
এরকমই হবে।
আর যে ছেলের আপনার সাথে সম্পর্ক চলছিল এক ধরনের, তার বয়স কত ছিল?
ওর বয়স অনেক ছিল, প্রায় 18-19 বছর হবে।
18-19 বছর ছিল। বিয়ে দিল না কারণ সে হচ্ছে বাবুর্চি,
বাবুর্চি ছেলে, যার জন্য ওর সাথে আমার বিয়েটা।
আর আপনাদের পারিবারিক স্ট্যাটাসও খুব বেশি ভালো ছিল
না? ভালো ছিল না।
এই যে ডিলেমা গুলো প্রিয় শ্রোতা, আপনি একটু চিন্তা করে দেখুন যে আমাদের ভেতরে যে আত্মাভিমান বা সামাজিক এই যে মর্যাদা ব্যাপারগুলো, প্রথম কথা হচ্ছে আমার নিজের মর্যাদা কতটুকু সেটা চিন্তা না করে অন্যের মর্যাদার জাজমেন্ট গুলো করা, এবং একই সাথে একটা ভুল আমার মেয়ে করছে সেটার জন্য আমি তার চাইতে দ্বিগুণ ভুল করে ফেলা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে। এই ভাবনার জায়গাটা থেকে আমরা সামনের দিকে যাব। আমরা নাজমার জীবনের গল্প আজকে উদ্ঘাটন করছি। এই পর্যায়ে আপনাদের সবাইকে একটু বলতে চাই যে আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে নাজমাকে নিয়ে, ওখানে আপনি প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আপনার প্রশ্নগুলো কোনো না কোনো ভাবে আমরা আমাদের ওর জীবনের গল্প জানার ফাঁকে ফাঁকে ওকে আমরা করবো, এবং ওগুলো কোনো না কোনো ভাবে ওর জীবনের যে সত্যগুলো রয়েছে, জীবনের যে গল্পগুলো রয়েছে সেগুলো বের করে আনার ক্ষেত্রে সহযোগিতা করবে। সুতরাং প্রশ্ন থাকলে, কমেন্টস থাকলে ওখানে গিয়ে করুন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবার বলছি www.facebook.com/hello8920। 8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
ওই ছেলেটা অনেক টর্চার করতো, কারণ সংসার জিনিসটা বুঝতাম না। ওর মা একটা কথা বললে হয়তো আমার ভালো লাগতো না, ওর মা কাজের কথা বলতো আমার ভালো লাগতো না কাজ করতে। বা মাঝে মাঝে দেখা গেছে যে আমি একটা কাজ করছি আমার খুশি মনে, ওই কাজটা ওর মার পছন্দ হলো না, তখন মানে ওর মা আমার সাথে লাগিয়ে যেত এটা এরকম কেন হয়েছে। তখন ও আবার কাজ থেকে এসে যখন এটা দেখতো তখন ও তো মাকে কিছু বলতে পারতো না, আমার উপর টর্চার করতো। তো আমি আবার যখন বাপের বাড়িতে আসতাম তখন আমার মাকে আমার বাবাকে বলতাম আমি এখানে যাবো না। তো ওরা বলতো কেন যাবো না, আমি বলছি ও আমার সাথে মারামারি করে ঝগড়া করে আমার এগুলো ভালো লাগে না, গালি দেয় আমার এগুলো ভালো লাগে না, আমি ওখানে যাবো না। তো মা বাবা আমাকে বলতো দেখো সংসারে এরকমই হয়, যাবো না কেন, বিয়ে হয়েছে যাইতে হবে, সংসার এর থেকে ভালো হয় না, সংসার এমনই হয়। তখন ওই যে এলাকায় বিয়ে দিয়েছিল ওই এলাকার সবাই বলতো তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে তোমার বাবা মা দেখে শুনে কেন এরকম একটা ছেলের হাতে বিয়ে দিল। ছেলেটা খুব শর্ট ছিল, খাটো ছিল এবং খুব কালো ছিল। তো আমি বলছি যে আমার বাবা মার পছন্দ হয়েছে যার জন্য দিচ্ছে। তো ওইরকম করতে 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 2 বছর পার হয়ে গেছে, ওর সাথে এরকম মারধর খাইছি, অনেক মারছে আমাকে, অনেক টর্চার করছে। তারপরও আমি আমার বাবা মাকে বললে আমার বাবা মা বলতো স্বামী সংসার এরকমই হয়। লাস্ট মার খাই আমি তখন অনেক পিটেছিল আমাকে, গ্রামের বাড়িতে ঝাড়ু হয় যে ঝাড়ু দিয়ে পিটেছিল, ঝাড়ু দিয়ে পিটানোর ফলে আমার এখানে ঝাড়ু ঢুকে গেছিল এই হাতে,
হ্যাঁ
এই দিকে পুরো ই হয়ে গেছিল। তারপর আমার যে মামাতো বোন এখানে বিয়ে দিয়েছে, আমি ওই রাত্রেই মামাতো বোনের এখানে চলে আসছি। আসার পর মামাতো বোন দেখি একই কথা বলে, স্বামী সংসার এরকমই হয়, এর ভালো হয় না এসে। তো ওদের কথাগুলো অ্যাকচুয়ালি আমার ভালো লাগতো না, আমার কাছে খুব খারাপ লাগতো এই জিনিসটাই যে ওরা আমাকে বুঝতে চাইতেছে না, আমি কি চাইতেছি সেটা ওরা জানতে চাইতেছে না, আমার মনটাকে বুঝতেছে না। যার জন্য পরদিন সকালবেলা ওদের বাসা থেকে আমি কারো কাছে কোনো কিছু বলিনি, আমি ঢাকা চলে আসছি। এই ফার্স্ট আমি ঢাকাতে একা চলে আসি, আমার ফ্যামিলি সব বাড়িতে চলে গেছে, এখান থেকে যত ঘর বাড়ি ছিল সব বিক্রি করে দিয়েছে, দোকান টোকান সব বিক্রি করে যা যা নেওয়ার এখান থেকে নিয়ে বাড়ি চলে গেছে।
বাড়িটা কোথায় ছিল?
আমাদের বাড়িটা ছিল বাঁশরামপুর থানায়, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। বাড়িতে চলে যাওয়ার পর আমি আবার ঢাকা চলে আসি, ঢাকায় চলে আসি, আমি গাড়িতে উঠছি, আমার কাছে কোনো টাকা ছিল না, 10 টাকাও আমার কাছে ছিল না। বাসে ওঠার পর আমাকে বলতেছে আপা ভাড়া দেন, আমি বলছি ভাই আমার কাছে ভাড়া নাই আমি ঢাকায় যাব। ওই লোকটা বলতেছে আপনি যদি ঢাকায় যান আপনার কাছে ভাড়া না থাকলে আমরা নিতে পারবো না। তো কোথায় এনে নামাই দিচ্ছে আমি সেটা বলতে পারবো না, কারণ তখন আমি তেমন কিছু চিনি না। হাঁটতে 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 আমি চলে গেলাম কোথায়, কামরাঙ্গি চর চলে গেলাম। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে এটা কামরাঙ্গি চর। ওইখানে যাই দেখি যে ছোট ছোট ছেলে মেয়ে একটা দোকানে পলি প্যাক করতেছে, দোকানে আবার একটা লোক বসা ছিল, বয়স্ক লোক। তা আমি বলছি যে আঙ্কেল আমিও পলি প্যাক করবো, আমাকে টাকা দিবে। তো ওই লোকটা বলতেছে তুমি কোথেকে আসছো, আমি ওনাকে বিস্তারিত বললাম, এই ডিটেলস দিলাম। দেওয়ার পর উনি বলতেছে দেখো তোমার বাবা মা তো তোমাকে খুঁজবে। পরে ওনাকে বলছি তা আমার বাবা মা যদি আমাকে খুঁজে তাহলে আমাকে ঠিকই পাবে, আপনি আমাকে কাজটা দেন। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাকে কাজটা দিয়েছিল, সপ্তাহে 200 টাকা দিত পলি প্যাক করলে।
আপনি থাকলেন কই?
থাকলাম ওইখানে, যে মেয়েগুলো দেখলাম ওই যে লোকটার দোকান ছিল ওই লোকটাই আমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দিল, একটা মেয়ের সাথে, একটা জয়েন্ট ফ্যামিলির সাথে ওখানে থাকলাম। ওখানে থাকার পর 3-4 সপ্তাহ যখন কাজ করলাম, পলি প্যাক করলাম, প্রায় মোটামুটি 2700 টাকা আমার কাছে হয়েছে। হওয়ার পর আমাদের যে এখানে আগারগায় বসতে ছিল, ঘর ছিল ভাড়া দিচ্ছি, এখানে একটা মহিলা ছিল, ওনার ছেলের নাম ছিল সুমন, আমরা সুমনের মা বলে ডাকতাম বা মাঝে মাঝে খালা বলে ডাকতাম। তো ওনাকে আমার আব্বাই দেখাশোনা করতো, কারণ ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে। তো উনি আর ছেলে মেয়ে ছোট ছিল, উনিও খুব কষ্ট করতো। তো আমার আব্বা ওনাকে একটা রুম এক্সট্রা করে দিয়ে দিয়েছিল আর বলছিল যে তোমার আর এই রুমের ভাড়া দিতে হবে না, তুমি এখানেই থাকো। তো এরকম রাখতো আর কি, দেখাশোনা করতো। আমি 4 সপ্তাহ পর ওনার কাছে চলে আসছি, ওনাকে আসার পর উনি আমাকে বলতেছে তুই এতদিন পর কোথেকে আসছিস, তোর মা বাবা তোর খুঁজতেছে, তোর ভাইয়েরা তোর খুঁজতেছে। পর আমি বললাম ভাইয়েরা খুঁজতেছে, দেখো ওনারা আমার কোনো কথা বুঝতে চায় না, কোনো কিছু জানতে চায় না, শুধু বলে স্বামী সংসার এরকমই হয়, মানুষ কি স্বামী সংসার করে না?
স্বামী কি খুঁজতো আপনার পরে?
না, খুঁজেনি। তারপর ছোট ভাই এখানে গার্মেন্টসে চাকরি করতো, ছোট ভাইয়ের পরে আসলো, আসার পর এখানে যে ঝাড়ুটা ঢুকে গেছিল এটা দেখিনি। পরে ছোট ভাই এসে বলতে সাথে কি হয়েছে, সাদা হয়ে গেছে এখানে, আমি বলছি এখানে মাসের যে ব্যথা পেয়েছি। পরে না এটার ভিতরে মনে হয় কিছু আছে, আমি বলছি না ভিতরে কিছু না, ও বলতেছে আছে। পরে নিয়ে গেলো ডাক্তারের কাছে, যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ এত বড় একটা ছলা বেরিয়েছে ভিতর থেকে। তারপরে ভাই বললো যে আজকের পর তোমাকে আর ওখানে দেওয়া হবে না, তুমি বাড়িতেই চলে যাও। তো ভাইয়ের কথা অনুযায়ী বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার সপ্তাহখানিক পর ওই ছেলেটার সাথে ডিভোর্স করানোর জন্য আবার 2500 নিয়ে আসলো। 2 বছর হয়ে গেল, ও আপসে দিয়ে দিলাম, আমি আপসে দিয়ে দিলাম। দেড় বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর 10 থেকে 12 দিন পার হয়েছে, এর মধ্যেই মা আবার কথাবার্তা বলতেছে আমাকে আবার বিয়ে দিয়ে দিবে। তখন নির্ভয়ে আমার ভাবির সাথে বলছি, বড় ভাবির সাথে, যে ভাবি এরা যদি আমাকে আবারও বিয়ে দেয়, ওদেরকে বলেন যে ভালো দেখে দিতে, যদি ভালো দেখে না দেয় তাহলে আমি এবার মরে যাবো, আমি ঠিক এরকম বলছি। তারপর আমার খালাতো ভাই একটা আছে আমাদের গ্রামেরই, আমরা যেখানে বাড়ি আমাদের ওদের বাড়ি রয়েছে সেখানে, ও আবার আমাকে পছন্দ করে ফেলছে। ও আমার ভাবির কাছে এসে বলতেছে, ভাবি আমি নাজমাকে বিয়ে করবো। তো ভাবি বলছে, দেখো এটা তো আমার কাছে বললে লাভ নাই, সেটা যার কাছে বললে লাভ হবে তুমি তার কাছে বলো। তো ও বলতেছে, আপনি বলেন। ভাবি এসে আমাকে বলতেছে, তোমাকে না অমুক পছন্দ করছে, ওর নাম ছিল মুন্সী, আমরা মুন্সী ভাই বলে ডাকতাম। তো আমি বলতেছি, তো এটা আমার কাছে বলতেছেন কেন, বাবা মা আছে তাদেরকে বলে।
ম্যারিড
ছিল না, আনম্যারিড ছিল। ও আসছে, তারপর ওর বাবা মা সবাই মানে জানাজানি হয়েছে যে ও আমাকে বিয়ে করতে চাইতেছে। তো চাইতেছে পর ওর যে বড় বোন ছিল, ওর বড় বোন শ্বশুরবাড়িতে ছিল, ওটাকে খবর দিয়ে আনানো হয়েছে। আনার পরে বলতেছে, তুই তো বেকার, তুই কোনো কাজ করলে তোরে আমাকে বিয়ে করাবো। তো ও বলতেছে, যদি ওরে আমাকে বিয়ে করাও তাহলে আমি অবশ্যই কাজ করবো। তো ওর বোন বলতেছে যে আগে কাজ করো পরে বিয়ে করাবো, তোমার জন্য ওকে রেখে দেওয়া হবে, কথা দিলাম, এরকম বলতেছে। পরে ও মানে অনেক কষ্ট, ওর ঠিকানা লিখে দিয়ে গেছে, মেঘনা চলে আসছে কাজ করার জন্য, এক মাস পরে গেলে বিয়ে হবে, আমাকে ঠিকানা দিয়ে আসছে, যদি তোমার অন্য কোথাও বিয়ে দিতে চাই তুমি ঠিকানা চলে যাবে আমার কাছে, এবং একটা ঠিকানা একটা কাগজ আমার কাছে দিয়ে গেছে। ও যেদিন গিয়েছে তার পর দিনই আমার বাবা মা কাছে আইসা, আমার খালা মানে ওর মা, ওর বোন আইসা বলতেছে, তোমাদের মেয়ে যত তাড়াতাড়ি পারো অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। তো আমাদের বাবা মা বিয়ে দিতেই হবে। আমার মা আবার কি করছে, আমার ফুপুর বাড়ির উপস্থিতি পাঞ্চানপুর থানার মধ্যেই, তো ওইখানে আমাকে পাঠায় দিচ্ছে। ওইখানে পাঠানো দেওয়ার পর ওইখানে দু তিনটা বিয়ে দেখছে, দেখার পর আমাকে একটা ছেলে দেখাচ্ছে, বলছে যে এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। তো যাকে দেখাইছে ছেলেটা খুব ভালো ছিল, দেখতে শুনতে স্মার্ট ছিল, তো আমি বলছি হ্যাঁ এটা ভালো, কিন্তু বিয়ের জন্য দেখাইছে তখন সেটা আমাকে বলেনি, আমাকে এমনি দেখাইছে রাস্তা দিয়ে হাঁটতেছে, আমি বসে আছি রাস্তায়, আমাকে বলছে দেখ তো ছেলেটা কিরকম, হ্যাঁ ভালো এতটুকু। তো এরা ভেবে নিয়েছে আমি ছেলেটাকে পছন্দ করছি, ওই ছেলের সাথে আমাকে বিয়ে দেবে, বেশ ভালো কথা, ওই ছেলের সাথে বিয়ে দিলে তো ভালো হতো। ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হলো না, লাস্ট পর্যন্ত একটা লোকের সাথে, যার সাথে আবার নেক্সট বিয়ে দেয়, তার বয়স ছিল মোটামুটি শেষ স্বাধীনতার সময়, যুদ্ধের সময়, তাই সে সবকিছু বোঝে, সে সবকিছু বুঝে, তাহলে তার এখনকার বয়সটা কতটুকু হতে পারে,
আপনার বয়সের দ্বিগুণ বয়স,
দ্বিগুণ বয়স। সে ওই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, বিয়ে দিয়ে দিল। ওদের বাড়িতে যখন আমি প্রথম ফার্স্ট বউ হয়ে যাই, তখন এলাকার যত মানুষ আছে সবাই মানে বলা বলি করতেছে, এরকম একটা মেয়ে ওর কাছে কেন বিয়ে দিছে।
এটা আমি,
হ্যাঁ উনি ম্যারেজ ছিল, ওনার বউ চলে গেছিল, মানে ওর যেটা অতটা মানে স্বাভাবিক ছিল না, ওর ধ্যান ধারণা
কি জিনিসগুলো আপনার কাছে অস্বাভাবিক মনে হতো?
সবকিছুই অস্বাভাবিক, যেমন ও গোসল করতো 4-5 দিন পর একবার, তারপর ও গোসল করলে সাবান দিত না শরীরে, আমার জিনিসগুলো অস্বাভাবিক মনে হইত।
আপনি বলতেন?
হ্যাঁ বলতাম, প্রতিদিন বলতাম এগুলো এক কথা। তারপর ও মানে যত টাকা ইনকাম করতো ও রাস্তায় কিছু খাই ফেলতো, বাসায় আসতো না। মানে যেমন দুপুরে খাবারটা এখানে বাসায়, এখানে কাজ করতেছে বাসায় যেয়ে তো খাওয়া যায়, ও আসতো না, ও বাইরে খেয়ে ফেলতো। তারপরে এইগুলো এক কথা। আর কথা, যে বউটা চলে গেছে ওই বউর যত ফ্যামিলি আছে সবাইকে দেখতেছে, সবাইকে খাবার সব দিতেছে, সবাইকে ওখানে বাজার সাজা করতেছে, মানে ওর শ্বশুরবাড়ি ওইটা ওইটা বুঝাইতেছে সবাইকে। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না, ভালো লাগতো না। ওর মাকে আমি বলতাম যে আপনার ছেলে এরকম এইগুলো করে, আপনি বলেন না কিছু। পরে লাস্টে মানুষের কাছে শুনলাম যে ও এরকমই।
আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, আত্মার যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা কেমন ছিল?
এটা কেমন ছিল বলতে, এটা আমার মনের মতো ছিল না, বা ওর ইচ্ছা হইলো করলো সে থাকলো, বাস এতটুকু আর বেশি কিছু ছিল না। তারপর ওইখানে আর আমার বেশি দিন থাকা হয়নি, আমার ভালো লাগতো না। আমি পরে যখন বাড়িতে আসলাম, আমি মাকে বলছি যে দেখো তোমরা বারবার এরকম ভুল করবা, পাপ করবা, তোমরা শাস্তি পাবো, আমি এটা আমার পক্ষে সম্ভব না, আমি এখানে সংসার করবো না। পরে আমার পাড়া বসে বললো যে এক জায়গা থেকে নিয়ে আসছে, এখন আবার এখান থেকে নিয়ে আসলে। পরে আমি বলছি দেখেন এটা তো মানানসই না, এক নম্বর হচ্ছে যে উনি আমার বয়স অনেক অনেক বড়, আর উনি আমার দিকে কোনো খেয়ালই নেই, ওনার নিজের মতো উনি চলতেছে। উনি আমি যেমন আমাকে নিয়ে বাজারে গেল বা যেখানে গেলো পেছন থেকে মানুষ টিটকারি করতেছে বা বাজে কথা বলতেছে, উনি অবশ্যই প্রতিবাদ করা উচিত, যে আমি যেহেতু আমি ওনার বয়স, উনি সেই জিনিসটা করতেছে না, সেটা উনি বুঝতেছে না যে আমাকে করতেছে। ওনার ধারণা যে ওনার ছেলেরা এমনি বলতেছে, উনি সেই জিনিসটা বুঝতে।
আগের ঘরের কোনো ছেলে মেয়ে ছিল
না? ছিল না। খুব খারাপ লাগতো আমাকে, আমার বাবা মা সব ছোটবেলা থেকে আমাকে খুব চাপের উপরে রাখতো, খুব চর্চা করতো।
একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি স্বামীর ঘরে গিয়েও মনের মতো মানুষ
পাচ্ছেন,
ছোটবেলা থেকে তো পরিবার থেকে
হচ্ছে, চলে আসছি খুব রাগে খুবই ঢাকায় চলে আসছি, একেবারে কারোর কাছে কোনো কিছু বলি না, বাবা মা ভাই বোন কারোর কাছে বলিনি। ঢাকায় চলে আসার পর আমার যে আগারগাঁও যে যখন ছিলাম ওইখানে আমার বাবার সাথে একটা লোক বেশি চলাফেরা করতো।
প্রিয় শ্রোতা, আমি গল্পের এই জায়গাটায় ওকে একটু থামাচ্ছি, আমরা একটু তিনটা ডাইমেনশন এখানে একটা গল্প পেয়েছি ওর জীবনের গল্প, একটু প্লিজ সবাই একটু খুব ভালো করে মার্ক করবেন। একটা হচ্ছে একটা মেয়ে, প্রথমত ও কিন্তু মেয়ে, আমাদের এই সমাজে বড় হওয়া একটা মেয়ে, সেই মেয়ে পরিবারের কাছ থেকে যে পরিমাণ নার্সিং হওয়া দরকার সেটা সে পাচ্ছে না, এক। দুই নম্বর হচ্ছে সেই মেয়েকে পরিবার থেকে দূরে তাড়ানোর জন্য বিয়ে দেওয়া হচ্ছে, বারবার দুটো বিয়ে হয়ে গেল, সেখানে গিয়ে সে মনের মতো মানুষ পেল না। দুই, এই মেয়ে তার মানবিক সত্তা থেকে তার মানুষ হিসেবে বাঁচার জন্য পরিবার থেকে বের হয়ে গেল, নিজের সংসার থেকে বের হয়ে গেল, বের হয়ে গিয়ে যেসব জায়গাতে সে আশ্রয় খোঁজার চেষ্টা করছে সেখানেও সে ভালো করে ট্রিটমেন্ট পাচ্ছে না, তাহলে মেয়েটা যাবে কোথায়? এই তিনটা অ্যাঙ্গেলে পুরো গল্পটা এখন পর্যন্ত জায়গাটা দাঁড়িয়ে আছে। আপনাদের সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিওতে হ্যালো 8920 বুধবার এই রাতে। আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। নাজমা রয়েছে আজকে তার জীবনের গল্পে। হ্যাঁ নাজমা, তারপর
তো তারপর যে বাবার সাথে কথাবার্তা বেশি বলতো, বাবার সাথে বসে থাকতো, এরকম একটা বয়স্ক লোকের কাছে আমি গিয়ে বললাম যে আঙ্কেল আমি তো ঢাকা চলে আসছি, আসলে আমাকে একটা চাকরি দিয়ে দেন, গার্মেন্টসের চাকরিটা দিয়ে দেন, আমি গার্মেন্টসের মেয়েদের সাথে থাকবো, গার্মেন্টসের চাকরি করবো, আপনি কি সেটা পারবেন? তো উনি আমাকে আশ্বাস দিল যে হ্যাঁ আমি পারবো, সেটা তুমি আজকে আমার এখানে থাকো, আমি কালকে চেষ্টা করবো।
এই যে লোকগুলোর কাছে আপনি আসতেন, আপনি তো পরিণত বয়স্ক ছিলেন, সুবি অনেস্ট, তারা কোন ধরনের সুযোগ নিত আপনার কাছে?
হ্যাঁ সুযোগ নিত বলতে এই লোকটাই সুযোগ নিছে, আমি সেটাই বলবো।
আচ্ছা চলেন তাহলে সামনের দিকে
যাই। তো ওইটাই তো, ওনার বাসায় আমি রাত্রে ছিলাম, আমি ঘুম থেকে উঠলাম, আমি তো গ্রামের বউ ছিলাম, তো আমার পরনে একটা সুতি শাড়ি ছিল, ওই শাড়িটা পরনে ছিল, তো উনি আমাকে বললো আসো আমার সাথে, ওনার সাথে আমি আসলাম। উনি আমাকে রেল লাইনের উপর দিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হাঁটায় নিয়ে গেছে। এই 2.5 ঘন্টার মধ্যে অনেকবার জিজ্ঞেস করছে আঙ্কেল আমার খুব খিদে লাগছে, আমি 3 দিন 4 দিন ধরে না খাওয়া, আপনি আমাকে কিছু খাওয়াবেন কি? ওনার বাসা থেকে আমাকে কোনো কিছু খাওয়াই বের করে নেই সকালে। তো আমার মানে ক্ষুধায় আমি হাঁটতে পারতেছিলাম না তখন, মানে আমার এত খারাপ লাগতেছে, আমি ওনাকে বলতেছি, উনি আমার কথা কোনো সাড়া দিতেছে না, ওনার মতো উনি হাঁটতেছে। লাস্ট পর্যন্ত উনি আমাকে একটা ধমক মারলো, আমি তোমাকে চাকরির জন্য নিয়ে যেতেছি, তুমি বারবার কথা বাড়াচ্ছ কেন? তারপরে আমি আর কিছু বললাম না, উনি আমাকে নিয়ে গেলেন, আমাকে একটা সিঁড়ি দিয়ে বিল্ডিং উঠেতেছে। আমি যখন ওই সংসদ ভবনে চকলেট বিক্রি করতাম ওই মহিলার সাথে চলে গেছিলাম, তখন আর আমার আইডিয়া হয়েছে যে ফ্ল্যাট কিরকম হয়, তো আমার কাছে মনে হইতেছে ওটা কোনো বাসা না, ওটা কোনো অফিস, এরকম মনে হইতেছে আমার কাছে। তো আমি ওনাকে বলতেছি আঙ্কেল এটা কি কোনো বাসা? তো উনি বলতেছে হ্যাঁ এটা কারো বাসা, তুমি যেখানে চাকরি করবা উনি এই ফ্ল্যাটে ভাড়া থাকে। তারপর উনি আমাকে 5 তলা পর্যন্ত উঠাইছে, উঠে একটা লোকের সাথে কথা বলছে আড়ালে যে আমার সামনে বলেনি, বললো ওই লোকটা ওনাকে একটা চাবি দিল, উনি চাবিটা নিয়ে আমাকে আবার গলির মধ্যে একটা রুমে নিয়ে গেল, তালা খুলে না যাওয়ার পর উনি মানে কিছুক্ষণ নীরব হয়ে বসে আছে, একদম মানে কোনো কথা বলতেছে না, কোনো কিছু না,
লড়তেছে
না। হ্যাঁ আমি ওনাকে আঙ্কেল বলি। পরে লাস্টে আমি যখন দেখতেছি যে উনি কোনো কথাই বলতেছে না, তো আমি ওনাকে বলতেছি আঙ্কেল আমার খুব খিদে লাগছে, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন, আসলে কার কাছে নিয়ে আসছেন সেরকম কাউকে দেখতেছি না। উনি আমাকে বলতেছে দেখো মানে বুম বাং বুঝাইতেছে না আমাকে, মানুষের জীবনে কোনো কিছু করতে গেলে কোনো কিছু ছাড় দিতে হয়, ত্যাগ করতে হয়, তুমি মেয়ে মানুষ সাগারাই করে বাড়ি থেকে চলে আসছো, তোমাকে কোনো কিছু ত্যাগ করতে হবে, মানে এই কথাগুলো বলে উনি ডাইরেক্ট আমাকে অফার করে দিয়েছে। পরে মানে আমার তো চোখ দিয়ে এমনিতেই পানি আসতেছে, পরে আমি লাস্টে না পেরে আমি ওনাকে বলছি দেখেন আমি আপনার মেয়ে বয়সী, আর আমি আপনাকে আঙ্কেল বলি, আমি আপনি আমার বাবার বন্ধু, আমার বাবার সাথে একসাথে উঠা বসা করছেন, যার জন্য আমি ভরসা করে আপনার কাছে আসছি, আর আপনি যদি আমাকে এটা করেন তাহলে আপনার যে ঘরে একটা ছেলে ছিল কালকে রাত্রে ওটা তো আমাকে এর চেয়ে বড় কিছু করতে পারতো, কিন্তু ও করে না, অথচ আপনার বাবার বয়সী হয়ে এই অফারটা আমাকে কিভাবে করলেন? তারপরে ওইখান থেকে পরে ওই ছেলে ছিল শোনা ওই লোকটা এসব পরে বলতেছে যে আপনারা যেভাবে এরকম করতেছেন এভাবে এরকম করলে আমাদের অসুবিধা হইতে পারে। যে লোকটার সাথে কথা বলছে আমাকে দাঁড়া করে রেখে চাবি নিছে,
যে ওই ফ্ল্যাটের লোক,
হ্যাঁ ওই ফ্ল্যাটের লোক,
আপনি চিল্লাচিল্লি করছিলেন কারণ আপনার সাথে এক ধরনের অশ্লীল আচরণ
শুরু করে দিয়েছিল, এই জন্য আমি চিল্লাছিলাম। তারপরে এরকম হওয়ার পর না করলো, তো এক পর্যায়ে সে আমাকে বললো ঠিক আছে তুমি এখানে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, এটা বলে সে চলে গেল। চলে যাওয়ার পর প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, আমি ওই রুমের মধ্যে থেকে বেরোইতেও পারতেছি না, আমি ওখানে কাউকে চিনি না, বেরোতে পারতেছি না, আমি শুয়ে আছি এবং আমি খুব কান্না করতেছি যে আল্লাহ আমি এখন কি করবো, আমি এখান থেকে কিভাবে বের হয়ে যাবো। তারপর 3 ঘন্টা 3.5 ঘন্টা যখন পার হয়ে যায়, তখন যে লোকটার কাছ থেকে চাবি নিয়েছিল ওই লোকটা আসছে। ওই লোকটা এসে আমাকে বলছে যে আপনি কোথেকে আসছেন? পরে আমি বলছি আমি এমন এমন গ্রাম থেকে আসছি, উনি আমার আঙ্কেল হয়, উনি আমাকে চাকরি দিয়ে বলে এখানে নিয়ে আসছে। পরে ওই লোকটা আমাকে বললো যে এটা কোনো চাকরির জায়গা না, একদম ডাইরেক্টলি বলছে এটা ভালো জায়গা না, এটা একটা আবাসিক হোটেল, তো এখানে এরকম এরকম হয়, এখানে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে এরকম করতে হবে। তো বাধ্যতামূলক ওই লোকটা ওনার কাছ থেকে 10,000 টাকা নিয়ে চলে গেছে আমাকে রেখে,
মানে আপনাকে ওখানে বিক্রি করে দিয়েছে।
পরে ওই লোকটা যে লোকটা আমার কাছ থেকে টাকা নিয়েছে, ওই লোকটা এসে আমাকে বলতেছে এখন তুমি আমার আন্ডারে আছো, তুমি আমার কাছ থেকে যেতে পারো 10,000 টাকা হলে। তখন এরকম একটা পজিশনে যে 10,000 টাকা তো দূরের কথা, 10 টাকা আমার হাতে নেই, আমি 10,000 টাকা ওনাকে কোত্থেকে দেবো? তো ওনাকে আমি অনেক বুঝেছি, ভাই দেখেন আমার জীবনটা নষ্ট করেন না, আসলে আমি বাড়ি থেকে রাগারাগি করে চলে আসছি, সেই একটা চাকরি করতে চাই, আমি একা থাকতে চাই, আমি একটা চাকরি করে আমি নিজে দাঁড়াইতে চাই, আর যদি পারেন আমাকে সেই ব্যবস্থা করে দেন। তো ওই লোকটা ওই কথা মানলই না, না মানাতে ওই লোকটা আমাকে ওইখানে রাখলো, আমি 1 সপ্তাহ ওইখানে ছিলাম।
সেখানে আপনাকে 1 সপ্তাহের মতো এই
রেখে চলে গেছে, 1 সপ্তাহ
1 সপ্তাহের মতো আপনার কাছে অন্য লোকদের সাথে শারীরিক সম্পর্ক
করতে হয়েছে বাধ্যতামূলক। 1 সপ্তাহ ঘটনাগুলো আমার কাছে খুব স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে যে আমি কখনো ভাবি নাই যে অন্য পুরুষদের সাথে আমার মিলামেশা করতে হবে, আর বাধ্যতামূলক করতে হয়েছে। অনেক লোক দেখা গেছে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক লোক মারধরও করছে, বা যে লোকটার কাছে রেখে চলে গেছে ওই লোকটাও মাঝে মধ্যে ধমক দিছে, গালি দিছে, বকা দিছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে 1 সপ্তাহ। অনেক কিছু সহ্য করার পর একটা মেয়ে আসছে 1 সপ্তাহ পর এখানে, ওই মেয়েটার কাছে সম্পূর্ণ ডিটেলস আমি বলছি, ওই মেয়েটা আইসেই দেখতেছে যে আমার মন খারাপ। আমি সবার কাছে বলতাম, আমি প্রত্যেকটা লোকের কাছে আমি বলছি, আর প্রত্যেকটা লোকই আমাকে আশ্বাস দিচ্ছে যে আমরা তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, তোমরা টেনশন করো না, আমি নিয়ে যাবো, এরকম বলতো, তোমাকে ভালো চাকরি দেবো, এরকম আশ্বাস দিত। কিন্তু ওখান থেকে বের হয়ে যাওয়ার পর ওই লোক আর কখনো দেখা যেত না।
প্রিয় শ্রোতা, আপনাদের সবার একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি, আজ পর্যন্ত যতগুলো জীবনের গল্পে আমরা এই ধরনের কোন বিষয় পেয়েছি, দ্য স্টোরি ইজ সেম, প্রত্যেকটা ক্লায়েন্টই বা প্রত্যেকে যারা এইসব জায়গাগুলোতে যান একই ধরনের আচরণ করেন আমাদের এই সহজ সরল মানুষ, যারা কোনো না কোনো ভাবে বিপদগামী হয়ে কোনো না কোনো ভাবে জীবনের কোন একটা মার প্যাচে কোন একটা রকম ফেরে, এরকম জাহান্নামের মতো জায়গা আমরা বলতে পারি, এইসব জায়গাগুলোতে গিয়ে যখন তারা নিজেদেরকে বাধ্য হয় এরকম অন্যায় কাজ করতে। ওকে, হ্যাঁ, যেটা বলছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আপনার কতজন মানুষের সাথে আপনার এরকম দেখা
হয়েছে? ম্যাক্সিমাম তো 20-30 জন হবে দেখা হয়েছে। তো তারপর একটা মেয়ে আসছে, মেয়েটার নাম ছিল সুমি।
কিভাবে দেখা হলো?
ওই মেয়েটা ওখানে গেছে, ওখানে যাওয়ার পর দেখতেছে আমি কান্না করতেছি, তো ও যখন দেখতেছে যে আমি কান্না করতেছি দরজাটকে দিয়ে আমাকে বলতেছে যে তোমার কি সমস্যা আমার কাছে বলো। আমি আবার ওনাকে বললাম তো দরজাটা আটকায় দিলেন যে তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে কেউ দেখলে সমস্যা হইতে পারে, যার জন্য আমি দরজাটা আটকে দিচ্ছি।
ওই মেয়েটার সাথে আপনার ফার্স্ট দেখা?
হ্যাঁ, ফার্স্ট দেখা।
ওই বিল্ডিং আর অন্য কোনো মেয়ে আছে আপনি জানতেন না?
না, জানতাম না, ফার্স্ট ওর সাথে দেখা। তারপরে ওর সাথে দিতে সবকিছু বললাম, বলার পর ও আমাকে বললো যে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো, তুমি আমার সাথে যাবা না? কেউ বলছে হ্যাঁ যাবো। তো ওই মেয়েটা যে লোকটার আন্ডারে আমি ছিলাম, ওই লোকটাকে 5,000 টাকা দিল, আমার সামনে দিয়েছে, আমি দেখছি। 5,000 টাকা দেওয়ার পর ওই লোকটা বললো ঠিক আছে তাহলে তুমি ওকে নিয়ে যাও। 1 সপ্তাহ পর ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে আসার পর ওই যে একটা কাপড় পরে আমি বাইরে থেকে বের দিয়েছিলাম ওইটা পর উনি আমার ছিল, ওই মেয়েটা তারপর ওনার বাসায় নিয়ে গেল, নিয়ে যেয়ে দুটা ড্রেস আমাকে বানিয়ে দেওয়া হয়। বানিয়ে দেওয়ার পর ওই মেয়েটা গাজীপুর তো রাস্তার দিকে, তো এই মেয়েটা আমাকে সবকিছু বানায় টানা দিয়ে গোসল টুসুল করে ফ্রেশ আমাকে বলতেছে চলো তোমাকে নিয়ে একটু জায়গায় যাবো। আমি বললাম কোথায় যাবো? তোমার একটা কাজের ব্যাপার আলাপ করতে যাবো। ওই মেয়েটার সাথে আমি গেলাম, ওই মেয়েটাও আমাকে নিয়ে সিলেটে চলে গেছিল। সিলেটে যাওয়ার পর সিলেটও আমাকে এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে রাখে, ওই মেয়েটা চলে আসছে, আমাকে বলা হয়েছে আমি ওইখানে কাজ করব, এই ঘর দোর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, এরকম ধরনের।
ওই মেয়েটা ওখান থেকে আপনাকে উদ্ধার করলো কিভাবে? আপনি জানতে চেয়েছিলেন যে এখানে আপনি কেন গিয়েছিলেন?
হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি ওকে, ও বলছে যে ও এটাই করে, ও নাকি ওর এক বন্ধুর সাথে এখানে গেছিল, আমার সাথে
ও এক ধরনের ওইখানে
চৌকি ছিল আর চার পাঁচটা হাঁড়ি পাতিল ছিল আর ওর কাপড় চোপড় এই এর বেশ আর কিছু ছিল না। তো তারপর নিয়ে গেলো ছেলেটা, নিয়ে গেলো ছেলেটা নিয়ে রাখে ও চলে আসলো আর সবার সামনে বলে দিয়ে আসলাম ওখানে কাজ টাজ করবো। চার পাঁচ দিন যখন পার হয়ে গেল ওনারা আমাকে কোনো কাজ করতে দিতেছেন, আমি যাই কাজ করতে ওনারা নিষেধ করে। পরে ওইখানে আরেকটা সিলেটের ওই মেয়েটা আমাকে বলতেছে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে তোমাকে চলে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম কেন, আমি তো এখানে কাজ করতে আসছি। ওই মেয়েটা আমাকে বলতেছে তুমি এখানে কাজ করতে আসছো না, তোমাকে বিদেশে পাচার করে দেওয়া হবে। সেই কথাবার্তাই চলতেছে আজকে চার পাঁচ দিন যাব, তুমি এখান থেকে যত দ্রুত পারো চলে যাও। তখন আমার মানে বাঁচার মতন একটা আশা ছিল না, আমি ভাবছি যে আমি আর মনে বাঁচবো না, আমি মরেই যাব, আমি আর আমার বাবা মাকে দেখতে পারবো না। তো ওইখান থেকে ওই মেয়েটার সাহায্যে আমি ওইখান থেকে বের হয়ে এসছি জাস্ট 12 দিন পর।
12 দিনে
ওনারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমার সাথে কথাই বলে না, জাস্ট একটা রুমে আমাকে রেখে দিয়েছে আর ওনারা যা কথাবার্তা বলছে বাইরে বলছে। ওই মেয়েটা আমাকে বলছে আর কি
কোনো কাজকর্ম
না, কোনো কিছুই করতে দেয় না, জাস্ট টাইম মতো খাবার দিচ্ছে। তো লাস্ট পর্যন্ত ওই মেয়েটার সাহায্যে আমি ওখান থেকে বের হয়ে চলে আসছি।
এই মেয়েটার সাথে দেখা হয়েছিল কিভাবে?
ওইখানেই দেখা হয়েছিল, ওই মেয়েটা ওই বাসারই, ওই বাসাতেই থাকে সবসময়। তো ওর সাহায্যে আমি বের হয়ে চলে আসছি। আবার
বের করে দিল,
বের করে দিল হচ্ছে যে ও বলতেছে ওর সাথে আমাকে নিয়ে বের হয়েছে। আমার জন্য ওর অনেক অসুবিধা হয়েছে, আমি পরে জানতে পারছি ও আমাকে নিয়ে বের হয়েছে। আর ওরে ওই লোকেরা অনেক বিশ্বাস করতো, যার জন্য ওর সাথে আমাকে বেরোতে দিচ্ছে। আর ওর সাথে বের হওয়ার পর ওর সাথে আমার মনে আছে ও আমাকে 1120 টাকা ভাঙতে ছিল ওর কাছে, ও আমাকে 1120 টাকা দিয়েছিল। দিয়ে তারপর আমাকে একটা লোকাল গাড়ির মধ্যে উঠাই দিয়েছিল সিলেট থেকে ঢাকায় আসার জন্য। আমি ঢাকায় আসার নামছি সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে ওই সময় নামছি মোহাম্মদপুরে চলে গেছিলাম আমি ঢাকায় এসে নাইমা। মোহাম্মদপুরে যাওয়ার পরে আমার মোহাম্মদপুরে মেহেদি করে এক লোকের সাথে আমার দেখা হয় এখানে।
এটা কি আপনি আগে থেকে চিনতেন?
না, আমি আগে থেকে চিনতাম না, কখনো দেখিনি।
ওকে, আমরা এখান থেকে যাবো, তবে তার আগে আমাদের আরো কিছু জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে ওই বাড়িতে যেই মহিলাটি আপনাকে এভাবে উদ্ধার করে আপনাকে ঢাকার দিকে পাঠিয়ে দিল, ওখান থেকে কি আরো অন্যরকম কোন মেয়েকে পাচার করা হয়েছে? ওর কাছ থেকে জেনেছেন আপনি?
হ্যাঁ, ওর কাছ থেকে জেনেছি। এর আগে নাকি অনেক মেয়ে এখান থেকে বিদেশে পাঠানো হয়েছে।
কোন দেশে পাঠানো হতো?
এই মালয়েশিয়াতে পাঠানো হতো।
কি করা হতো এই মেয়েদের সাথে আপনার জানা মতে? এগুলো
আমার জানা মতে, আমি তো শিওর জানি না, আমি ওই মেয়েটার কাছ থেকে শুনছি এই কাজই করানো হতো।
এই ব্রোথেল বাই
প্রতিটা? হ্যাঁ হ্যাঁ, ওই বিদেশে এই কাজেই পাঠাইতো, যে কোনো একটা লোকের হাজবেন্ড বানাইয়া তারপর ভিসা করে পাঠাই দিত এরকম। আর যাকে হাজবেন্ড বানাইয়া পাঠাইতো ওইখানে গেলে ওর সাথেই থাকতে হইতো, ওই কাজটা বাহ করে দিত এখানে সেখানে। আমি মেয়েটার কাছ থেকে ডিটেলস সবকিছু জানছি।
প্রিয় শ্রোতা, আমরা আজকে নাজমার জীবনের গল্প এখানে জানছি এবং নাজমার জীবনের গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ, আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছে। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। নাজমা আজকে তার জীবনের গল্পের যে জায়গাটিতে রয়েছে সেখানে আমরা একজন নারীকে পরিবারের কাছে কেমন জায়গা পায় সে জায়গাটায় দেখছি। একজন নারী তার সংসারে দুদুটো হাজবেন্ডের কাছে আমরা তাকে দেখলাম যে সেখানে সে জায়গা পাচ্ছে না, সেখানে কেমন জায়গা পায় সেটা আমরা দেখছি। এবং সেই দুই জায়গা থেকে সে যখন নিজের জীবনটাকে অতিষ্ঠ, সে যখন নিজের জীবনটাকে খুঁজে পাচ্ছে না, নিজের জীবনে শান্তির জায়গা খুঁজে পাচ্ছে না, তখন সে সমাজের কাছে হাত পেতেছে। সমাজের জায়গাটা থেকে সে কি পাচ্ছে সেটাও আমরা দেখেছি। এই তিনটা জায়গার বাইরে আরেকটা জায়গা নিশ্চয়ই থাকে, সেটা আমাদের গল্পের প্রেক্ষাপটে আমরা জানার চেষ্টা করব। এই মেয়েটির পাওয়ার জায়গাগুলো কোথায় কোথায় ছিল এবং কি কি পেয়েছে তার পুরো জীবনে, সেটা আজকের পুরো গল্পেই উদ্ঘাটিত হবে। আমি শুধু একটা কথাই আপনাদেরকে আবারও বলতে চাই, বারবারই বলতে চাই, আপনি চিন্তাও করতে পারবেন না যে গল্পটি কোথায় গিয়ে থামবে। নাজমা আজকে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে এই 66তম পর্বে হ্যালো 8920 তে আপনি ইউ ক্যান ইভেন থিঙ্ক, আপনি চিন্তাও করতে পারবেন না। আচ্ছা নাজমা, আমরা যদি আপনার একটা স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিতে চাই আপনার ছবি, আপনার কোনো আপত্তি আছে?
না, কোনো আপত্তি নেই।
আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতিতে যাবার আগে আপনাদের সবাইকে একটু বলতে চাই, আপনারা চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, নাজমাকে নিয়ে একটা স্টুডিও পিকচার ওখানে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে নাজমাকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা সংবাদের বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 তে জীবনের গল্প বলার এই প্ল্যাটফর্মে আপনিও আসতে পারেন, আপনাকে অনেক অনেক বেশি স্বাগত। আমরা বারবারই বলে থাকি, পৃথিবীর কোথাও যদি আপনার বলার জায়গা না থাকে তাহলে আপনি আসুন, এসে মন খুলে বলুন কি বলার আছে আপনার, এবং আমরা অধীর আগ্রহ নিয়ে শুনব। হয়তো জীবনটাকে পাল্টে দিতে পারবো না, হয়তো আপনার জীবনের কোনো অংশেই আমরা কোনো প্রভাব রাখতে পারবো না, কিন্তু আপনার জীবনের গল্প শুনে লাখো শ্রোতা তার জীবন বোধ সম্পর্কে তার যে ধারণা সেই ধারণার জায়গায় উন্নতি ঘটবে। আমাদেরকে ফেসবুকে যখন লেখেন, অনেক স্টুডেন্ট লেখেন, এই যে কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট হয়ে গেল, অনেক স্টুডেন্ট এরকম লিখেছেন, ভাই আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটা শোনার পর আমি প্রতিজ্ঞা করি আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আমি বাংলাতে ভালো রেজাল্ট করতে পারিনি বলে গোল্ডেন এ প্লাস পাইনি, কিন্তু আমার সবকিছু মিলিয়ে আমি এ প্লাস পেয়েছি, আমি এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট না। এই যে কমেন্টসগুলো যখন আমরা পড়ি বা এই যে ফিডব্যাকগুলো যখন আমাদেরকে ফোনে জানানো হয় নিজের জীবনের এই পরিবর্তনগুলো, তখন আমরা অনেক বেশি আশার আলো দেখতে পাই। আমরা এত স্বপ্ন দেখি না যে হ্যালো 8920 পুরো সমাজটাকে পাল্টে দেবে। পুরো সমাজটাকে একটা মাত্র এলিমেন্টস দিয়ে, একটা মাত্র উপাদান দিয়ে পাল্টানো কোনোভাবেই সম্ভব না। হ্যালো 8920 ছোট্ট একটা কন্ট্রিবিউটর মাত্র। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে হ্যালো 8920 অনুষ্ঠান শুনে এই যে জীবনের গল্পগুলো, এই যে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো, সেগুলো শুনে আপনার জীবনের কোনো কাজে যদি লেগে থাকে, আপনার জীবন সফল করার ক্ষেত্রে কোনো অংশ যদি কোনো ভূমিকা আমরা রাখতে পারি, তবেই হ্যালো 8920 সাকসেস। আমরা শুধু এটুকুই আপনাদের কাছে চাই, প্রত্যাশা করি, এবং সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই যারা হ্যালো 8920 কে এতটা ভালোবাসেন, যারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে যান। প্রিয় শ্রোতা, আপনি আসতে পারেন আমাদের কাছে আপনার জীবনের গল্প বলার জন্য, কারণ এটা একটি সিলেবাসহীন অনুষ্ঠান, এখানে যে কোনো বিষয় নিয়ে আপনার জীবনের গল্প বলতে পারেন। শুধুমাত্র একটা বিষয় আমরা খেয়াল রাখি যে আপনার জীবনের গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায় তাহলে সেই শেখার জায়গাটি আছে কিনা। আমাদের এখানে আসার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকটা হচ্ছে www.facebook.com/hello8920, যেটি একটু আগে বলেছি আবারও বলে দিচ্ছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, যেখানে প্রায় 260,000-এর উপরে মেম্বার রয়েছে। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন নাম্বার, ফোন করেও আপনি বলতে পারেন আপনার জীবনের কথা খুব ছোট করে, এবং আসতে চাইলে বলতে পারেন যে আপনি এখানে আসতে চান। আমাদের ফোন নাম্বারটা হলো 9115668, আমি আবারও বলি 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, আপনার জীবনের গল্প খুব ছোট করে, এবং বলতে হবে যে আপনি আমাদের এখানে আসতে চান, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, বিশেষ করে শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আজকে নাজমার জীবনের গল্পে রয়েছি, এবং নাজমা যে জায়গাটিতে ছিল সেখান থেকে আমরা ফিরতে চাই। নাজমা, আপনি বলছিলেন যে আপনি ওই সিলেট থেকে চলে আসলেন এবং
মোহাম্মদপুর চলে আসছি, আর মোহাম্মদপুর তখন আগারগাঁও বাজারে আমি যে ভাইটা আমার এখানে আসছে আর কি, ওনার নাম আসলাম,
আপনার সাথে যিনি আসছেন,
তো ওনার কাছে আসলাম।
মেহেদি বলছিলেন আপনি,
ওনার কাছ থেকে যাওয়ার পরে মেহেদি গেছিলাম, তো ওনার কাছে আসলাম, ওনার কাছে এসে বললাম যে ভাই আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আমার একটা থাকার ব্যবস্থা করে দেন, বাকিটা আমি দেখে নেব। তো পরে উনি আমাকে সালমা নামের এক মহিলা ওনার কাছে নিয়ে গেল, উনি থাকে কোথায় আপনার এই এয়ারপোর্ট দক্ষিণ খান নামের একটা এলাকা আছে, এখানে থাকে, তো এখানে নিয়ে গেল। যাওয়ার পর উনিও কোনো চাকরি করতো না, উনিও ওই ওই কাজটাই করতো। যাওয়ার পর জানতে পারলাম যে উনি কাজটা করে, তো
মানে আপনার ভাই কি এটা জেনে শুনেই ওনাকে ওনার কাছে নিয়ে গেছে আপনার?
হ্যাঁ উনি জানে,
এবং মানে আসলাম এটা জানতো,
হ্যাঁ উনি এটা জানে।
জানে কিভাবে? তার মানে কি উনি কি নেটওয়ার্কের সাথে জড়িত?
না উনি নেটওয়ার্কের সাথে জড়িত না, তারপরেও মানে
কি যায় সব জায়গাতে?
না যায় না, না দিলেও মানে উনি বিষয়টা আমার মনে হয় জানতো না, তখন আমি ভাবছিলাম যে জানতো, কিন্তু মনে হয় জানতো না। যাই হোক নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর উনি তো আমার থাকার ব্যবস্থা করে দিল, যাক আমার উপকার হয়েছে, আমি উনি চলে আসছে। উনি চলে আসার পর মেয়েটা আমাকে বলছে যে এরকম এরকম আমার সাথে থাকলে এরকম এরকম হবে। তো পরে দেখলাম যে যেখানে যেতেছি সেখানে একই কথা, একই কাজ, অন্য কোনো কাজ নাই। তো এরকম বললাম, যা বলার পর তো বাধ্যতামূলক ওনার কথায় মানে আপোষে হাসি মুখে মেনে নিলাম। মেনে নেওয়ার পর ওনার কাছে ছিলাম কয়েকদিন, সপ্তাহখানেক ছিলাম, সপ্তাহখানেকের মধ্যে কোথাও যাওয়া হয়নি, ওনার বাসাতেই ছিলাম, এমনি খাওয়া দাওয়া করছি, এর মধ্যে কোনো কাজ টাজ করা হয়নি। এর মধ্যেই মেহেদি নামের লোকের সাথে ওনার পরিচয় ছিল সালমা আপার, তো মেহেদির সাথে আমাকে দেখা করাবে, নিয়ে আসলো মোহাম্মদপুরে। এ পর্যন্ত কথাগুলো যাদের সাথেই বলতাম সবাই উপহাস করতো, আর যাদের সাথে বলতাম সবাই বলতো যে আমি তোমাকে বিয়ে করে রেখে দেবো। এ মানে এই কথাটা যারা অন্য কোনো কথা কারো মুখে ছিল না, বিয়ে করে রেখে দেবো এটা কোনো কথা না। তো যাই হোক মেহেদি ভাইয়ের কাছে যখন নিয়ে আসলো, মেহেদি ভাই আসলে মানুষ খুব ভালো ছিলেন, তো ওনার কাছে ডিটেলস বললাম। তো সালমা ওখান থেকে আমাকে নিয়ে আসতে চাইছিল, তো মেহেদি বলছে না ওকে নিয়ে যাও না, তুমি চলে যাও, আমার কাছে থাকুক। তো মেহেদির মোহাম্মদপুরে তিনটা না চারটা বাড়ি ছিল, আমাকে বলছে যে তুমি আমার অফিসে বসবা, কিছু করতে হবে না, জাস্ট বসে থাকবা, বাকিটা আমি দেখবো। তুমি কতটুকু লেখাপড়া করছো সেটাও আমার জানার দরকার নেই। তো যাই হোক, অফিসে বসতাম, বসার পর উনি এক সময় প্রায় মাস তিন মাস যখন পার হয়ে যায়, তখন উনি আমাকে আপুসে একটা কথা বললো যে তোমাকে একটা কথা বলে তুমি সেটা রাখবা কিনা। ওনাকে আমি বড় ভাই ডেকে ফেলছি, অ্যাম্বুল সাহেব আমার বড় ভাই, তখন আমার বাবা মার সাথে আমি যোগাযোগ করি না। তো অ্যাম্বুল সাহেব আমার বড় ভাই, আমি আপনার ছোট বোন, আপনি আমাকে যেটা বলবেন আমি সেটা করবো। তো উনি আমাকে বলছে যে আমি তোমাকে মিডিয়াতে নিয়ে যেতে চাই, তুমি কি মিডিয়াতে যাবে নাকি?
মিডিয়া, হ্যাঁ, মিডিয়া বলতে,
মিডিয়া বলতে নাটক, সিনেমা বা কৌতুক এরকম। তা আমি বললাম যে হ্যাঁ যাবো, আমি যাবো বলছি। বলার পর আপনার পল্টনে একটা অফিস আছে, ওখানে নিয়ে আসলো, বরিশালের শাহিন, তারপর আপনার হায়দার, এদের সাথে কথা বলাইলো, যোগাযোগ করলো।
এরা কি খুব পপুলার ক্যারেক্টার?
না তেমন পপুলার,
মানে মিডিয়াতে কাজ করে,
মিডিয়াতে কাজ করে, ওদের মানে সিডি ক্যাসেট বের হয়, কৌতুকের কাজ গুলা এরা করে আর কি। তো এদের সাথে যোগাযোগ করালো, দেখাইলো, তো ছিল আর কি শাহিন। তো ও আমাকে দেখে খুব পছন্দ করছিল, বলছিল যে হ্যাঁ ও আমার মিডিয়াতে চলবে। তো দেখা হওয়ার সপ্তাহখানিক পর শাহিন ভাইয়াকে ফোন করে, মেহেদি ভাইয়াকে, যে মেয়েটাকে নিয়ে আসো, মেয়েটা যেহেতু চলবে সেহেতু মেয়েটা একটা শুটিং নেব। আমাকে নিয়ে শাহিন বলে যে গুগল এখানে একটা শুটিং স্পট আছে, ওইখানে যাওয়ার জন্য বলছে। তো ভাইয়ার গাড়ি আছে, ভাইয়া গাড়ি করে, ভাইয়ার আবার ওয়াইফ ছিল, তো ওয়াইফ থাকার পাশাপাশিও ওনার আবার একটা গার্লফ্রেন্ড ছিল। তো ওনার গার্লফ্রেন্ড আর আমি আর ভাইয়া তিনজনে গেলাম গাড়ি করে ফুবাইল শুটিং স্পট।
We are not interested about his life. তারপরে জিজ্ঞেস করি যে ওনার গার্লফ্রেন্ড ছিল, ওনাকে ওনার ওয়াইফ জানতো?
না মনে হয় জানতো।
ওকে, আপনি ডিটেইল জানেন না, ওকে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। তারপর
ওখানে যাওয়ার পর বললো যে তোমার শুটিং আছে, আমাকে বললো, তো তোমার শুটিং আছে, তুমি থাকো আর ভাইয়াকে বলো চলে যেতে, ভাইয়াকে আর ভাবিকে। তো আমি ভাইয়াকে গিয়ে বললাম, ভাইয়া আপনি যদি চলে যান আমি এখানে থাকতে পারবো না। তো ভাইয়া বলতেছে তুমি এটা কি করে ভাবতেছো যে আমি তোমার এখানে একা রেখে চলে যাবো, আমি কখনো যাব না।
আচ্ছা, এই ভাইয়াটা মিডিয়ার সাথে যোগাযোগ আছে, এই ধরনের মিডিয়ার সাথে, এটা কিভাবে হলো?
এটা হলো কিভাবে সেটা তো আসলে আমি জানি না, ওনা, হ্যাঁ সেটা আমি জানি না। তবে উনি মানে খুব প্রতাপশালী ছিল, মোহাম্মদপুরের একজন খুব ভালো লোক ছিল।
ওকে, তারপর?
তারপর উনি আমাকে বললো যে আমি তোমাকে এখানে রেখে যাব না, কারণ মিডিয়াতে যারা কাজ করে তারা কিরকম হয় সেটা আমি জানি, আর তোমাকে আমি এখানে একা রেখে যাব না, এরকম বলছে ভাই।
এরকম আপনাকে বলে?
হ্যাঁ, ডাইরেক্ট বলছে। বলার পর ভাই আমাকে রেখে আসবে না, শাহিন অনেক জোর করছে, তোমার বোনকে রেখে চলে যাও, শুটিং তোমার বোনের, তোমাদের না, তোমরা এখান থেকে কি করবা, তোমাদের আরো বাড়তি খরচা হবে।
আপনাকে যখন বললো, টু বি অনেস্ট, উনি তো ভালো কিছু মিন করেননি, মানে মিডিয়াতে যারা কাজ করে তারা ভালো কিছু করে না বা এরকম, আপনার ধারণাটা কি ছিল এই মুহূর্তে, যারা মিডিয়াতে কাজ করে তারা কেমন মানুষ হয়?
আমার ধারণাটা ভালোই ছিল, কারণ আমি ওরকম খারাপ কিছু দেখিনি। পরদিন সকালবেলা ফার্স্ট ওর সাথে দেখা। কিভাবে দেখা হয়, ও নাটক করার জন্য ছোটবেলা থেকে আগ্রহ ছিল, ওরে দশজনে টিভিতে দেখবে এটা ও চাইতো আর কি। তো মিতা নামের এক মহিলা ওই শুটিং স্পটে ছিল, মিতা ছিল নাম, বয়স্ক একটা মহিলা, ওই মহিলা ওকে ফোন করে এখানে নেওয়া হয়েছিল যে ওকে দেখে যদি শাহিন চয়েস করে তাহলে ওকে দিয়েও কিছু একটা করতে পারবে এরকম কিছু। তো ওখানে যাবো, ফার্স্ট আমার সাথেই ওর দেখা হয়, শুটিং হবে, আমি রেডি হয়ে একদম গেটের সামনে দাঁড়ানো আছি, আর ও মানে রিক্সা থেকে গেটের সামনে দাঁড়াতে ফার্স্ট আমার সাথে দেখা, আমার সাথে কথা, আমাকে জিজ্ঞেস করলো আপু এখানে কি মিতা নামের কেউ আছে আপনি জানেন? বলতেছি না জানলেও আমি দেখতে পারি, কাইন্ডলি একটু দেখেন। তো আমি দেখলাম যে ভিতরে যে বললাম যে মিতা নামের কেউ আছে, তো মহিলা বললেন হ্যাঁ আমি আছি, আপনার কাছে একটা লোক আসছে।
তো ওই লোকটা কি?
তো ওই লোকটা আমি চিনি না, একটা আউটলুক লোকটা আসলো, আসার পর মিতার সাথে কথা হইলো। তো যাওয়ার সময় আমার সাথে বললো যে থ্যাংক ইউ, অফার আসি, চলে গেল। পরদিন আবার আসলো, পরদিন আসার পর আমার সাথে অনেকক্ষণ বসে কথা হইলো, অনেক কিছু নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আমিও জিজ্ঞেস করছি আপনি কি জন্য আসছেন, উনি আমাকে জিজ্ঞেস করছে আপনি কি জন্য আসছেন, বলছি আমি আমার ভাইয়ের কথা বলছি। তো উনিও বলছে যে আমি এই জন্য আসছি মিতা আপার কাছে। তো আমি বলছি দেখেন হয় কি না এসে। তো
হ্যাঁ,
তো ওই দিনই ওনার সাথে আমার নাম্বারটা দেওয়া নেওয়া হয়ে গেছে, যে আপনি একটু চেষ্টা করে আমাকে বলছে আর কি, যেহেতু আপনি অলরেডি এখানে আসেন সেহেতু আমার জন্য একটু চেষ্টা করেন, নাম্বারটা রাখেন। তো তখন আমি ফোন ইউজ করতাম না, তো ওর নাম্বারটা দিয়ে যাওয়ার পর আমি একটা ফোন কিনি আর কি। কেনার পর ফার্স্ট আমি শুটিং থেকে চলে যাওয়া, শুটিং শেষ যেদিন সেদিন ও আসে, একসাথেই গাড়িতে ছিলাম,
শুটিং করলেন আপনি?
শুটিংটা ছিল আপনার ওই কৌতুকের ছিল, ওটার মধ্যে আমার একটা পর্ব ছিল।
কি জিনিস ছিল ওটা?
ওটার মধ্যে ছিল যে স্বামী স্ত্রী অভিনয় করতেছি, আমার স্বামী একটা মেয়ের সাথে প্রেম করে, আমি বাসায় থাকি, আর আমার স্বামী আমার সাথে খুব রাগ দেখায়, আর গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে চলে যেতেছে, আমি অসহায়ের মতো দাঁড়াইছি, এরকম একটা ছিল। তারপর হইলো পরদিন আমরা চলে আসবো, তারপর ওইখানে ওই লোকটা গেলো, নাজমুল গেলো, যাওয়ার পর একসাথে ছিলাম, ভাইয়ার ভাইয়ার গার্লফ্রেন্ড সামনে ছিল, ভাইয়ের ড্রাইভ করতেছে, আর আমি নাজমুল পিছনে ছিলাম। তো দুজনের কথা বলতে বলতে গেছি, ও তঙ্গিতে এসে স্টেশন রোডে এসে নাইমা গেল, আমরা মোহাম্মদপুরে চলে আসলাম। চলে আসার পর সেই তারপর দিন রাত থেকে কথা শুরু হইলো, এই কথা বলতেছি কথা বলতেছি, ও আমার সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, ওর সাথে এমন সময় কথা বলছি যে রাত্র পার হয়ে গেছে, বুঝতেই পারিনি যে কথা বোর হয়ে গেছে, এরকম কথা বলছি। কথা বলতাম, ও আমাকে পছন্দ করতো, আমি ওকে পছন্দ করতাম, ওর কোন জিনিসটা পছন্দ, আমার কোন জিনিসটা পছন্দ, আমার ফ্যামিলি বিষয়ে এগুলো কথা বলতাম। তো আস্তে 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 ওদের ফ্যামিলির সাথেও কথা বললাম, ওর বোনের সাথে কথা বললাম, বাঙালিদের সাথে কথা বললাম, তো মোটামুটি ভালো ফ্যামিলি, খারাপ না। ফার্স্টের সাথে যদি দুদিন দেখা করতে যাই, ও আমাকে বলতেছে আজকে দেখা করো, তো আমি বললাম ওকে দেখা করি, আসলাম। ওর একটা বন্ধুর বোনের হাজবেন্ড ছিল, নাম ছিল বিল্লাল, ওই লোকটাকে নিয়ে আসেন, দেখা হয় আশুলিয়াতে, স্টেশন দেখা হয়, ওখান থেকে রিক্সা করে আশুলিয়াতে যাওয়া হয়, বিকেলবেলা দেখা হয়, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ও বলতেছে আজকে যাওয়া লাগবে না, থেকে যাবো ওখানে। আমি বললাম না থাকবো না, ভাইয়া টেনশন করবে, থাকলে আর ভাইয়ের কাছে বলে আসা হয় না যে আমি কোথায় যেতেছি, টেনশন করার মতো কাজই করা
হয়। আপনাকে ওখানে রাখছে, আপনার কি হিসেবে রাখতো?
কি হিসেবে বলতো, ওনার বোন হিসেবে রাখতো,
ওনার ওয়াইফ সেটা পছন্দ করতো?
হ্যাঁ, অনেক পছন্দ করতো, ওনার ওয়াইফ অনেক ভালো মানুষ ছিল, ওনার ওয়াইফ, ওনার মা মেহেদি ভাইয়ার, ওনারা খুব ভালো মানুষ ছিল।
ওখানে আপনার কি করতে হতো?
কিছুই করতে হইতো না, পরে আমাকে কিছুই করতে দেওয়া হতো না, জাস্ট থাকতাম, খাইতাম, ঘুমাইতাম।
মেহেদি তো আপনাকে আপনার রোজগারের রাস্তা বলেই দিয়েছিল,
ওইটা তো পরে লাস্টে যখন মিডিয়াতে নিয়ে গেল, তখন বললো যে ওখানে যেতে হবে না, তুমি বাসায় থাকো,
বাসায় থাকো, মিডিয়াতে
আমি নিয়ে যাবো, হ্যাঁ আমি নিয়ে যাবো, এরকম বলতো। তো মেহেদি ভাইয়ের ব্যাপারটা আসলে আলাদা, উনি খুব ভালো মানুষ ছিলেন, আমি ওনাকে কখনো ভুলতে পারবো না। তো ওদিন সন্ধ্যার সাথে দেখা হওয়ার পর চলে আসলাম বাসায়, চলে আসার পর ভাইয়া আমাকে প্রশ্ন করলো তুমি আজকে কোথায় গেছিলে, তো আমি ওনাকে বড় ভাই হিসাবেই মানতাম, সেইভাবেই আমি ভয়টা পাইছি সেদিন। তো ভয় পাওয়ার পর আমি সত্য কথা বলছে যে ভাইয়া ওই দিন যে ছেলেটা আমাদের গাড়িতে করে আসলো, অ্যাকচুয়ালি ছেলেটার সাথে দেখা করতে গেছিলাম। তো ভাইয়া জাস্ট চোখ গরম করছে সেদিন, বেশি কিছু বলে নাই। তো আমি তারপরেও খুব ভয় পেয়েছিলাম যে ভাইয়া আমাকে বকা দিয়েছে, তবে ভাইয়া আমাকে বুঝতে পারতো, যেটা আমার ফ্যামিলি আমাকে বুঝতে পারতো না সেটা ভাইয়া বুঝতে পারতো। তো উনি আমার আমার কখন কোনটা লাগবে বা আমি এখন এটা করতে যেতেছি সেটা উনি আমি না বললেও বুঝতে পারতো। তারপরে যে ছাড়মার প্রসঙ্গ আসতেছে, যার কাছে আমার ভাই রেখে আসছিল, একদিন সালমা দাঁত করলো বৃষ্টি আসো আমাদের এখানে,
নাজমা
আসো, সালমাটা যে আমার ভাইয়ার সিলেট থেকে আসার পর
আসলাম, নিয়ে আসলো মেহেদির কাছে, বানের জলে ভেসে যাওয়া একটা খড়কুটোকে যেভাবে আপনি দেখবেন বিভিন্ন ঘাটে পানি খায়, ঠিক ঘটনাটা আসলে এরকম। আসলাম হচ্ছে হলো আপনার কি ভাই?
আমার মামাতো ভাই।
মামাতো ভাই, এই মামাতো ভাইয়ের সুবাদে তার মেহেদির কাছে আসা, মেহেদির পরিবার এসে থাকছে তার বোনের পরিচয়ে, কিন্তু মেহেদি একসময় একটা মেয়ের কাছে নিয়ে গেল তাকে কাজ দেবার জন্য, এবং সেই মহিলাটার নাম হচ্ছে সালমা। সালমা বেসিক্যালি প্রস্টিটিউশনের কাজ করেন এবং এক ধরনের ব্রোকার আমরা বলতে পারি। তো সেখানে তার কাজ করতে হলো না, কারণ মেহেদি এই ভদ্র মহিলাটিকে এক ধরনের মিডিয়া, আমি বলবো অফ ট্র্যাক মিডিয়া, এই অফ ট্র্যাক মিডিয়াতে একটা কাজ জুটিয়ে দেওয়ার চেষ্টা করতো। সেখানে গিয়ে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে তার, সেই ভদ্রলোকটার নাম হচ্ছে নাজমুল, যার সাথে তিনি রাতের পর রাত কথা বলেন। ঠিক আছে,
ডাক্তার
ঠিক আছে। এরপর
তারপর সালমা একদিন ফোন করলো, ফোন করার পর সালমাকে বলা হলো যে সালমার সাথে নিয়মিত কথা হইতো ফোনে, তো ওকে বলা হলো যে দেখ আমার না এরকম হয়েছে, ওর সাথে প্রেম হয়েছে, ওকে ভালোবাসি, পছন্দ করি, এরকম বলছি। তো বলার পর সালমা বললো যে ঠিক আছে একদিন আমাদের বাসায় নিয়ে এসো, বেড়াই যে এসা। তারপর নাজমুলকে ফোন করা হলো, নাজমুলকে ফোন করে বললাম যে আমার এক বান্ধবী আছে, বেড়াইতে যাবা নাকি? ও বললো হ্যাঁ যাবো আসো। তো আসলাম, আসার পর সারাদিন বেড়াইলাম। তো সেই দিন মানে আমার এমনিতেই হঠাৎ করে কেন জানি মনে হইলো যে নাজমুল বিবাহিত,
ওই সময়টা তারপর মনে হচ্ছে
হঠাৎ করে আমার সেই দিন বিকেলবেলা মনে হইলো যে নাজমুল বিবাহিত, তখন ওর সাথে আমার বিয়ে হয়নি। তো আমি সেই দিনে ওকে কথাটা বলেছিলি, নাজমুল তুমি নাকি বিবাহিত? তো ও বলতেছে তোমার কাছে কে বলছে? বলছে আমার কাছে কে বলছে বলতে, একটা মেয়ে ফোন করছিল, ফোন করে বলতেছে যে আমি নাজমুলের ওয়াইফ, আমি ডাইরেক্টলি এরকম বলছি ওকে। তো ও আমাকে বলতেছে যে না আমি বিয়ে করিনি। আমি বলছি ঠিক আছে বিল করো না, তো বিল না করলে তোমার ফ্যামিলির সবার সাথে আমার ফোনে কথা হয়েছে, তুমি তোমার বাসায় নিয়ে যাও, আমি তোমার বাসাটা দেখে আসি। ও বলতেছে না আমি তোমার বাসা এখন নিয়ে যেতে পারবো না, তাহলে তুমি বিবাহিত।
এর মধ্যে কি আপনাদের প্রেম শুরু হয়ে গিয়েছে?
হ্যাঁ শুরু হয়ে গেছে, প্রেম চলতেছে অলরেডি।
আপনার সেকেন্ড হাজবেন্ডের কি হলো?
সেকেন্ড হাজবেন্ড তো যে চলে আসছি, তারপর কোনো যোগাযোগ নেই, ওরকমই আছে।
উনিও যোগাযোগ করেন
না? উনিও যোগাযোগ করেনি, আমিও যোগাযোগ করিনি, স্টপ। তারপর যাই হোক, তো নাজমুলের বন্ধু বাসায় গেলাম, বড় ভাই বললো হয় শাহিন নাম, ওনার বাসায় গেলাম। ওনার বাসায় যাওয়া খুব রাগ হয়েছে, আমি বলছি ওর বাসাটা ওইখানে জাস্ট 2-3 মিনিটের রাস্তা। তো আমি বলছি এখানে আসতে পারছি, তোমার বাসা নিতে পারবে না কেন? এখানে নিয়ে আসতে পারছো, ওখানে নিয়ে যেতে পারবে না কেন?
নাজমুলের কি আপন বড় ভাই উনি?
না,
শাহিন নাম।
শাহিন নাম পাড়াপড়শি রাজনীতি করে, তো ওইরকম
নাজমুল কি পলিটিক্স করতো?
হ্যাঁ, তো ওইরকম বড় ভাই ছিল। তো ওইরকম আমি বলতেছি এখানে যদি নিয়ে আসতে পারো, ওখানে নিয়ে যেতে পারবো না কেন? তারপর বলতেছে ঠিক আছে, বলতেছে আসো নিয়ে যাবো, বলছে না আমি এখন যাবো না, এখন আমি বলার পর তুমি কেমন নিয়ে যেতেছো, আমি এখন যাবো না। পরে ও আমার হাতটা এভাবে ধুয়ে রা, মানে জোর জবরদস্তি করে একটা বাজারের উপর দিয়ে, মানে আমার ইচ্ছা মতো টাইনে নিয়ে আসলো ওদের বাড়িতে। আর বাজারের সবাই তাকায় তাকায় দেখলো, আসলাম এসে দেখলাম যে ফ্যামিলি সবই ভালো, মোটামুটি খারাপ না। তো ওর বউ বাসায়, আমি তোমার বউটাকে দেখে চলে যাই, তুমি পিছন থেকে ওর বউ আমাকে এখানে ধরে এরকম ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে ঘুরেছে আর কি আমাকে। ঘুরেছে এর জন্য আমার নাজমুল ওকে ঠারে একটা চক্র নামাচ্ছে, তুই ওর গায়ে হাত দিলি কেন?
মানে নাজমুল তার স্ত্রীকে
জন্মেছে, বলতেছে তুই ওর গায়ে হাত দিলি কেন? তো ওর বউ বলতেছে দেখো আচ্ছা ওকে আমার ভুল হয়ে গেছে, ওর গায়ে হাত দিছি, তো আসলে আমি ওর সাথে একটু কথা বলবো, ওরা একটু দেখবো, এই জন্য ওরে এদিকে ঘুরেছে। তো নাজমুল বলতেছে তুই তো ভালোভাবে ডাক দিলে ও ঘুরতো, তুই ওর গায়ে হাত দিলি কেন? এরকম বলছে। তো আমি বলছি বাদ দেন, এই মেয়েটা কে আসলে? তখন আমি জানি না যে মেয়েটা ওর বউ। তখন ওর বউ বলতেছে ও আমার হাজবেন্ড। তখন তো মানে আমার ওখানে কোনো কথাই চলে না, আমি স্টপ হয়ে গেছি। আমার মনে হইতেছে যে আকাশ ভেঙে পড়ছে আমার মাথায়।
কেন আকাশ ভেঙে পড়বে আপনার?
এই জন্য আকাশ ভেঙে পড়ছে, আমি তো অলরেডি ওরা ভালোবাসতে শুরু করছি বা ভালোবাসি, তো ও যদি বিবাহিত হয় আমার তো খারাপ লাগতে পারে স্বাভাবিক। তারপর চলে আসলো, মানে রাত্রে ওখান থেকে চলে আসছি
সারা রাত্র। আপনি নিজেও এক ধরনের বিবাহিত, সেটা আপনার মনের মেনে নেওয়া হোক বা না হোক, সেখানে আপনার ডিভোর্স এখন পর্যন্ত হয়নি। আপনি যাকে পেলেন সে এক ধরনের অস্বীকার করেছে আপনার কাছে, সে বিবাহিত না, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি তখন জানলেন যে সেও বিবাহিত, এবং তখন আপনার মনের উপর আকাশ ভেঙে পড়ছে এই কারণে যে সে বিবাহিত। দেখুন মন কিন্তু এইসব ইকুয়েশন কোনোভাবেই মানে না, যে আমি একটা অন্যায় করেছি সে কারণে আমি যার কাছে যাচ্ছি সে অন্যায় করবে না বা সে এরকম পুত্র পবিত্র হবে না, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা যাকে নিব সে পুত্র পবিত্রই হোক সেটাই আমরা আশা করি। যদিও ওর সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমরা বলতে পারি ওর নিজের কোনো হাত ছিল না, নাজমার নিজের কোনো হাত ছিল না। ওকে হ্যাঁ, তারপর?
তারপর চলে গেলাম, সেদিন রাগে ওর সাথে আর কথা হয় নাই, কথা বলি অনেকবার ফোন দিচ্ছে, ফোন কেটে দিচ্ছে, অফ করে রাখছে, কথা আর বলিনি। এই বিষয়গুলো আসলে ভাইয়াকে জানানো হয়নি, তো ভাইয়াকে জানাই নাই, ভাইয়াও নেক্সট আমাকে আর জিজ্ঞাসা করে নাই। তারপর একদিন হঠাৎ করে নাজমুলের বাবা আমার কাছে ফোন করছে, ফোন করে বলতেছে দেখো মা আমার 4টা মেয়ের পর একটা ছেলে আল্লাহ দিছে, তো আমার ছেলেটা আসলে তোমার সাথে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, তবে আমার ছেলেটা তোমার খুব পছন্দ করে, তুমি আমার ছেলেটাকে কষ্ট দিও না। আমি বলছি দেখেন কষ্ট দিব না সেটা ঠিক আছে, কিন্তু পছন্দ করলেই তো আর হয় না, আপনার ছেলে তো বিবাহিত, আমি এরকম বলছি। তখন ওর বাবা বলতেছেন ঠিক আছে আমার ছেলে বিবাহিত, তবে বউ ডিভোর্স হয়ে গেছে। তখন আমি বলছি ডিভোর্স হয়ে যাওয়ার পরও একটা মেয়ে শ্বশুর বাড়িতে কিভাবে থাকে? তা ওনারা বলছে যে জোর করে থাকে, নাজমুলের বাবা বলতেছে। আমি বলছি জোর করে কিভাবে থাকে একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর? আচ্ছা ডিভোর্স কাগজ তো আমি একটু দেখতে চাই, এরকম বলে ফেলছি। তো ওর বাবা বলতেছে ঠিক আছে, পরদিন সকালবেলা আমি আবার চলে আসছি ওর ওখানে, এসে ওর বাবা আমাকে ডিভোর্স কাগজ দেখাই তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে,
মানে ডিভোর্স কাগজটা কি সত্যি সত্যি ছিল?
হ্যাঁ সত্যি সত্যি ছিল, তো মেয়ে ওকে ডিভোর্স করে দিচ্ছে,
ওই মেয়েটাই ওনাকে ডিভোর্স
করে দিচ্ছে।
তারপরে ওই শ্বশুর বাড়িতে উনি আছেন?
হ্যাঁ, তারপরে মেয়েটাই আবার জোর করে ওর বাড়িতে থাকতেছে, বলতেছে যে আমি ঝগড়া করে ডিভোর্স করছি, আমি যখন ডিভোর্স করছি তখন আমার মাথা ঠিক ছিল না, এরকম বলতেছে আর বাসা থেকে যাইতেছে না। তখন নাজমুল আমার সাথে দেখা করবে পরদিন, পরে আমি বলছিলাম দেখা করবো না, ও বলতেছে তোমাকে দেখা করতেই হবে। আমি আসলাম দেখা করতে, আসলাম ও বলতেছে আমি আজকের পর আর তোমাকে যেতে দেবো না, আমি বিয়ে করবো। পরে আমি বলছি যে তোমার বউ কি করবা? পরে বলতেছে বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, এটা কি তোমার সন্দেহ আছে? আমি বলছি না কোনো সন্দেহ নাই। তো যাই হোক বিয়ে করে নিল, বিয়ে করার পর
বিয়ে করে ফেললেন আপনি? হ্যাঁ, আমি বিয়ে করলেন।
এই তো কাজী ফিসে, ওদের
ছিল
ওদের এখানে ওই যে শাহিন ভাইজি,
ওর বড় ভাই, এক ধরনের বড় ভাই, আর ওনার যে শ্বশুর হতে যাচ্ছে তিনি কি ছিলেন, মানে ওর বাবা ছিল?
না, ছিল না।
শুধু ও আর ওর বড় ভাই? আর আপনার পক্ষ থেকে?
আমার পক্ষ থেকে কেউ ছিল না, আমি একা ছিলাম।
কিন্তু আপনার তো আগের হাজবেন্ড থেকেই গেল, কারণ
ওটা আছে, ওইভাবেই আছে, আমি মিথ্যে বলবো না, ওটার সাথে কোনো যোগাযোগ নাই। এবং আমার ফ্যামিলি যে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, একদম ওইভাবে।
ওর ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ
নেই? না,
মানে পাগল টাইপের, আপনার কথা বুঝতেছি, যে এক ধরনের পাগলের মতো দেখতে। তো ও আপনার সাথে কোনো যোগাযোগ করেনি, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ?
কারোর সাথে কারো যোগাযোগ?
আপনি পরবর্তীতে ওর সম্পর্কে কিছু জানতে পেরেছেন?
না, পরবর্তীতে জানতে পারছি, পরে বলতেছি আমি। যাই হোক, তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপর দিনই পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে আমি তো বাড়ি চলে গেছি। তো আমি বলছি যে দিদি তোমার বউ বাড়ি থেকে যায়, আমাকে ফোন করো, আমি আসবো। পরে আমার শ্বশুর আমাকে ফোন করো না, ফোন করে বললো তুমি চলে আসো কালকে।
আমাকে একটু বলবেন যে আপনি যে নাজমুলকে বিয়ে করতে যাচ্ছেন, আপনার পাস্ট সম্পর্কে সে জানতো?
আমার পিছনে যা হয়েছিল সবই জানতো, জাস্ট আমার বিয়ে হয়েছিল সেটা জানতো না।
দুটো বিয়ে আপনি গোপন করেছেন?
হ্যাঁ, মিথ্যে বলবো না, আমি দুটো বিয়ে ওর কাছ থেকে গোপন করেছি।
এবং আপনার যে প্রেজেন্ট যে বিয়েটা এখন পর্যন্ত ডিভোর্স হয়নি সেটাও আপনি গোপন করেছেন, আগেরটাও আপনি গোপন করেছেন?
হ্যাঁ, সবটাই গোপন করছি। জাস্ট আর ঢাকা আসার পর আমার কি কি হয়েছিল সবকিছু ওকে বলা হয়েছে। আর বিয়েটাও বলা হয় নাই বলতে, বিয়েটা অনেকবারই বলতে গেছি, যা কোনো না কোনো কারণে বলা হয়নি আর বলিও নাই। তারপর যাই হোক, চলে আসলাম, ওর আব্বা ফোন করলো পরদিন সকালে যে তুমি কালকে সকালের মধ্যে আমাদের বাসায় চলে আসবে, পয়লা বৈশাখ, ঠিক আছে চলে আসবো। তো ওদের দোকানের সামনে আসলাম, তখন নাজমুল টুকটাক দুটো মোবাইল নিয়ে দোকানে বসে থাকতো, ফ্ল্যাগ ডিলোড করতো। তো দেখলাম যে নাজমুল এখানে বসে আছে, তো আমি রিক্সা থেকে নামলাম। পরে নাজমুল ওর এক বাইক না ছিল, ওরা বলতেছে যে তোর মামিরা বাসায় নিয়ে যা। তো দেখ বাসায় আসলাম, বাসায় আসার পর সেদিন রাত্রেবেলা সবচেয়ে স্মরণীয় ঘটনা সেটা হচ্ছে যে আমি নাজমুল এবং ওই মেয়েটা একই রুমে ছিলাম। প্রথমে আমি বলছিলাম সোফায় শুভ তোমরা দুজন খাটেছ, তারপর ওই মেয়েটা বলতেছে যে না আমি সোফায় শুয়ে তোমরা দুজন খাটেছ, এরকম কথা চলতেছে। তো ও ফট করে বলতেছে ঠিক আছে তোমরা দুজন খাটেছ, আমি একাই সোফায় দিয়েছি। দেখি শোয়া হয়েছে, ও সোফায় শুয়ে আমরা দুজন খাটেছি। মেয়েটা অনেক কান্নাকাটি করছে আমার সাথে যে মেয়েটার সাথে কি করা হয়েছে, মেয়েটাকে ভালোবেসে বিয়ে করছিল, পছন্দ করে বিয়ে করছিল, এত ভালোবাসে যে ভালোবাসার দিবস দিন বিয়ে হয়েছে, অনেক পছন্দ করে। এবং কি এই ওই মেয়েটারও নাজমুলের সাথে বিয়ে হওয়ার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, ওই জায়গায় একটা ছেলে আছে, ছেলেটা রাইখা, পরে নাজমুলের সাথে বিয়ে হয়েছে। তো নাজমুলকে খুব পছন্দ করে, আলাদা বাসা নিয়েও থাকছে, বাবা মার সাথে ম্যাচিং হয় না, যার জন্য এরকম প্রায় অর্ধেক রাত পর্যন্ত এরকম মেয়েটা কান্নাকাটি করলো। আমিও মেয়েটার সাথে কান্নাকাটি করলাম যে দেখেন আমারও ভাগ্যের ফেরোর সাথে বিয়েটা হয়ে গেছে, এখন আমি কি করবো বলেন। আমি একটা জিনিস করতে পারি, সেটা হলো যে আমার বিয়ে হইলে হয়েছে, আমি সকালবেলা চলে যেতে পারি, এরকম বললাম মেয়ের সাথে। তো মেয়েটা বলছে না তুমি চলে যাবো কেন, আমি সকালবেলা চলে যাবো। পরে আবার যখন কান্নাকাটি শুরু হয়ে গেলো, পরে নাজমুল আবার বলতেছে আমি সবাই শুতে পারবো না, আমার খাটে শুতে হবে। পরে ওই মেয়েটা বলছে ঠিক আছে আমরা দুজনে দুই সাইডে শুই, তুমি মাঝখানে শো। তো আমি বলতেছি না ওই মাঝখানে শুতে হবে না, আপনারা দুজন ওই সাইডে শুন, আমি একাই এই সাইডে শুই। তো নাজমুল বলতেছে না না আমি মাঝখানে শুই, তোমরা দুজন দুই সাইডে শুয়ে থাকো। তো ও মাঝখানে শুয়েছে, দুজন দুই সাইডে শুয়ে আছে, মাঝখানে ফট করে ওই মেয়েটা করছে কি নাজমুলকে টান দিয়ে মানে একদম জড়ায় ধরছে, ধরছে, এটা তো আমি দেখতেছি। পরে নাজমুল বলতেছে দেখো তুমি আমাকে ডিভোর্স করে চলে গেছো, অযথায় কেন ওই মেয়েটার কষ্ট দিতেছ। তো ও আবার বলতেছে ওই মেয়েটা কষ্ট পাবে কেন, তুমি আমার হাজবেন্ড, আমি তোমার ধরতে পারি না, এখন তোমার হাজবেন্ড না, এখন ওর হাজবেন্ড। যাই হোক, রাত্রটা এরকম ভাবে পার হইলে পরদিন সকালবেলা ওর আবার হাজিরা ছিল কোর্টে, মামলা ছিল, একটা মামলা ছিল, রাজনীতি করতো, তো একটা মার্ডার কেসের মামলা ছিল, ওই এলাকার কমিশনার মার্ডার কেসের মামলা ছিল টঙ্গি এলাকার।
দুটো বউ কি বলবো, আমি দুজনকে বউ বলা আমার, আমি আমি ঠিক জানি না, দুটো মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে শুয়ে আছে বা এরকম কিছু একটা, এটা ফ্যামিলি থেকে চারপাশে লোকজন কি মনে করতো?
এর বোনেরা মানে চারটা বোন ছিল আর বাবা মা, এর তো পছন্দ করতো, এত ভালোবাসতো। আমার শ্বশুর মাঝে মধ্যে ও যদি ভুল করতো বাইরে থাকলে বলতো যে ও আজকে আসলে ওরে মারবো, এটা করবো সেটা করবো, সামনে এসে যখন দাঁড়াইতো মনে হইতো যে একদম মোমের পুতুলের মতন সবগুলো মানুষ গুলিয়ে গেছে, মানে কিছু বলতেই পারতো না।
একটা ছেলে এই কারণে,
একটা ছেলে এই কারণে, আর চারটা বোন ছিল অনেক ভালো, ওদের ফ্যামিলির লোকজন সব ভালো, কোনোটাই খারাপ না, সবগুলা ওদের বোনের যে হাজবেন্ড গুলা ছিল এরা আরো বেশি ভালো ছিল।
বাড়িওয়ালা
বাড়িতে ছিল না, বিগত 22 বছর যাবত একই বাড়িতে থাকে, বাড়িওয়ালা ঢাকায় থাকে।
ওকে তারপর
তারপরে আর কি পরদিন হাজিরা দিতে যাবে আমাকে সাথে নিয়ে যাবে। আমাকে বলতেছে চলো তুমি চলো হাজিরা দিতে গেলো আমাকে সাথে নিয়ে। বিকেলবেলা ফিরলাম আসা দেখি যে মেয়েটা চলে গেছে। তো যাই হোক থাকলাম।
আমি একটা কোশ্চেন আপনাকে করতে চাই, আপনার যে সেকেন্ড হাজবেন্ড যার সাথে আপনি ডিভোর্স হয়নি এবং এই বিষয়গুলো আপনি পরবর্তীতে বলবেন বলছেন, আপনার সেকেন্ড হাজবেন্ডটা যদি পাগল টাইপের না হতো আপনার দৃষ্টিকোণ থেকে, আপনি পারতেন এই কাজটা করতে? মানে আপনি এই যে বর্তমান লাইফে
না মনে হয় সেটা পারতাম না।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, আপনারা যারা ওকে অন্যভাবে দেখার চেষ্টা করছেন তারা জীবনের প্রয়োজনটাকে একটু বড় করে দেখবেন। একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। এই মানুষটা জীবনে সুখী হওয়ার জন্য একটু শান্তি পাওয়ার জন্য ঘরের কাছে গিয়েছে, নিজের পরিবারের কাছে গিয়েছে, পায়নি। দুটো হাজবেন্ডের কাছে গিয়েছে, পায়নি। সমাজের কাছে গিয়েছে, বাবার বন্ধু তাকে বিক্রি করে দিয়ে এসছে হোটেলে গিয়ে, সেখানে পায়নি। পৃথিবীর কারো কাছ থেকে শান্তি পায়নি। একটা মানুষের মধ্যে শান্তি পেল, সেটা ছিল প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্কের মধ্যেও যথেষ্ট রকমের ঝামেলা। সেই শান্তিটুকুর জন্য সে এথিক্যাল বলেন, নন এথিক বলেন, আদর্শ বলেন কিংবা আদর্শচ্যুতি বলেন, যেটাই বলেন না কেন, সেটা সে বিসর্জন দিয়েছে এবং সেখানে সে একটা সুযোগ নিয়েছে। সুযোগটা হচ্ছে সেকেন্ড হাজবেন্ড যার সাথে তার বিয়ে হয়েছিল, পরিবার যাকে জোর করে বিয়ে দিয়েছিল, এবং সেই হাজবেন্ডটা একটু পাগল টাইপের ছিল, পাগলাটে ছিল, সাধারণ মানুষের মতো ছিল না, রিক্সা চালাতো, চার পাঁচ দিন গোসল করতো না, তার জীবন আচরণ কোনো ভালো কোনো কিছু ছিল না, এবং সেই সুযোগটা সে নিয়েছে। নিয়েছে এই অর্থে যে এই হাজবেন্ডটা যদি সাধারণ মানুষের মতো থাকতো তাহলে পছন্দ না হলেও সেই কাজটা করতে সাহস পেত না এবং করতো না, সেটা কিন্তু সে অবলীলায় সেটা সে স্বীকার করেছে। হ্যাঁ তারপর
চলে আসলাম। আসার পর দিব্যি ভালো চলতেছে, মেয়েদের ভাই আমার কাছে ফোন করছে, কেমন আছো তুমি? ভাইয়া ভালো আছি, খারাপ না। নাজমুল কেমন? সব বলা হয়েছে, নাজমুল কেমন? হ্যাঁ ভাইয়া ভালো, ঠিক আছে, অসুবিধা হলে জানাইও, যেটা লাগে সেটা দেখবো। তারপর সংসার করতে থাকলাম, ওই মেয়েটাও চলে গেল। 12 দিন না 13 দিন পর ওর এক বন্ধু এসা বলতেছে নাজমুলের বউ যায় নাই, কোথায় আছে? ওর আগে যে বাড়িতে ভাড়া রাখতো ওই ভাড়া বাড়িতে আছে, ওইখানে জিনিসপত্র সবকিছুই আছে।
নাজমুল রেখে দিয়েছে?
না নাজমুল রেখে দেয়নি, মেয়েটাই রেখে গেছে। পরে বললাম যে ঠিক আছে দেখা যাক। তখন আস্তে আস্তে মাসখানেক যখন পার হলো তখন আবার আরেকটা জিনিস শুনলাম, সেটা হলো যে নাজমুল ওর কাছ থেকে 20,000 টাকা আনছিল। সেই টাকাটা আইনা ওদের হোটেলের সামনে একটা বড় মিল ছিল, ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরির যে পিয়ন ছিল ওই পিয়নকে লাভে দিছিল। সচ্ছল পরিবার বা মোটামুটি আমাদের চেয়ে ভালো পরিবার আর কি, মানে টাকা পয়সা আছে। টাকাটার জন্য নাকি ওর বউ এখানে রয়ে গেছে, যায় না, টাকাটা দিলে যাবে। পরদিন আবার সংবাদ পেলাম একজন এসে বলতেছে তোমার নাজমুল ওই সিঙ্কি, ওর নাম ছিল সিঙ্কি, বলতেছে সিঙ্কির এক রিক্সায় নিয়ে উত্তরা গেছে। নাজমুল বাসায় আসলে রাত্রে আসার পর আমি জিজ্ঞেস করলাম তুমি নাকি ওরে নিয়ে আজকে এক রিক্সায় উত্তরা গেছিলাম? তো বলছে হ্যাঁ গেছিলাম। কেন গেছিলাম? তো নাজমুল সবসময় মাথায় ক্যাপ পরে, চোখের চশমা পরে, তো চোখের চশমাটা নাই, ভেঙে গেছে, ও ভেঙে ফেলছে ওর বউ জিদ করে। আমি বলছি চশমা কোথায়? চশমাটা ভুলে মনে কোথাও রেখে এসছে। আমি না ভুলে কোথাও রেখে আসলে চশমাটা ও ভেঙে ফেলছে, সেটা আমার কাছে স্বীকার করো, আমি এটা ডাইরেক্টলি এরকম বলছি। তোমার ও ভাসিয়ে দিচ্ছে। আমি হাসার কি হলো, এটা হাসার কথা? বলতেছে হ্যাঁ এটা হাসার কথা না, ও ভাঙে গেছে, তুমি জানো কিভাবে? আমি ওরে নিয়ে যাও, তুমি এক রিক্সা উত্তরাতে গেছো, ওইটা জানি কিভাবে, ওইটা যেভাবে জানি এটা সেভাবেই জানি। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে, ও আমার কাছে 20,000 টাকা পাইবো, আসলে টাকাটা উঠাইয়া দিলে ও আর আমার কাছে আসবো না। আমি মেনে নিছি, আমি আর কিছু বলিনি। নাজমুল তো কনসার্টে যাইতো, গিটার ছিল, তো
গিটার ছিল মানে কি, গিটার বাজাইতো,
গিটার বাজাইতো,
কনসার্টে যেত,
হ্যাঁ কনসার্টে যাইতো। তো বিয়ের 21 দিন না 22 দিন পর ওদের এলাকার বড় ভাইয়ের থেকে একটা দাওয়াত আসছে, ওই সবাই যাবে, ওদের ফ্যামিলি যারা আছে সবাই যাবে, আমিও যাব। তো আমি গেছি, দাওয়াত খেতে গেছি, নাজমুলও গেছে। যাওয়ার পর ঠিক এখানে অনুষ্ঠান হইতেছে, কিছু দূরে একটা লেবু গাছ আছে,
লেবু গাছের কাছে কি হলো আমরা জানবো, তবে তার আগে আমাদেরকে একটু বলেন তো এই সময়ের মধ্যে আপনি আপনার নিজের ফ্যামিলির সাথে যোগাযোগ করেছেন এই যে লম্বা সময়? যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে কতটা ডিনামিক্স থাকতে পারে একটা জীবনের গল্পে, সেটা আমরা আজকে বুঝতে পারছি। আমরা এখন পর্যন্ত জীবনের গল্পের আজকের দিনটা যেখানে নাজমা এখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় আমরা এখন পর্যন্ত আসিনি, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে আরো সামনে কতটুকু অপেক্ষা করছে একটা মেয়ের জীবন, যে মেয়েটি সুখ খোঁজার জন্য, শান্তি খোঁজার জন্য কখনো সমাজ, কখনো পরিবার, কখনো স্বামীর সংসার, এই তিনটি জায়গাতে চষে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কি শান্তি মিলছে? এখন পর্যন্ত শান্তির দেখা আমরা পাইনি। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আপনারা চাইলে আসতে পারেন এখানে ফেসবুকের মাধ্যমে কিংবা ফোন নাম্বারের মাধ্যমে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668, আবারও বলছি 9115 6668 এবং আপনি ফেসবুকে চলে আসতে পারেন, ওখানে একটি স্টুডিও ছবি দিয়ে দেওয়া হয়েছে নাজমার। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন।
তারপর আর কি, দাঁত খেতে যাওয়ার পর ওখানে একটা লেবু গাছ ছিল, তো আমরা সবাই মানে খাইতে বসবো ওরকম সময়টা নাজমুলকে দেখা যাইতেছে না, পাইতেছি না। তো যখন আমরা ওই অনুষ্ঠানে গেছি তখন আবার ওই সিমকিকে দেখলাম লেবু গাছের ওখানে দাঁড়ায় আছে।
সিমকিটাকে আগের বউ?
হ্যাঁ, আগের বউ নাম সিমকি।
সিমকি,
তারপর আপনার ওকেও দেখতেছি না। আমার মানে খারাপ লাগতেছে, আমি একদম কনফার্ম যে নাজমুল ওই মেয়েটার সাথে কথা বলতে গিয়েছে। একদম কনফার্ম হয়ে আমি খাওয়া দাওয়া কিছু করলাম না, ওখান থেকে চলে আসলাম। চলে আসে আমি ঘরের মধ্যে দরজা আটকে অনেকক্ষণ কান্না করছি আর এটাই বলছি যে আল্লাহ কোন পরীক্ষা নিতেছো তুমি আমার, আমি সেটা এখনো বুঝতে পারতেছি না। প্রায় এক দুই ঘন্টা পর নাজমুল আসছে, আসা বলতেছে দরজা লক করলো, দরজা খুলে দিলাম, পর বলতেছে কান্না করার কি আছে, আমার মেয়ে যেন নাচ যেটা, ওনার নাম তারা, আমরা তারা ফাঁকিতাম। তারা ফাঁকানো করতেছে বৃষ্টি, আমার শাশুড়ির নাম ছিল নাজমা, যার জন্য আমার শ্বশুর আমার এই বৃষ্টি নামটা দেয় আর কি, ওদের বাড়ি থেকে আমার এই বৃষ্টি নামটা আসে। তো আমার মেয়ে যেন তারা আমার এসে বলতেছে তুই কান্না করতেছিস কেন, তুই তো জানোস নাজমুলের আগে আরেকটা বউ আসছে, জেনে শুনে তো কান্না করার কোনো মানে হয় না। পরে আমি বলছি দেখেন আমি জানি আগের একটা বউ আছে, কিন্তু আমি তো এটাও জানি যে আগের বউটার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, আর ডিভোর্স করা বউর সাথে কথা বলা ঠিক না। পরে কয় হ্যাঁ সেটা ঠিক আছে। তারপর সেদিন নাজমুল আসলো, নাজমুল আসার পর এরকম ওই মেয়েটা পরদিন ওই এলাকা ছেড়ে চলে যাবে, মাল সাবানা যা ছিল ওই বাসে একটা ট্রাক ভাড়া করে চলে গেছে। ওর এক বন্ধু এসে আমাকে বলছে যে ভাবি আপনার আপদ বিদেহিস, পরে বলছে যে ভাই এটা তো আমার আপদ না, আসলে ও এখানে থাকলো আমার হয়তো অসুবিধা হইতো না, না থাকলো অসুবিধা হইতো না, যেহেতু ও নিজেই ডিভোর্স করছে। এরকম সংসার চলতেছে, ভালোই চলতেছে, মাঝখানে সমস্যা হয়ে গেছে। মাঝখানে দেখি যে ও মেয়েটার সাথে ফোনে যোগাযোগ করতেছে, আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি ভাঙা পড়ো না, আমার ছেলেরা আসলে এরা তাবিজ করছে, এই জন্য আমার ছেলে করে বলতে পারে না, তোমার কাছে ভালো কবিরাজ থাকলে তুমি আমার নিয়ে যাও, আমি আমার ছেলের জন্য কিছু করি। তারপর আপনার আশুলিয়া রোডে ওইখানে একটা ভালো কবিরাজ ছিল, আমার শাশুড়ি ওইখানে আমার নিয়ে গেছে, যাওয়ার পর বিস্তারিত বলছে আমার ছেলে। তারপর সেই কবিরাজের কাছে যাওয়া হইলো, আমার শাশুড়ি আমাকে নিয়ে গেল, ওষুধ টসুতো আনা হইলো, নাজমুলকে দেওয়া হইলো, কিন্তু কোনো পরিবর্তন হইলো না। আমি সবকিছু করতাম, যেমন ও নিজের হাতে খাইতে পছন্দ করতো না, আমি খাওয়াই দিতাম, যেটা ওর আগের বউ করছে খাওয়াই দিত। আর ও গোসল করতে গেলে ওর লুঙ্গিটা হাতে নিয়ে, সাবান শ্যাম্পু হাতে নিয়ে ওর সামনে দাঁড়ায় থাকতে হবে, এই জিনিসটা পছন্দ করতো। তারপর ওর জাস্ট টাইম বের হইতো, ওর বের হওয়ার সময় ওর ডাক দেওয়া পেছন থেকে বাড়তি কোনো কথা বলা গুলো পছন্দ করতো না, ওর কাপড় চোপড় আয়রন করে দেওয়া, ওর জতা মুছা দেওয়া, ও টাইম মতো বাসায় ফেরা, টাইম মতো খাওয়াই দেওয়া, সম্পূর্ণ যে মানে যেটা পছন্দ করতো সেটাই আমি করতাম। সেটা মানে ওর আগের বউ ওর যেরকম করছে, আমার শ্বশুর শাশুড়ি আমার ননা সেরা বলছে যে তার খেতে একটু বেশি আমি করছি। সে তেমন কিছু খাইতো না, মুরগি ছাড়া কিছুই খাইতো না, মুরগি যদি একটা পেঁয়াজ দেওয়া বা একটা টমেটো ওটার মতো দেওয়া হয়তো সেটাও খাইতো না, বাইসা ফালাই দিত, জাস্ট মাংসটা খাইতো, ওইটা পছন্দ করতো। ওই জিনিসটা ওদের বাড়িতে আমি কখনো খাইতাম না, ও খাইতো বইলে আমি ওদের বাড়িতে ওই জিনিসটা কখনো খাইতাম না। আমি চিন্তা করতাম আমি এখন খাইলে আমি এখন যেটা খাবো সেটা ও রাত্রে খাইতে পারবে, এটা থাকুক, এরকম চিন্তা করে আমি জিনিসটা খাইতাম না, আমি এরকম করতাম। আমি বুঝতে পারতাম যে ও সিমকির কাছে যাইতেছে, তারপরেও আমি ওর জুতা, ওর শার্ট, ওর প্যান্ট আমি আয়রন করে দিতাম, জুতা মুছে দিতাম। আমি বুঝতে পারতেছি ও আমার সাথে মিথ্যা কথা বলতেছে, ব্যবসার কথা বলতেছে বা কনসার্টের কথা বলতেছে, এটা আমি বুঝতে পারতেছি, তারপরেও আমি ওর বলতাম না। অনেক অনেক ক্ষেত্রে দেখা যেত যে ও সিমকির কাছে দুই রাত্র থেকে এসে বাড়িতে সবাই জানে, কারণ আমি ফোন করছি, সিমকি ফোন রিসিভ করছে, কথা হয়েছে, আমি একটু কান্নাকাটি করছি, বাড়িতে সবাই জিজ্ঞেস করছে কেন, তখন বলতাম যে আপনার ছেলে ওখানে গেছে। তো এরকম আমার ননা সারা কৃপা থাকতো, ও এবার আসো করে এরকম করবো সেরকম করবো। তো ও আবার বাসায় আসলে ওর কাছ থেকে সরাসরি আসতো না, ওদের বাসার সামনে একটা খোলা মাঠ ছিল, ও আমরা ফোন করে ওইখানে নিত, বলতো দেখো আমার ভুল হয়েছে এই সেই অমুক সমুক, তুমি একটু বাড়িটা ম্যানেজ করো। তো ওকে আবার আমি নিয়ে আসতাম, আমি বাড়িতে এসে সবাইকে বলতাম যে আমার হাজবেন্ড কি করবে না করবে সেটা আমি বুঝবো, আপনারা কেউ কিছু বলেন না। তো ওইরকম ওর বোনেরা ওরা কেউ কিছু বলতো না,
মানে যে অপরাধটা আলটিমেটলি অপরাধের জন্য সবার বলা উচিত, আপনারও বলা উচিত, সেটা আপনার মাধ্যমে সে সাপোর্ট নিত,
সাপোর্ট নিত, তো সাপোর্ট দিত, আমিও সাপোর্ট দিতাম, আমি আমার নানাদেরকে বলতাম আপনার থাক কিছু বলেন।
এখন পর্যন্ত আমি যতটুকু বুঝি আপনি উপযুক্ত স্ত্রীর যে দায়িত্ব পালন করা সেটুকু আপনি করছেন,
সেটুকু করতেছি, সেরকম করছি। যেমন ওদের বাড়িতে আমার যে তিনটা ননাসের বিয়ে হয়েছে সবার বাড়িতে ছিল, জামাইরা বাড়িতে ছিল, ছেলেমের বাড়িতে ছিল, আমার শ্বশুরের যে হোটেলটা ছিল তার যাবতীয় রান্না বান্না বাসা থেকে করে দেওয়া হতো, তো আমরা সবাই একসাথে করতাম। ওদের বাসায় ঘুম থেকে উঠতে হতো সেই পাঁচটা আজানের সাথে সাথে উঠতে হতো, আমি সেরকম উঠতাম। সর্বপ্রথম কাজ ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে ভাজি ছিল, যেটা নাস্তা করা হয় হোটেলে বসে ভাজি হয় একটা, ওই ভাজিটা গরম করে দিতে হইতো, বাসা থেকে আমরা করে দিতাম। আমি যে একা করছি তা না, আমরা সবাই মিলে করতাম, এক একজনের এক একটা কাজ ভাগ করা ছিল যে তুমি এটা করবে, তুমি এটা করবে, এরকম
কোনো বাবুর্চি ছিল না, কিন্তু পরিবার থেকে,
হ্যাঁ পরিবার থেকে সম্পূর্ণটা যেত। যেমন বাজারটা করতো তার আফা, নিজ আপা, আর থালা বাসন ধোয়া করতো বড় আপা, আর কুটা কাটি পানি টানি নিয়ে দেওয়া, আদা রসুন বাটা, ডাল বাটা, এগুলা ছিল আমার কাজ। বা ভাতটা রান্না করা, ভাতটা বিশেষ করে আমার আমার রান্না করা ছিল, কারণ ভাতটা ওই বাড়িতে কেউ রান্না করতে পারতো না। যে রান্না করতো হয়তো কারোটা নরম হইতো, কারোটা শক্ত হইতো, কিন্তু আমার মতো কেউ পারতো না, যার জন্য আমার ছোট ননদ ভাতের দায়িত্বটা আমাকেই দিত। তো এরকম ভাবে আমরা মিলেমিশে সবাই একসাথে হোটেলের কাজটা করে দিতাম। তো এরকম সারাদিনই কাজ করতে হইতো ওদের বাসে, সারাদিন মানে এত কাজের ফাঁকেও ওর যে একটা এক্সট্রা ডিউটি, ওর যে একটা কাজ, সেটা আমার ত্রুটি হইতো না, আমি সেটা টাইম মতোই করতাম। যেমন সকাল দশটা ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর ব্রাশটা সামনে দিতে হইতো, চাপ কল ছিল মগের মধ্যে পানি দিতে হইতো, মুখ দিতে টয়লেটে গেলে একটা বন্ধতে পানি দিতে হইতো, আবার আসতো ব্রাশ করতে করতে এইটুকু টাইমের মধ্যে ওর নাস্তাটা রেডি করতে হবে এবং তাকে খাওয়াইও দিতে হবে, তারপর সে বের হয়ে চলে গেলে বাকি সংসারের কাজ করো। আবার সে দুপুরে যখন বাসায় আসবে, বাসায় আসো, পানি চেপে দাও, সে গোসল করবে, নুঙ্গি নিয়ে তার সামনে দাঁড়ায় থাকো, সাবান শ্যাম্পু নিয়ে দাঁড়ায় থাকো, গোসল করে আসবে, খাবার রেডি করো, খাবার খাবে, এক ঘন্টা রেস্ট করবে, আবার বেরিয়ে যাবে। আবার সে রাত্রে কখনো দশটায় আসে, কখনো এগারোটায় আসে, কখনো এমনও রাত্র গেছে যে ওর জন্য অপেক্ষা করতে করতে রাত্রে এসে এসে কিন্তু বাসায় আসেনি, কিন্তু কাছে চলে গেছে। এটা বুঝতে পারতাম, কষ্ট লাগতো, কান্নাকাটি করতাম। তো এরকম মাঝখানে যখন খুব কষ্ট হইতো, যখন পুরোপুরি বুঝতেই পারছি যে হ্যাঁ ওইখানেই চলে যায়, সম্পূর্ণ জানা হয়ে গেছে, তখন আমি ওকে বলছি যে ঠিক আছে তাহলে ওটা নিয়েই থাকো, আমি চলে যাবো, আমি তোমার সংসার করবো না।
কতদিন পর?
সেটা হচ্ছে আপনার মাস তিনেক পর এরকমটা হয়েছে, আমি চলে যাবো। তো এক পর্যায়ে ওদের বাড়ি থেকে রাগারাগি করে চলে আসছি।
কোথায় আসলেন?
চলে আসছি আপনার এটা খিলগায়ে, চলে আসছি খিলগায়ে, যে আপনার ওই যে সালমা,
এটা জানা ছাড়া বাকি যে কাহিনীগুলো যেটা ছিল আপনার এই যে বাধ্য হয়ে প্রস্টিটিউশনে যাওয়া, এগুলো কি জানতো নাজমুল?
সব সব জানতো। তারপর আপনার চলে আসলাম আপার কাছে, আপার কাছে আসা মানে আপা বুঝতে পারতো যে আমি নাজমুলের সাথে আগারে করে চলে আসছি।
এর আগে এসছি?
হ্যাঁ এর আগে একবার আসছি, পরে দ্বিতীয়বার চলে আসলাম। তো আপা আমাকে বুঝাই, দেখো আসলে স্বামী যদি কোথাও চলে যায়, বেনালে চলে যায়, স্বামীকে একটু বুঝাই।
ওনার কি হাজবেন্ড ছিল?
হ্যাঁ ওনারও হাজবেন্ড ছিল, ওনার বাচ্চা ছিল, ওনার দুটা তিনটাই ছেলে ছিল।
তারপরও কি উনি এই লাইনে কাজ করতো?
না উনি কাজ করতো না, উনি ওই সালমার বড় বোন ছিল।
আচ্ছা।
উনি ওনার হাজবেন্ড ব্যবসা করতো আর ওনার ছেলে অনার্সে পড়তো একটা।
আপনি কার কাছে গেলেন?
সালমার বড় বোনের কাছে গেছি।
সালমার বড় বোনের সাথে আপনার পরিচয় কিভাবে?
সালমার সাথে যখন ছিলাম তখন বড় বোনের সাথে পরিচয় হয়েছে, এক কথায় দুই কথায় আসতো বেড়াইতো, ওই হিসাবে বেড়ানোর হিসাবে ওনার বাসায় গেছি। তো গেছি পরে নাজমুল বুঝতে পারছে যা পর বাসায় গেছে, তো নাজমুল যাই নিয়ে আসছে, প্রথমবার যাই নিয়ে আসছে, দ্বিতীয়বার যখন চলে আসছে তখনও যাই নিয়ে আসছে, আসো থাক আমি আর যাবো না সিমকির কাছে, এরকম বলে নিয়ে আসছে, বলে নিয়ে আসছে। তারপরও দেখি যাই সিমকির কাছে যায়, তারপরে ওদের এলাকার মধ্যে একটা কনসার্ট হবে, সেই অনুষ্ঠানে ও ওই মেয়েটাকে দাওয়াত করছে, কার্ড পাঠাচ্ছে। তারপরে আমরা জানতাম না, আমরা ননা সেরা সবাই আনন্দ ফুর্তি করে গেছি, আমি আনন্দ ফুর্তি করে গেছি, হাজবেন্ডের কনসার্ট সরাসরি দেখবো, ভালো লাগবে, গেছি। যাওয়ার পরে এখানে দেখি যে ওর ওই বোন, তারপর ওর বোনেরাও তো ওর উপরে পুরো খেপে আসছে, কেন ওই মেয়েটাকে আমন্ত্রণ করলো বা নিমন্ত্রণ করলো।
হ্যাঁ
তারপরে আর রাত্রেবেলা আসছে, আসার পর আমার জমি যে ননাস তার আফা, ওরে অনেক বকা দিচ্ছে, তুমি আমাদেরকে বললি না কেন, ও আসবে, ও আসলে আমাদেরকে বলতে, আমরা যেতাম না বৃষ্টিতে নিয়ে যেতাম না, ওদের বাড়িতে তো সবাই বৃষ্টি বলে চিনে, বৃষ্টিতে নিয়ে যেতাম না, আমরা ওকেও যেতাম না, তুই ওই ডেলি নিয়েই থাকতি, অনেক গালাগালি করছে, আমি শুয়ে শুয়ে শুনছি। তো গালাগালির পর সবাই শুয়ে করছে, আমি শুয়ে দিচ্ছি, ও যাই শুয়েছে, বলতেছে তুমিও কিছু বলো, তুমিও তো একটু পরে স্টার্ট করবা, তুমি ওদের সাথে একসাথে বলে দাও আমার ঘুমটা যাতে নষ্ট না হয়। এরকম বলতেছে। তখন না আমি বলবো না কিছু, আমি বলার নাই কিছু। তারপরে শোয়ার পর আমরা অনেক কিছু বলছি যে ওরে যখন এতই ভালো লাগে, সেও তো আমার বিয়ে করার দরকার ছিল কি, আমি তো তোমার জোর করিনি, আমি তো তোমার বলি নাই যে না তুমি আমাকে বিয়ে করো।
একটা জিনিস একটু বলবেন, মানে ফ্র্যাঙ্কলি বলেন, সেটা হচ্ছে যে আপনার মধ্যে কি কখনো এই উইকনেস গুলো কাজ করতো যে আমি যদি এই কাছ থেকে চলে যাই আমি কোথায় দাঁড়াবো, আমার তো দাঁড়ানোর কোনো জায়গা নেই।
আমি এটা একটু চিন্তা করতাম, আমি সবসময় এটা চিন্তা করতাম,
এগুলো চিন্তা করো কি আপনি অন্যগুলো মেনে
নিতাম, মেনে নিতাম, হ্যাঁ এগুলোই চিন্তা করতাম। আর সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে আমার অলরেডি দুটো বিয়ে হয়ে গেছে, আমি সংসার করতে পারিনি, এখানেও যদি আমি সংসার করতে না পারি, সবাই যদি বিষয়টা জানে তাহলে বলবে যে ছেলেদের যেমন দোষ মেয়েটা তো কম না, মেয়েটা কেন বারবার চলে আসে, কিন্তু কোন পজিশনে যে আমাকে আসতে হয় সেগুলো আসলে আমি মানুষকে বুঝাইতে পারি না, মানুষ বুঝে না। আমি এ পর্যন্ত যখনই যার কাছে যাই সে শুধু আমাকে একটা প্রস্তাব করেছে, আর আমাকে বিয়ে করবে, আমাকে পছন্দ করে বিয়ে করবে, আমি এই প্রস্তাবটা আসলে মানতে পারি না। যার জন্য এরকম আমার জীবনটা কেন এরকম,
আপনার জীবনটা কেন এরকম, আমরা শেষ পর্যন্ত জানি, এখন জানি আমরা যাব, তবে যেটা ছিল যে হ্যাঁ নাজমুল,
তারপর হইলো গেলাম, যাওয়ার পর লাস্ট একবার ওর কাছ থেকে যেদিন চলে আসি লাস্ট, তখন খুব রাগারাগি হচ্ছে, খুব রাগারাগি হওয়ার পর আমি চলে আসছি, বৃষ্টি অনেক বৃষ্টি, বৃষ্টিতে ভিজে আমি ওর বাড়ি থেকে চলে আসছি, চলে আসছি সে আপার কাছে চলে আসছে,
সালমার বড় বোন,
হ্যাঁ সালমার বড় বোন। তিন দিন পর খুব জ্বর আসছে, অনেক জ্বর হয়েছে, অনেক জ্বর হওয়ার পর তো আপা বলতেছে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, পর আপার বলছে আপা আমার কাছে তো আমার তো টাকা নাই, তো ডাক্তারের কাছে গেলেই তো টাকা লাগবে, তুমি আমার বড় বোন ডাকছো এতটুকু ভরসা করতে পারো না, এটা বইল উনি ডাক্তারের কাছে নিয়ে গেলো, সেই গুলিস্তানে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ওনার পরিচিত ডাক্তার নিয়ে গেছে, ওইখান থেকে তখন বলে দিচ্ছে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি,
প্রেগনেন্ট আছি,
হ্যাঁ এমনি দেখে বলে দিচ্ছে, কোনো আলট্রাসাউন্ড হয় নাই, কিছু হয়নি, এমনি দেখে ডাক্তার বলে দিচ্ছে আমি প্রেগনেন্ট। তো এটা আসলে আমার বিশ্বাস হয়নি, আমার বিশ্বাস হয়নি। তারপরে আমি ওখান থেকে আসে নাজমুলকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যেমন এমন ডাক্তার বলতেছে আমি নাকি প্রেগনেন্ট, নাজমুল বলতেছে তো প্রেগনেন্ট ঠিক আছে বাসায় আসো আমি দেখবো, আমি জানি বাসায় যাবো না, রাগ দেখে দিচ্ছি, বলতেছে না যাই হয়েছে না হয়েছে আসো বাসায় আসো দেখি তোমার কি হয়েছে। গেলাম বাসায়, গেলাম, যাওয়ার পর তো সকালবেলা যেটা হয় যে একটা ই থাকে না টেস্টের, ই থাকে ওইটা নিচে ও রাত্রেবেলা নিয়ে রাখছে, তো আমাকে বলছে সকালে তুমি এটা দিয়ে টেস্ট করে, তো সকালবেলা এটা দিয়ে টেস্ট করানো হয়েছে, কিছুই ওঠে নেই, এর ভিতরে আবার আরেকদিন ঝগড়া হয়ে গেছে, ওই বউর কাছে চলে গেছে, চলে গেছে পরে আবার আমিও চলে আসছি আপার কাছে চলে আসছি, আমি বলছি এবার যাবই না তোমার কাছে, যাও তোমার সংসার আমি করবো না, এরকম বলে একেবারে চলে আসছি। চলে আসার পর আবার ওই ডাক্তারের কাছে গেলাম, গেলাম ধর আলট্রাসাউন্ড করলাম, একদম কনফার্ম যে আমি প্রেগনেন্ট, একদম কাগজপত্র দিয়ে দিয়েছি আলট্রাসাউন্ড দিয়ে দেওয়ার পর আমি ওরা ফোন দিয়ে বলছি আমি আসলেই প্রেগনেন্ট। তো ও আসলে দুষ্টামি করে বলছে না, সিরিয়াসলি বলছে না, ও কেন বলছে সেটা ওর তো জানে, ও বলছে যদি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে বাচ্চাটা আমার না। বলার পর ওর যে খালাতো ভাই ছিল, ওই যে বড় ভাই ছিল শাহিন নাম, ওদের বাসায় আমি গেছি, যাওয়ার পর ওই শাহিন ভাইকে দিয়ে ওরা ফোন করেছি, বলছে ওরে নিয়ে আসো। তো ও গেছে, যাওয়ার পর আমি কাগজটা হাতে দিচ্ছি, বলছি না কাগজটা দেখো, আর যদি অবিশ্বাস হয় তাহলে অন্য কোনো ডাক্তারকে দেখাইতে পারো আসলে আমি প্রেগনেন্ট কিনা। এটা বলে আমি ওই রাত্রে ওইখান থেকে চলে যাই আপার কাছে। আপার কাছে যাওয়ার পর
আমাকে একটু বলেন তো আপনার হাজবেন্ড কেন আপনাকে এই কথাটা বললো, কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রথমত খুশি হওয়ার কথা ছিল, রাইট? আগের স্ত্রীর কোনো সন্তান ছিল না, এবং আপনার পাস সম্পর্কে সে জানতো যে আপনার সাথে এই ধরনের কথা সবকিছু, শুধুমাত্র দুটো বিয়ে হয়েছে এটা ছাড়া সে সবকিছু জানতো। তাহলে আপনার হাজবেন্ড খুশি হওয়ার বদলে কেন এই ধরনের কথা বলল
সেটা আমি জানি না, এখনো জানি না, এখনো আমি বলতে পারি না। সে এখনো বলে যে আমি সেই রাত্রে আপা আমাকে বলতেছে দেখো যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছো সেহেতু নাজমুলের কাছেও তুমি যাইবা না, যেহেতু রাগ হয়েছো সেহেতু এখন কি করবা। তখন আমি বলছি আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আপা, আমি কোথায় যাবো। তখন উনি আমাকে প্রশ্ন করছে বাবা মার কথা, তখন আমি আমার বাবা মার কথাটাও তাকে বলছি, বলার পর উনি বলছে যে ঠিক আছে তোমার মার সাথে আমি কথা বলি, আমার মার ফোন নাম্বারটা তাকে দেওয়া হয়েছে, সে আমার মার সাথে।
কতদিন পর কথা হলো মার সাথে?
অনেক দিন, প্রায় তো বছর দেড়েক হবে,
দেড় বছর পর
মার সাথে কথা হলো।
এবং ওই পরিবারের একটা মাত্র মেয়ে ছিলেন আপনি, তাই? কারণ আপনার বোন
মারা গেছে
ছোটবেলাতে।
হ্যাঁ ছোটবেলাতে মারা গেছে।
দুই ভাই এক বোন আপনার?
তারপর আপনার ফোনে কথা হয়েছে, পরে ওই আপা আমার মাকে অনেক বুঝেছে, আপনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, এসে এরকম সময় কোথায় যাবে? স্বামীর কাছ থেকে রাগারাগি করে চলে আসছে, এখানেও যাবে না। তো
প্রেগনেন্ট হয়ে গেছে মানে তাহলে তো বলতে হতো আপনার মাকে যে আপনার মেয়ে একটা বিয়ে করেছে।
হ্যাঁ, সেরকম সেটা আগে বলেই নিচ্ছে।
আপনার
বলার পর মা আবার বলছে তাকে, আপনাকে আবার মা বলছে যে হ্যাঁ আমার ওদের এখানে আসতে পারে, তবে আমরা যেটা বলি সেটা মানতে হবে। মা আপাকে বলছে এরকম ধরনের যে আমাদের বাড়িতে অবশ্যই আসতে পারবে, আমরা যেটা বলি সেটা শুনতে হবে। তখন আমি মাকে বাধ্যতামূলক আমি মাকে বলছি হ্যাঁ ঠিক আছে, আমি তোমরা যেটা বলবা আমি সেটা শুনবো। এটা বলে এরকম বলে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমি মা বলতেছে যে তুমি যে প্রেগনেন্ট হইছ, এটা তুমি যে ঢাকায় যে আরেকটা বিয়ে করছো এটা গ্রামের কেউ জানে না, আর আমরা যে তোমাকে গ্রামে বিয়ে দিচ্ছি সেই হাজবেন্ড তো তোমাকে ছাড়ে নাই, সে এখনো তোমাকে দাবি করে, অতএব তুমি কি করবা তুমি সিদ্ধান্ত নাও। বাধ্যতামূলক তখন ওই লোকটাকে খবর পাঠানো হয়েছে আসার জন্য।
কোন লোকটা?
যে লোকটার সাথে ডিভোর্স হয় নাই, সেকেন্ড হাজবেন্ড। হ্যাঁ, ওনাকে খবর দেওয়া হয়েছে আমার বাসায় আসার জন্য।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা বলতে চাই দিস ইজ কল লাইফ, জীবনের গল্প বা জীবনের ঘটনা যা ঘটে সেটা নাটক, সিনেমা কিংবা আপনি উপন্যাস যাই বলেন না কেন, সেটা কতটা ছুটে পারে সেটা আপনারা যারা হ্যালো 920 শোনেন তারা নিশ্চয়ই জানবেন। নাটক, সিনেমা কিংবা উপন্যাসে বেশ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে একটা কমন ক্রাইটেরিয়া থাকে, শুরুতে একটা প্রচন্ড রকমের ক্লাইম্যাক্স থাকবে, মাঝখানে কিছু সাসপেন্স থাকবে, লাস্টে গিয়ে অসাধারণ একটা এন্ডিং থাকবে। জীবনের গল্পের একেবারে ধারে কাছ দিয়েও দেওয়া যায় না, জীবন যেভাবে চলে, জীবন এসব সাসপেন্স কিংবা ক্লাইম্যাক্স কখন আসতে হবে, কোন সময়টাতে দিতে হবে এবং কোন সময়টাতে দিলে অনেক অনেক বেশি খুশি হবে যারা শুনছে, জীবন এভাবে চলে না। জীবন কারো খুশির ধার ধারে না, জীবন কারো অখুশিরও ধার ধারে না। প্রকৃতি যেভাবে চালায় এবং একই সাথে আমাদের কৃতকর্ম যা হয়, আমাদের সমাজ আমাদেরকে যেটা নির্ধারণ করে দেয়, আমাদের ইচ্ছা কিংবা আমাদের ভুল কিংবা আমাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু মিলিয়ে আমরা যেভাবে আমাদের জীবনটাকে গড়ি, আমাদের জীবনটা ঠিক সেরকমই। আজকে নাজমার জীবনের গল্প আমরা এখানে জানছি, একটা কমন মেসেজ আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই রকম একজন মেয়ে, একজন অসহায় নারী, অসহায় শব্দটা আমি ব্যবহার করছি আমাদের সামাজিক প্রেক্ষাপটে, তার জায়গাটা আসলে কোথায়, নিজের পরিবারে, তার হাজবেন্ডের কাছে, নাকি সমাজের কোন জায়গাটিতে, সে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্নটা আমি রাখতে চাই। হ্যাঁ, এবং সেটা শেষ পর্যন্তই রাখতে চাই। আমরা জীবনের এই গল্পের ছোট্ট একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি। আপনারা যারা নাজমাকে দেখতে চান বা নাজমা সম্পর্কে কোনো কমেন্টস করতে চান, মন্তব্য করতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। যারা কোনো ধরনের বিরূপ মন্তব্য করছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই, প্লিজ ফিল দ্য স্টোরি, স্টোরির এসেন্সটা নেবার চেষ্টা করুন। এখানে নাজমাকে অ্যাকিউজ করে কিংবা নাজমার বিপক্ষে বলে কোনো লাভ আপনার হবে না। নাজমা বলছে বলেই আপনি বুঝতে পারছেন, নাজমাকে দোষী করা, নাজমাকে নির্দোষ প্রমাণ করা আমাদের গল্পের উদ্দেশ্য নয়। নাজমার গল্প শোনার পরে আপনার জীবনের কোনো একটা পার্টে যদি সেটা কোনো কাজে লাগে সেটাই মূলত আমাদের সাকসেস। ওই জায়গাটিতে নাজমা আপনার কোনো উপকার করছে কিনা যদি করে থাকে তাহলে নাজমার উচিত থ্যাংকস পাওয়া, আপনার সেই থ্যাংকসটাই দেওয়া উচিত। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। নাজমা রয়েছে আজকে তার জীবনের গল্পে, নাজমার কাছে আমরা আবারও ফিরে যাব। আপনাদের সবাইকে বলছি আপনি চাইলে হ্যালো 8920 এই মুহূর্তে ফেসবুক পেজে এসে আপনি নাজমার যে স্টুডিও পিকচার সেটা দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আপনি চাইলে ফোনও করতে পারেন, ফোন করে আপনি আসতে পারেন আমাদের জীবনের গল্পে, এখানে জীবনের গল্প বলার জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। নাজমা, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার গ্রামের বাড়িতে আপনাকে ফিরে যেতে হলো বাধ্য হয়ে,
এবং মা বলছে যে আমরা যেটা বলি সেটা মানতে হবে। এখানে যাওয়ার পর মা বলছে যে যেহেতু তুমি প্রেগনেন্ট হয়ে গেছো আর শহরে তোমার একটা বিয়ে হয়েছে এটা গ্রামে কেউ জানে না, এখন তুমি কি করবা সেটা তুমিই ভাবো।
এবং আপনারা যেটা বলছিলেন একটু আগে যে আপনার হাজবেন্ডকে খবর দেওয়া হলো।
হ্যাঁ, তো ওই সেকেন্ড হাজবেন্ড যেটা, ওনাকে বলা হয়েছে যে আমি গ্রামে এসেছি।
আর উনি নাম কি ছিল?
ওনার নাম ছিল করিম। ওনার নাম করিম ছিল, ওনাকে খবর দেওয়া হলো উনি আসছে, এবং উনি এটাও বুঝতে পারছে যে আমি প্রেগনেন্ট।
কিভাবে বুঝলো?
বুঝতে পারছে, ওনাকে বলা হয়েছিল যে আমি প্রেগনেন্ট। আমি মিথ্যে বলবো না, আমি বাঁচার জন্য যে মিথ্যে বলবো আমি সেটা কখনোই বলবো না। আমি ওনাকে ব্যবহার করছি আমার জীবনের সুবিধার জন্য, আমি করিমকে ব্যবহার করছি, কিন্তু করিমের প্রতি আমি অবিচারই করছি, যেহেতু ব্যবহার করছি সেহেতু অবিচার করছি। ওকে খবর দিয়ে আনা হয়েছে এবং ওর সাথে আমি যে প্রেগনেন্ট ওকে বলা হয়েছে এবং ওরই বাচ্চা আমার গর্ভে আছে সেটা ওকে বোঝানো হয়েছে আর সেটাই মেনে নিচ্ছে, এবং সেটা ও না, ওর ফ্যামিলি এবং আমাদের গ্রামের সবাই মেনে নিচ্ছে।
দেড় বছর
যার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, যাকে আমি দেখিনি, ছায়া পর্যন্ত দেখিনি, সে সেটা মেনে নিচ্ছে। এবং সে আমাদের যে বানসারামপুর পোপার এলাকায় ওইখানে ঘর ভাড়া দেওয়া হয়, সে আমাকে নিয়ে ওইখানে ঘর ভাড়া চলে গেছে। তাকে শুধু জাস্ট একটা কথাই বলছিলাম যে তোমার সাথে সংসার করবো, তোমার সাথে থাকবো, একটা শর্ত আছে। সে বলছিল কি শর্ত? আমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছে আসতে পারবে না। আমি তাকে ডাইরেক্টলি বলছিলাম, সে আমার শর্তে রাজি হয়েছিল, ওকে আমি তোমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার কাছে যাবো না।
সাধারণত অবস্থায় তো তার আপনাকে মেনে নেয়ারই কথা না,
কিন্তু মেনে নিছে, সেটা মেনে নিছে। আমার মা বাধ্য করছে তাকে সেটা বলার জন্য, যার জন্য আমি তাকে বলছি, আর সেও সেটা মেনে নিছে। এবং সে আমার জন্য অলরেডি টাকা পয়সা খরচ করে জিনিসপত্র কিনে কাটা করে অলরেডি বাসা নিয়ে নিচ্ছে।
যেই লোকটিকে আমরা এখানে পাগল হিসেবে চিনলাম, সে যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কত অসাধারণ একজন মানুষ, এই পর্যায়ে অন্তত সেটা বলারই অপেক্ষা রাখে না। ওকে,
তারপর বাসা নিয়ে নিচ্ছে, বাসা নেওয়ার পর বাসাতে আমি চলে গেলাম, যাওয়ার পর সে আমার কাছে আসে না, মাঝে সদায় দেয় সবকিছু দেয়, সে আমার বাসায় আসে না। ওই যে আমি তাকে বলছি, যার জন্য সে আমার বাসায় আসে না। এক পর্যায়ে আমার বেবি হওয়ার সময় হয়ে গেছে, আমার ভাবিকে, আমাদের বাড়ি থেকে আমার ভাবিকে পাঠানো হয়েছে আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য।
আপনি কি এই মাঝখানে নাজমুলের সাথে কোনো যোগাযোগ করেন?
না, এর মধ্যে নাজমুলের সাথে আমার ফোনে জাস্ট কয়েকবার কথা হয়েছে, কিন্তু ওই রকম ভালোভাবে রিলেশন হয়নি।
নাজমুল জানতো যে আপনি আপনার
সাথে? হ্যাঁ, নাজমুল না, ওটা জানতো না। নাজমুলের বাবা, আমি তখন এসে দেখে গেছিলাম, তখন তারা পুরোপুরি কনফার্ম ছিল যে আসলেই আমি মা হব। তারপর যাই হোক, বাচ্চা হওয়ার সময় চলে আসছে, আমার ভাবি গিয়ে আমাকে নিয়ে আসলো বানসারামপুর থেকে, আমার বেবিটাও হয়ে গেল। যেদিন বেবিটা হয়েছে ঠিক তারপর দিন নাজমুলের বউ আমার কাছে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর বাবু তো কাঁদতেছে, তখন আমাকে বলতেছে কি ব্যাপার বৃষ্টি, তোমার কি বাবু হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, আমার বাবু হয়ে গেছে। কি হয়েছে? ছেলে হয়েছে। পরদিন সকালবেলা নাজমুল ফোন দিয়েছে, কি ব্যাপার ছেলে হয়েছে? আমি বলছি হ্যাঁ, ছেলে হয়েছে। তো বলতেছে চলে আসো। আমি বলছি কেন, এখন যাবো কেন? ডাইরেক্টলি বলছি এখন কেন যাবো, যাবো না। তারপর যাই হোক, ওখানে থাকার পর অসুস্থ হয়ে গেলাম, বাবু বুকে দুধ খেতে পারতেছে না, তখন ওই করিনি আবার ওকে দুধ টুধ এনে দিতেছে, খাওয়াতেছি। তারপরও মানে 40 দিন তখন পার হয়ে গেছে, এটা আমাকে বলতেই হবে, না বললে হবে না। 40 দিন যখন পার হয়ে গেছে, তখন করিম আমার উপরে ক্ষিপ্ত, তুমি তো বলছো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে যাতে না যায়, কিন্তু এখন তো বাচ্চা হয়ে গেছে এবং 40 দিনও হয়ে গেছে, আমি জায়েজ মোতাবেক তোমার কাছে আসতে পারি। তখন আমি ওর সাথে অবিচারই করছি, ওকে আমার কাছে আসতে দেয়নি, বিভিন্ন ভাবে অজুহাত দেখাচ্ছি।
ওকে বলেছেন যে আপনি বিয়ে করেছেন বা এরকম?
এরকম বলিনি।
ও আপনাকে জিজ্ঞেস করেনি বেবিটা কার?
ও আমাকে জিজ্ঞেস করে না, ও ধরে নিছে ওরই বেবিটা।
দেড় বছর যোগাযোগ নেই,
দেড় বছর যোগাযোগ নেই, কোনো কিছু নেই। ও মানে এই প্রশ্নটা আমাকে করেনি তখন, এই প্রশ্নটাই করে নাই, এবং কি এখনো পর্যন্ত ও আমাকে এই প্রশ্নটা করে না। তো যাই হোক,
আপনি বলেননি যেটা তোমার বেবি না?
হ্যাঁ বলছেন, একবার বলা হয়েছে ওকে।
তাহলে ও কি বলে? সে তখন
ও বলে না এটা আমারই বেবি। আমি ওরে অনেকবার বুঝাইছি যে দেখো এটা তোমার বাচ্চা না, ঢাকাতে আমার বিয়ে হয়েছে ওই হাজবেন্ডের, তো ও এটা মানতে চায় না।
আমি এখানে দুটো চরিত্র দেখার চেষ্টা করছি। একটা হচ্ছে তিনি যদি এই সুযোগটা না নিতেন তাহলে সন্তানটা কি হতো, তিনি কিন্তু এক জায়গায় সুযোগ নিয়েছেন। সুযোগটা হচ্ছে একজন মানুষ অপ্রকৃতস্থ, আমরা যেটাকে বলে থাকি পাগল বা যেটাই বলি না কেন, যেটা বলা উচিত হচ্ছে না, মিস্টার করিম যিনি এখানে ক্যারেক্টার, এর কাছ থেকে তিনি সুযোগ নিলেন সন্তানটিকে সেভ করবার জন্য, এবং সেই সুযোগটা নিয়ে তিনি করিমকে যেভাবে খুশি ব্যবহার করলেন। কিন্তু যদি সেটা তিনি না নিতেন তাহলে এই অনাগত সন্তানের কি হতো? তাকে তো মেরে ফেলতে হতো। সুতরাং তিনি একদিকে অসাধারণ দায়িত্ব পালন করেছেন, আরেকদিকে খারাপ কাজ করেছেন। ওকে, যাই হোক, তারপর
যাই হোক, ওকে ব্যবহার করছি, ব্যবহার করার পর বেবিটা হয়েছে, তারপর শ্বশুর ফোন দিয়েছে আমাদের নাতিকে, আইনা দেখায় যাও, তুমি আসো, থাকতে হবে না তোমাকে এখানে।
নাজমুলের বাবা?
হ্যাঁ, নাজমুলের বাবা, যে তোমাকে এখানে থাকতে হবে না, জাস্ট আইসে একটু দেখা করে যাও। তখন আমার ছোট ভাই ভাবিকে নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে তো একটা অজুহাত দেখায় বাড়ি থেকে বেরোতে হবে, আমার মা বেরোতে দিবে না, কিন্তু আমি ভাবিকে বলছি যে ভাবি আপনি বলেন মারে যে নাজমা আমাদের বাড়িতে বাসা যায় বা বাচ্চাটা হয়েছে তো কোথাও যায় নাই, তো আমাদের এখানে যায় দুই একদিন থেকে আস। তো ভাবি এসে যখন মাকে বলছে মা আবার রাজি হয়েছে, তো মা আবার আমাকে বারবার বলে দিচ্ছে দেখো বাচ্চা নিয়ে কিন্তু এখানে যায় না, এই কথাটা অনেকবার মা আমাকে বলছে। তারপরেও আমি বাচ্চাকে নিয়ে ওদের বাড়িতে চলে গেলাম, তখন আমার বাচ্চার বয়স 3 মাস, তখন ওর বউ ওখানে ছিল না। তো বাচ্চা দেখার পর আমার শাশুড়ি বলতেছে তোমারও যাওয়ার দরকার নাই আমার নাতিরও যাওয়ার দরকার নাই। তারপর যাই হোক থাকলাম, এই দিকে সমস্যা হচ্ছে আমার মা, ওই যে করিম যাকে আমি ব্যবহার করছি সেটা কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার মা। আমার মা বলতেছে যে তুমি যে বাচ্চাটা যখন 3 থেকে 4 মাস তুমি প্রেগনেন্ট ছিলা তখন তুমি আসতো, আর এখন বাচ্চার বয়স 3 মাস, এই পর্যন্ত করিম তোমাকে খাওয়াইছে দেখছে টাকা পয়সা যা লাগছে দিছে, এবং বাচ্চা হওয়ার পরও বাচ্চার 3 মাসে দুধ টুধ যা লাগছে সব এনে দিছে, এখন তুমি এই লোকটার কাছ থেকে তুমি বাচ্চাটা নিয়ে বাচ্চার বাপার কাছে চলে গেল, মা আমাকে ফোনে বলছে। তখন আমি মাকে বলছি যে মা এটার জন্য যতটুকু খেসারত দিতে হয় আমি ততটুকু খেসারত করিমের সাথে দিব, করিমের কাছে দিব, ওর কাছে আমি মাপ চাই, ওর কাছে আমি যেভাবে পারি বিষয়টা সলভ করার জন্য আমি সেভাবেই করবো, জাস্ট তুমি এখানে এসে এগুলো কিছু বলো, যদি এগুলো কিছু বলো তাহলে আমি হয়তো ছেলেকেও হারাবো স্বামী সংসার সব হারাবো, এটা আমার মাকে আগে বলা হয়েছে। যাই হোক আমার মা মানে না, আমার মা ওখানে গেছে, আমার মা সে আমাকে জন্ম দিচ্ছে, আমি আমার মাকে হাত জোর করে বলছি এরকম বলছি যে তুমি মা আমার সংসারটা নষ্ট করো না, আমার এই ছেলের বাবা একদিন প্রয়োজন হবে, আর অন্তত এই জিনিসটা আমি করিমকে বুঝাইতে পারছি যে 1.5 বছর পর আমি একটা বাচ্চা প্রেগনেন্ট হয়ে আমি ওর কাছে গেছি, ও বোকা তাই ওরে বুঝাইতে পারছি, গ্রামের মানুষ কিন্তু হয়তো সামনে বলতেছে না লজ্জায় আড়ালে কিন্তু কথাটা বলবে। আমার মাকে অনেক একবার বোঝানো হয়েছে, আমার মা বোঝানো, আমার মা সম্পূর্ণ কথাগুলো আমার হাজবেন্ডের কাছে বলে দিছে, মানে আমার বাবার বাচ্চার কাছে বলে দিছে,
হ্যাঁ
নাজমুলকে বলে দিছে। তারপর আমি নাজমুলের সাথে স্বীকার করছি যে হ্যাঁ আমি বাধ্য হয়ে আমি করিমকে ব্যবহার করছি, তাতে তোমার লাভ হয়েছে আর ক্ষতি হয়েছে করিমের এবং আমার, তোমার সন্তানের মঙ্গলের জন্য ওকে ব্যবহার করা হয়েছে, আর এখন ওকে আমি কিভাবে মেন্টেন করবো সেটাও আমিই করতাম, কোনো অসুবিধা আমার হতো না, কিন্তু আমার মা এগুলো বলার পর ওরা বাচ্চাটা রেখে দিচ্ছে আমাকে রাখবে না, ডাইরেক্টলি বলছে আমাদের বাচ্চা আমরা রেখে দিব বা তোমাকে রাখবো না নাজমুল বলছে। তারপর নাজমুলের বাবা বলছে যে দেখো যা হওয়ার হয়ে গেছে এখন থাকুক বউ থাকুক বাচ্চা থাকুক। তো আমার মা ওখান থেকে চলে আসছে, আমিও ছিলাম বাচ্চাও ছিল, বাচ্চার বয়স যখন 5 মাস হয়ে গেল তখন নাজমুলের বউকে নিয়ে আস, ওই বউটাকে নিয়ে আসছে,
কি নাম ছিল
সিঙ্কি,
সিঙ্কি
ওকে নিয়ে আসছে নসুন্দর থেকে। আমি বলছি তাহলে ওকে নিয়ে যদি সংসার করো তাহলে আমাকে আর দরকার কি, আমি চলে যাই। তো বলছে ঠিক আছে চলে যাও, আমি আমরা বাচ্চা দিব না। আমি বলছি আমি বাচ্চা ছাড়া যাব না। তো অনেক টর্চার করা হয়েছে, টর্চার করার পর ওদের বাড়ি থেকে বের হয়ে গেছে, ওদের বাড়ি থেকে বের হওয়ার পর নাজমুল যে রাজনীতি করতো, যে যেসব লোকেদের সাথে বড় বড় নেতা বড় ভাই এদের কাছে যাওয়া হয়েছে কমপ্লেন দেওয়া হয়েছে ছেলের জন্য, কিন্তু ছেলে দেয়নি, তখন ছেলেকে ওদের বাড়ি থেকে নিয়ে আসছি, না বলে নিয়ে আসছি, ওদের বাড়িতে আমি গেছি, যাওয়ার পর সবাই যার যার মতো কাজ করতেছে, আমি আমার ছেলে নিয়ে বসে আছি, পরে এমনি এক কথা দুই কথা হাঁটতে হাঁটতে ছেলে নিয়ে একেবারে আমি চলে আসছি, কারো কিছু কিছু বলিনি, বাসায় এসে ফোনে বলছে আমি বাবু নিয়ে চলে আসছি। মধ্যে আমার শাশুড়ি আমার শ্বশুর নিতে আসছে আমাদের বাড়িতে, আমি তখন আমার মাকে বলছি থাক মা আমার ভুল হয়েছে, আমি ভুল করছি, আমি আমার করিমের যে ব্যবহার করছি সেটার দিক থেকেও আমার উপরে একটা অভিশাপ আছে, আর আমি আসলে ছেলেটা ওর বাবার পরিচয় দিতে চাইছি এই জন্য যে ভবিষ্যতে ওর বাবার পরিচয় লাগবে, তখন আমি কি করব। আর তখন যদি গ্রামের মানুষ ছেলে বড় হওয়ার পর যদি গ্রামের মানুষ বলে যে তোর মা 1.5 বছর পর আইসা একজনের ঘরে আরেকজনের বাচ্চা চাপাই দিছে, তখন আমার ছেলের অবস্থাটা কি হবে সেটা ভাইবে, আমি ওর বাবার কাছে নিয়ে গেছি, তো এটা আমার ভুল হয়েছে, আমার শাস্তি আমাকে দাও, আমি ছেলে নিয়ে আর ওদের বাড়িতে যাবো না, আমি কষ্ট করে এখানেই থাক। তা আমার মা বলছেন না কষ্ট করে এখানে থাকতে হবে না, ছেলে যেহেতু দেখাইছে এদেরকে সেহেতু তুমি কষ্ট করে ওদের বাড়িতে যেয়ে থাকো। যাই হোক মা যেহেতু বলছে সে তো আমি আর আমার তো আর কিছু করার নেই, চলে আসছি ওদের বাড়িতে, আবার চলে আসলাম আবারও সেই একই অবস্থা, মারামারি করে আমাকে টর্চার করে, ওর বউ কিনিয়ে থাকে, ওর বউ মাঝে মধ্যে আমার সাথে ঝগড়া করে কিন্তু আমার গায়ে হাত তুলে নেই ওর বউ, কিন্তু মাঝে মধ্যে এমনি ঝগড়া করছে। বাচ্চার বয়স যখন 6 মাস ছিল তখন আবারও বাচ্চা নিয়ে চলে আসছি আমাদের বাড়িতে, চলে আসছি, চলে আসার পর মাকে আমি বলছি যে মা আমি ঢাকায় যাব আর তুমি আমার ছেলেটাকে দেখবা, তুমি যদি মাসে আমার ছেলের পিছনে 10 টাকা ব্যয় করো আমি তোমাকে 15 টাকা দেবো, এখন আমি সেটা যেভাবেই দিই দিব, তুমি একটু কষ্ট করে আমার ছেলেটাকে রাখো। আমার মা তখন ডাইরেক্টলি না করছে, বলছে না আমার আমি তোমার ছেলে রাখতে পারবো না। আমার খুব খারাপ লাগছে, তখন আমি ছেলে নিয়ে সেই আবার পুরনো কথায় যেতে হয়, ওই যে আগারগাঁও বস্তিতে সুমনের মা খালা ছিল আমি ওনার কাছে চলে আসলাম আমার ছেলেটাকে নিয়ে। আমার কাছে তখন 10 টাকা ছিল না, আমার ছেলেটা ছাড়া আর কিছুই ছিল না। আমার ছেলেটাকে আমি দোকান থেকে একটা বিস্কিট খাওয়াবো সেই টাকাটা আমার ছিল না, চায়া খাওয়াইতে হয়েছে, একটা কলা একটা বিস্কিট আমার দোকান থেকে চায়া অনুরোধ করে চায়া খাওয়াইতে হয়েছে, আমি এরকম খাওয়াইছি। তারপর খাওয়াইছি, খালার কাছে আসতে পরে খালা আমাকে বলছে যে দেখো তুমি আমার কাছে হয়তো থাকতে পারবা কিন্তু আমি তোমার খাওয়াইতে পারবো না। তখন আমি বলছি থাকার জায়গাটাই আমাকে দেন, খাওয়ারটা আমি ব্যবস্থা করে নেব। তারপরে এই ছেলে কুলে নিয়ে আমি মানুষের দ্বারে দাঁড়িয়ে গেছি, আমি মানুষের কাছে সাহায্য চেয়েছি, কাজ চাইছি, কাজের পাশাপাশি আমি মানুষের কাছে সাহায্য চেয়েছি। আমি 2 টাকা 5 টাকা মানুষের কাছ থেকে নিয়ে আমার ছেলের খাবার জোগাড় করছি। তারপর আমার ছেলে কোলে নিয়ে, তখন 6 মাস সাড়ে 6 মাস বয়স আমার ছেলে, আমার ছেলে কোলে নিয়ে আমি জিয়াউদ্দিনে গোলাপ ফুল বিক্রি করি। আমি এই সমস্ত কথা কাউকে বলিনি, কারণ আমার যে ভালোবাসাটা পাওয়া আমি ছোটবেলা থেকে কারো কাছ থেকে পাইনি, বিশেষ করে আমার মা এবং আমার বাবার কাছ থেকে পাইনি। আমি এরকম গোলাপ ফুল বিক্রি করে এরকম কয়েকদিন চালাইছি, এরকম মানুষের কাছে সাহায্য চাইছি, আমি মানুষের দ্বারা দ্বারা কাজের জন্য গেছি কিন্তু পাইনি।
আপনি তো করিমের কাছে চলে গেলে পারতেন।
তখন করিমের কাছে যাইনি, কারণ তখন তো নাজমুল বিষয়টা জানে, এখন যদি তার ছেলেটা নিয়ে আবারও করিমের কাছে যায় তখন যদি নামাইলে নেয়, যার জন্য আর সেটা ভাইবা যায়নি। তখন বড় ভাইকে ফোন করছে, বড় ভাইকে ফোন করার পর বড় ভাই ডাইরেক্টলি বলছে ছেলে রাইখা যদি আসতে পারো তাহলে আমাদের বাড়িতে আসতে পারবো, তাছাড়া আসতে পারবো না। তখন আমি তো মা, আমি ছেলে রাইখা কিভাবে যাব, আমার তো কষ্ট হয়, তখন আমি কি করব, আমার চারপাশে কোনো রাস্তা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার ছেলের পাতলা পায়খানা হয়ে গেছে, যে দোকান থেকে বিস্কিট টিস্কিট খাওয়াছি এরকম পাতলা পায়খানা হয়ে গেছে, তখন ওষুধ কিনবো সেই টাকাটাও আমার কাছে নাই, রোজা এসা পড়ছে, রোজার মধ্যে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। এর মধ্যে আমি বাধ্য হয়ে নাজমুলকে ফোন দিচ্ছি। যখন আমি ডাক্তারের কাছে গেছি বাবুরে নিয়ে, ডাক্তার বলছে যে ইমিডিয়েটলি ওকে হাসপাতালে ভর্তি করাতে হবে না তো বাঁচবে না, তখন আমি বাধ্য হয়ে নাজমুলকে ফোন দিয়ে বলছি যে আপনার ছেলে আপনার এসে নিয়ে যান। তখন নাজমুল আমাকে বলছে তুমি এখন কোথায় আছো, আমি বলছি আমি আগাগা আছি, তো বলছে ওখান থেকে একটা সিএনজি করে তুমি বাসার সামনে চলে আসো। তো কথা হলো যে আমি একটা সিএনজি নিয়ে বাবুরে নিয়ে চলে গেলাম, তো ও আমাকে তখনও বলছে যে ওর বউ ওদের বাড়িতে নাই, তখন ওর বউটা ওদের বাড়িতে ছিল, জাস্ট আমি যখন ছেলেটা নিয়ে গেছি তখন ওর বউকে আরেক বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে যাতে আমি না দেখি। যাই হোক, ছেলে দিয়ে চলে আসছি, একেবারে চলে আসছি, নারায়ণগঞ্জে চলে আসলাম।
নারায়ণগঞ্জে কই আসলেন?
নারায়ণগঞ্জে চলে গেলাম আপনার বন্দরে।
ওখানে কি মানে কার কাছে?
ওখানে কারো কাছে না, কাউকে চিনি না, এমনিই চলে গেছি গাড়িতে, এমনি চলে গেছি। চলে যাওয়ার পর একটা ইয়ে ছিল, ফোন ছিল হাতে, একটা বয়স্ক লোক, আমি বলছি যে আঙ্কেল আমি এই সেটটা একটু বিক্রি করবো। উনি বলতেছে তোমার কি কোনো সমস্যা? আমি বলছি হ্যাঁ আমার সমস্যা, কিছুটা বলছি ওনার কাছে, কিছুটা বলার পর উনি আমাকে বলতেছে আসো। তো ওনার সাথে গেছি, জীবনে চলার পথে দুটা মানুষ ভালো পাইলাম, একটা হচ্ছে যে মেহেদি ভাই, আর একটা হচ্ছে যে এই যে বয়স্ক লোকটা। উনি আমাকে একটা বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বিস্তারিত আমার কাছ থেকে সব শুনছে, শোনার পর আমাকে বলছে যে তুমি এখন কি করতে চাও? বলছে আমি এখন কি করতে চাই বলতে, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, আমার যাতে কারো কাছে হাত পাততে না হয় 2 টাকার জন্য, আমি যাতে নিজেরটা নিজে করে খাইতে পারি, আমি ওরকম কিছু করতে চাই। তখন উনি আমাকে বলছে যে আমার নিজের টাকা খরচ করে আমার সব কিছু ব্যয় করে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেবো, তুমি কি রাজি আছো কিনা বলো। আমি বলছি হ্যাঁ আমি যাবো। তখন ওইখান থেকে বাধ্য হয়ে আমি বিদেশ চলে যাই, উনিও আমাকে পাসপোর্ট করাই দেয়, বিমান ভাড়া দেয়, বিদেশে যাই, মালিকটা খুব ভালো ছিল, টাকা পয়সাও ভালো, মাসে 20,000 টাকা
বেতন। কাজ করতেন ওখানে?
ওইখানে একচুয়ালি হাউজের কাজ করতাম, মানে বাসা বাড়ির যে কাজ।
কোন দেশ ছিল এটা?
দুবাই।
হাউজের কাজ?
হ্যাঁ, হাউজের কাজ আপনার ধরেন মেশিনে কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলা ছিল,
মানে বাড়িতে এক ধরনের যে থাকে কর্মচারী।
হ্যাঁ হ্যাঁ, ওইরকম। তো মাসে 20,000 টাকা দেয়, ইনকাম যখন করি নেই তখন কেউ পছন্দ করতো না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী কেউ না। যখন বিদেশ চলে গেলাম সবাই ভালোবাসে।
এই লোকটা আপনাকে কেন বিদেশে পাঠালো?
আমি সবকিছু বলছি লোকটাকে।
এই লোকটা কি ভাই বোন আর আত্মীয় স্বজন কেউ ছিল? বউ ঠুক?
হ্যাঁ ছিল।
এই লোকটা আপনার কোনো সুযোগ নিয়ে চেষ্টা করেছে?
না, কোনো চেষ্টা করে নাই, বরঞ্চ উনি আমাকে নিজের টাকায় পাঠাইছে, আমি ওইখানে গিয়ে ওনার টাকা শোধ করছি।
কত টাকা খরচ করেছিল?
60,000 টাকা খরচ করছিল উনি, আমি ওইখানে গিয়ে ওনাকে 60,000 টাকায় দিয়েছি। আর বিদেশ থেকে ফেরার পর ওনার ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, ওর জন্য একটা চেইন আনছিলাম, ওটা দিছি।
তো আপনার কখনো মনে হয়নি যে যে লোকগুলোর কাছে গিয়েছেন আপনার সাথে তো খারাপ আচরণ করতে পারে, এই লোকটা আপনাকে বিদেশ পাঠাচ্ছে, এখানে গিয়েও তো আপনি ধরা পড়ে যেতে?
হ্যাঁ, আমার অনেক মনে হয়েছে, কিন্তু তারপর লাস্ট মনে হয়েছে যে কেউ পছন্দ করে না, এখন যদি মরে যাই কোনো দুঃখ নাই, এরকম ভাইবা একদম, মানে
ডিসপারেট হয়ে
আপনি ডিসপারেট হয়ে বিদেশ চলে গেছে।
ওকে, তারপর?
তারপর বিদেশ থেকে টাকা যখন পাঠায় মা খুব ভালোভাবে কথা বলে, বাবাও খুব ভালো, হাজবেন্ড তো ভালো হয়ে গেছে।
কোন হাজবেন্ড?
নাজমুল।
$1,60,000
আর নাজমুলকে পাঠাইছি 35,000 টাকা, এর ভিতরে ছেলে মোটামুটি বড় হয়ে গেছে, কথা বলতে পারে, ফোনে বলতে পারে আম্মু এটা সেটা খাইছো কিনা, মানে সবকিছু ডিটেলস বলতে পারে ছেলে। তো দেড় বছর হয়ে গেছে, তখন মানে খারাপ লাগতেছে ছেলের জন্য। তখন সিদ্ধান্ত নিলাম যে নাজমুলও ভালো হয়ে গেছে, বাবা মাও ভালো হয়ে গেছে, নাজমুলও তখন ওইখান থেকে বলছে সিমকির সাথে সংসার করে না, সিমকি একেবারে চলে গেছে। তারপর আর কি সব ভরসা করে বাংলাদেশে চলে আসলাম।
আপনাকে বাংলাদেশে চলে আসতে বললো?
হ্যাঁ বললো, এবং ছেলেও বললো, এবং নাজমুলও বললো, বাবা মাও বললো, সবাই বললো। বলার পর চলে আসলাম বাংলাদেশে। তো যখন আসছি তখন আমার হাতে 60,000 টাকা ছিল। 60,000 টাকা পুরাটাই আমি নাজমুলের ফ্যামিলিতে ব্যয় করছি। কিছু টাকা নগদ নাজমুলকে দেওয়া হয়েছে, কিছু টাকা দিয়ে নাজমুলের ফ্যামিলিকে এটা সেটা কিনে দেওয়া হয়েছে, এবং আমি বিদেশ থেকে যতগুলা জিনিসপত্র আনছি সব যাবতীয় জিনিসগুলো আমি ওদের বাড়িতে দিয়েছি। আমাদের বাড়িতে কিছু দিনে জাস্ট আমাদের বাড়িতে আনার মধ্যে শুধু এক ভরি স্বর্ণ আনছিলাম, সেটাও আমার মায়ের জন্য। বিদেশ থেকে আসার 15-20 দিন পর দেখলাম যে ওইরকমই টাকার মতো হয়ে গেছে, আমার সাথে কথা বলে না, ওই বউ চলে আসছে, ওই বউর সাথে থাকে। বিদেশ থেকে আসার পর ছেলেকে দিচ্ছে বাড়িতে নিয়ে আসার জন্য, ছেলেকে নিয়ে বাড়িতে আসলাম, আব্বা আমার আব্বা বলতেছে এবার যদি তোমার থেকে তুমি যাইতে হয় তাহলে তোমার জামাই এসে নিতে হবে, নাজমুলকে এসে নিতে হবে। তো নাজমুল যাবে না। মাঝখানে আবার নাজমুলের মা এবং নাজমুলের ভাগ্নি আনতে গেছিল, আমি আসি নাই। মজার ব্যাপার হচ্ছে যে এরা আমাদের বাড়ি থেকে আমার ছেলেকে চুরি করে নিয়ে চলে যেতেছিল। আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ছিল তিনটা ঢাকায় আসার, আমি তিনটা রাস্তার মধ্যে লোক লাগাই দিচ্ছি ফোন করে যে যাদের যাদের চিনি যে অমুক জায়গায় দাঁড়াও আমার ছেলেকে নিয়ে চলে যেতেছে। মানে ওরা যে সিম জিতে যাইতেছে, ওরা যাইতেছে আমি আইতেছি সিম জিতে, আমি দেখতেছি যে নাজমুলের সাথে কথা বলতেছে আমি যে তুমি আসো, তুমি না আসলে আমার বাবা দিবে না। এসে
এর কি আপনার বাড়িতে ছিল?
হ্যাঁ।
কোথা থেকে চুরি করছেন ছিল?
আমার বাড়ি থেকে।
আপনার বাড়িতে ছিল আসলে কবে? নাজমুলের বাড়িতে তো ছিল।
আমি যখন বিদেশ থেকে আসছি তখন আমি সাথে করে নিয়ে আসছি বাড়িতে।
ওকে, মানে আপনার নাজমুলের বাড়ি থেকে আপনি আপনার
আমাদের বাড়িতে নিয়ে আসছি বাবুকে। তখন মানে আমার বাবা বলছে যে এবার তোমাকে যাইতে হলে নাজমুল এসে নিতে হবে, এছাড়া যাবা না, একটা ফয়সালা করে যাবা। আমি বলছি ঠিক আছে নাজমুল আসবে, অসুবিধা কি। তো নাজমুল আসবে না, মাঝখানে ওর মাকে আর ওর ভাগ্নিকে পাঠাইছে আমাদের,
ওরাই চুরি করে নিয়ে যাচ্ছে,
ওরাই চুরি করে নিয়ে যেতেছে বাবুটাকে। তা এই খবরটা দিল কে? আমার এক মামা, তো উনি আমাকে ফোনে বলতেছে তোর ছেলেরে তোর শাশুড়ি চুরি করে নিয়ে যাইতেছে, দেখ কোন রাস্তায় যা। তা আমি তো একজন মানুষ, এক রাস্তায় যেতে পারবো, তিন রাস্তায় যেতে পারবো না। তা আমি দুই রাস্তায় লোক দাঁড়া করে দিছিলাম আর এক রাস্তায় আমি গেছি, আমি যে রাস্তায় গেছি ওই রাস্তাতেই ওরা ছেলেকে নিয়ে যাইতেছে। নাজমুলের সাথে ফোনে কথা বলতেছি তুমি আসো, আসলে অসুবিধা হবে না, তোমাকে তো আর এখানে কেউ মারবে না, এরকম কথা বলতে বলতে দেখি যে সিম দিতে ছেলেকে নিয়ে যাইতেছে। পরে আমি চিৎকার মারছি আমার ছেলে চুরি করে নিয়ে যেতেছে, ছেলে চুরি করে নিয়ে যেতেছে। এর মধ্যে নাজমুলের ফোনটা আমার কানে এসেছে, নাজমুল আমাকে বারবার জিজ্ঞেস করতেছে কার ছেলে কে চুরি করে নিয়ে যেতেছে, কি বলতেছো? পরে আমি বলছি তোমার সাথে পরে কথা বলবো, বলে রাখি দিচ্ছি। ছেলে নিয়ে বাসা আসলাম, বাসা আসার পর আমার শাশুড়ি আর আমার ভাগ্নি আমাদের বাসা আসবে না, একটা লজ্জা আসবে না, রাত্র হয়ে গেছে। আমি বলছি আসেন, আপনাদের কোনো লজ্জা নাই, আমার বাবা মা আপনাকে কোনো কিছু বলবে না, এরকম বলে নিয়ে আসছি। এবং নিয়ে আসার আগে আমি আমার মাকে এবং আমার বাবাকে বলছি যে আমার শাশুড়িকে এবং আমার ভাগ্নিকে আমার ছেলে নিয়ে যাইতেছিল, এই বিষয়ে তোমরা কেউ কোনো কথা বলতে পারবে না। আমার মাও বলে নাই, বাবাও বলে নাই, তারা সেদিন ছিল, তারপর দিন নাজমুল গেছে আনতে। যাওয়ার পর আমার বাবা নাজমুলকে বলছে যে দেখো বাবা, আমার মেয়েকে যদি তুমি বিয়ে না করতা তাহলে আমার মেয়ে তোমার বাড়িতে যাইতো না, আর যেটা নসুন্দর মেয়ে যেটা ওটাকেও তুমি বিয়ে করছো, এটাকেও তুমি বিয়ে করছো, তো মানুষের দুটা বউ থাকতেই পারে, কিন্তু দুটা বউ যেভাবে রাখা উচিত তুমি সেভাবে রাখো, আর যদি সেভাবে না পারো, তুমি যদি মনে করো যে আমার মেয়েটাকে নিয়ে তুমি সংসার করবা না, তাহলে তুমি আমার মেয়েটা আমার বাসায় রেখে যাও, এখন এই মুহূর্তে ছেলে নিয়ে যাবে আমার মেয়ে রেখে যাবে এবং সব খেজ ভাঙে রেখে দেবে। তখন নাজমুল বলছে আমি বৃষ্টিরও বিয়ে করছি, একটা ছেলে হয়ে গেছে, আর সিমকিরও আমি বিয়ে করছি, তো আমি দুজনের একজনেরও ছাড়তে পারবো না, তো হয়তো একটু কষ্ট করতে হবে আপনার মেয়ের কয়েকটা দিন, তারপর আমি সেভারেট করে দেবো দুজনের একটা, এরকম বইলা নিয়ে গেছে আমার।
বিয়ের কত বছর পরে ঘটনা এটা?
এটা এটা তো 2 বছর আগের ঘটনা এখন যেটা বলতেছি।
ওকে, বাট আপনার বিয়ের কত বছর পরে?
আমার বিয়ে তো 2-3 বছর পরে। নিয়ে যাওয়ার পর এরকম হয়েছে, ওর বউ ওর সাথে সবসময় অশান্তি করে, আমাকে নিয়ে অশান্তি করে, ওর সাথে ঝগড়া করলে এটা আমি মানতে পারি না, আমার খারাপ লাগে। তো ওকে সুখী করার জন্য, জাস্ট নাজমুলকে সুখী করার জন্য আমি নাজমুলের বাড়িতে বলছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমি সংসার করি, আমিও ভালো সংসার করি, তোমরা ভালো সংসার করো, ঝগড়া করো না। জাস্ট এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে নাজমুল ভালো থাকুক, নাজমুল সুখী থাকুক, আর সেটাকেই তারা মার করে রাখছে যে অ্যাকচুয়ালি আমি বিয়ে করে নিয়েছি। আসলে আমি বিয়ে করে নিই না, জাস্ট নাজমুলের সুখের জন্য আমার কথাটা বাধ্য হয়ে বলতে হচ্ছে। কারণ আমি দেখতেছি এই কথাটা যদি আমি ফ্যামিলিতে না বলি তাহলে সিনকে ওর অশান্তি দিতেছে, শান্তি দিতেছে না। আমি এই কথাটা আমার একটা কথার জন্য নাজমুল একটু শান্তি পেতেছে, সুখ পেতেছে, ঝগড়া হইতেছে না, যার জন্য বাধ্য হয়ে আমি ওদেরকে বলছি যে দেখো আমি বিয়ে করে নিছি, তোমরা অশান্তি করো না, আমি জাস্ট আমার ছেলেটাকে এখানে মাঝে মধ্যে দেখতে আসি, অন্তত এই জিনিসটা থেকে আমাকে বঞ্চিত করো না, এটাই দেখো আমি আমার স্বামী নিয়ে সংসার নিয়ে সুখে আছি। তারপরে ঝগড়া করে তারপরে তার কিছু বলা নাই। গত রোজার মধ্যে একটা ঘটনা হয়েছে, সেটা হলো যে আমারটা আমি স্বীকার করি সেটা আমারই ভুল হয়েছে, কিন্তু আমি আবেগে ভুলটা করছি, আমি দুঃখে কষ্টে অনেক কষ্টে ভুলটা করছি। আমার ছেলেকে দেখতে দেয় না, গেলে একটু খুলে নিতে পারি না, দেখতে পারি না, মানুষের বাড়িতে যাই চুরি করে দেখতে হয়, যার জন্য আমি আমার ছোট ননাস্টার বিয়ে হয়েছে। ছোট ননাস্টার যে বিয়ে হয়েছে তার স্বামীর আগের বউ ছিল, সেই তরফের একটা মেয়ে ছিল, মেয়েটা মোটামুটি 6-7 বছরের, আমাকে অনেক পছন্দ করে, তা আমি ওই মেয়েটাই নিয়ে আসছিলাম। আমার মেয়েটাকে আনার উদ্দেশ্য হলো যে ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসলে ওরা বাধ্য হয়ে আমার ছেলেটা আমার কাছে দিয়ে যাবে, মেয়েটাকে নিয়ে আসবে,
এক ধরনের জিম্মি করা।
হ্যাঁ, জিম্মি করা, সেটা আমি স্বীকার করি, আগেও করছি এখনো করি, জিম্মি করা আমি এটাই ভাবছি। কিন্তু আমার মনে এটা ছিল না যে আমি মেয়েটাকে একেবারে রেখে দেবো বা মেরে দেবো বা মোটা অঙ্কের টাকা ওদের কাছ থেকে, আমার টাকার লোভটা ছোটবেলা থেকে কোনো সময় ছিল না।
তারপর
এটা আপনার মেয়েটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর নাজমুলকে আমি ফোনে বলছি যে দেখো মেয়েটাকে নিয়ে যাও, এসে সকালে এসে নিয়ে যাও, তবে বিশালকে নিয়ে এসো, বিশালকে দিয়ে মেয়েটাকে নিয়ে যাবো। আমি
আমার ছেলের নাম বিশাল,
হ্যাঁ আমার ছেলের নাম
বিশাল,
ওর দাদা।
ওকে,
আমি নাজমুলকে ডাইরেক্ট বলছি যে দেখো আমি মেয়েটাকে নিয়ে আসার উদ্দেশ্য হলো তুমি আমার ছেলেকে দিয়ে দিবা। নাজমুল বলছে ঠিক আছে তাহলে তারা অফারে দিয়ে সকালে পাঠিয়ে দিই। পুলিশ আমারে ধরে নিয়ে গেল, দাবি করলো অপহরণ মামলা দিবে তারা, তো আমি পুলিশকে দিতে সব বলছি যে দেখেন ওর ছেলেটা আমার, আর ওই ছেলেটার জন্য আমি মেয়েটাকে নিয়ে গেছি। আমি কোনো কিছুই অস্বীকার করিনি, সবকিছু স্বীকার করছি যে মেয়েটাকে জিম্মি করে আমি চাইছিলাম যে আমার ছেলেটা যেটা আমার তারা দেয়, কিন্তু তারা যেভাবে মিথ্যা কথা বলছে আসলে আমি ওগুলো আশা করিনি। আমাদের চারটা ননাস ছিল, ওরা অনেকই ভালো ছিল, ওদের প্রতি আমার অনেক বিশ্বাস ছিল যে ওরা এত বড় ধরনের মিথ্যা কথা যে বলতে পারবে সেটা আমি কখনোই ধারণা করিনি। এরা বলছে আমি এদের কাছে 5 লাখ টাকা দাবি করছি, তারপরে মেয়ের সাথে কথা বলি নাই, এই সেই মুখোমুখি মেয়েকে মেরে ফেলবো, এরকম ধরনের বলছে। আসলে এগুলো আমি কোনো কিছু বলি না, জাস্ট একটা কথা বলছি যে মেয়েটাকে আমি নিয়ে আসছি, মেয়েটাকে তোমরা নিয়ে যাও, আমার ছেলেটাকে দিয়ে দাও, এটা বলছি। তো অফিসারও বুঝতে পারছে যে ছেলেটা আমার, যার জন্য অপহরণ মামলাটা এমনিতেই হবে না। তো পরে এটা নিয়ে অনেক গত রোজা 12 রোজা ইটি হয়েছে, আমার 10,000-20,000 টাকা খরচ হয়েছে, থানা থেকে চলে আসছি, ইফতারের সময় ধরে নিয়ে গেছিল আমাকে, রাত্রে 2টা বাজে তো আসতে হয়েছে আমাকে।
কি করলো আপনাকে থানা?
থানায় কিছুই করে নাই, থানায় জাস্ট একটা স্টামে সই রাখলো যে আমি আমার ছেলেকে আর কখনোই দেখতে যেতে পারবো না আপনাদের বাড়িতে, আমার কোনো অধিকার নাই।
থানা আপনার কাছ থেকে কাজ করে
গেছে? থানা আমার কাছ থেকে কাজ করে নিয়ে গেছে, আর কেন করে নিয়ে গেছে সেটাও আমি জানি, সেটা হচ্ছে যে ও থানা ওর হাত, কারণ আমি আগের বারও যখন আমাকে বের করে দিয়েছিল মেরে টেরে, তখন আমি থানার কাছে গেছিলাম, থানা আমাকে কোনো সাহায্য করেনি,
কারণ পলিটিক্স করে।
হ্যাঁ, এই জন্য করেনি। তো এবারও যখন এই ঘটনাটা হয় গত রোজা, তখনও থানা ওর কাজটাই করে দিয়েছে, আমার কাজটা করেনি। তা আমি যার জন্য আমার একটাই কথা কি জানেন, যে আমার ছেলেটা ভালো আছে আমি জানি, খুব ভালো আছে ওইখানে, কারণ ওরা অযত্ন করতেছে না। আমার যে শাশুড়ি, আমার যে শ্বশুর, নিজেদের শরীরে একটা আঘাত লাগতে দিবে, কিন্তু আমার ছেলের শরীরে আঘাত লাগতে দিবে না, এটা আমি জানি। তারপরেও আমি তো মা, আমার খারাপ লাগে, আমি তো দেখতে পারি না, আমি মানুষের ছেলে মেয়ে নিয়ে একটু বাইরে বের হয় একটু কথা বলে আড্ডা মারে, আমি সেটা পারি না, এটাই আমার দুঃখ। আর আমি একটা কথাই বলবো যে আমার যে ফ্যামিলি, আমার যে মা, আমার যে বাবা, এটা যেন আর কারো না হয়, এরকম যেন না হয়। কেন এরকম হয়েছে? আমি আমার মার সাথে কি এমন অন্যায় করছি? আমি আমার বাবার সাথে কি দোষ করছি? তারা কেন আমার সাথে এরকম করলো? ছোট থেকেই কোনো দোষ করতাম তারা আমাকে মেরে ফেলতো, কিন্তু এত বড় শাস্তি আমার। এখন আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি দিনে আমি কাজ করি, আমার মনটা ভালো থাকে, কিন্তু রাত্রে যখন বাসায় যায় আমার ছেলের কথা মনে হয়, এমনও রাত্র নাই যে আমার ছেলের জন্য আমার চোখ থেকে জল আসে না, আসে, কিন্তু আমি দেখতে পারি না। আমি বিগত 1 বছর হয়ে গেছে, আমি দেখতে পারি না আমার ছেলেকে, আমার এটা নিয়ে এটাই আমার কষ্ট। বিভিন্ন ভাবে চেষ্টা করছে ছেলেকে দেখার জন্য, ছেলের কাছে যাওয়ার জন্য, ছেলের বাবাকে বোঝানোর জন্য, কিন্তু বুঝে নেই তারা। তারা সেটাই ভাবছে যে আমি ওই যে আমার ছেলে প্যান্ডেট অবস্থা আমি করিমের কাছে চলে গেছি, তারা ভাবছে আমি করিমের সাথে একদম সংসার করার উদ্দেশ্যে চলে গেছি। আমি তো ওর ছেলেটা বাঁচানোর জন্য গেছি, আমার মান সম্মানের দিকে তাকাই, আমার ছেলেটার দিকে তাকাই, আমি ওদের কাছে গেছি। কিন্তু এই জিনিসগুলো কেউ কখনো বুঝতে চায় না, এখনো পর্যন্ত বোঝে না, এখনো পর্যন্ত আমি কাউকে বুঝাইতে পারি না আমার মনের কথা।
করিম এখন কি অবস্থায় আছে?
করিম এখন খুব ভালো অবস্থায় আছে, ওই আগের মতোই আছে। আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে, এসে মার সাথে কথা বলা যায় বা দু এক ঘন্টা সময় কাটায় যায়।
আপনার কি নাজমুলের সাথে ডিভোর্স হয়েছে?
হ্যাঁ, নাজমুলের সাথে আমার বিদেশ থেকে আসার পর যখন আমার বাবার সাথে যখন কথা বলার পর নিয়ে গেছিল, তারপর ওদের বাসায় যাওয়ার পরেও আমার ডিভোর্সের কাগজ দিয়ে দিছে। তো আমি এটা এতদিন আমার বাবাকে জানাই নি, তো এখন সবাই জানে।
করিমের সাথে ডিভোর্স হয়েছে?
করিমের সাথে কোনোটাই হয়নি, আর যাওয়া হয়নি, আসাও হয়নি, কোনোটাই হয়নি, ওরকমই আছে। এখন বর্তমানে সবাই আমাকে মোটামুটি পছন্দ করে, যেমন আমার মা, আমার ভাই, ছোট ভাই, ফ্যামিলি সবাই মোটামুটি পছন্দ করে। এই জন্য পছন্দ করে যে আমি এখন ইনকাম করতে পারি, আমি যেটা সরাসরি যেটা সত্য কথা আমি সেটা বলতেছি। আমি আমার মার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমার
আমার ফ্যামিলি
দায়ী সব সময়, আমার ফ্যামিলি আমাকে চাপের উপরে রাখছে। একটা মানুষ যখন নষ্ট হয়ে যায়, মানুষটাকে আদর করে ভালোবাসা দিয়ে মানুষটাকে ভালো জায়গায় আনতে হয়, তাকে যদি চাপের উপরে রাখে সে আরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রিয় শ্রোতা, আমরা একটু প্রথমেই বারবার যে কথাগুলো বলছিলাম আপনাকে, যে একটা মেয়ের জায়গাটা আসলে কোথায়, প্রথম কাজটা হচ্ছে, প্রথম জায়গাটা হচ্ছে তার পরিবার, সেখানে সে ভালো ট্রিটমেন্টটা পায়নি। পরিবারের পরে পরিবার তাকে সঁপে দিল মেয়েদের যে আলটিমেট জায়গাটা, সংসার। সে দেখুন তিনটা সংসার, দুটো সংসার ছিল তার নিজের ইচ্ছাতে না, পরিবারের ইচ্ছাতে, হলো না, সুখের ডাকা পেল না। তিন নম্বর সংসারটা তার নিজের ইচ্ছাতে, সেখানে সে এখনো নাজমুলকে অনেক বেশি পছন্দ করে, তার কথা অনুযায়ী এখনো সে অনেক বেশি ভালোবাসে নাজমুলকে, সে পেল না, সংসার পেল না, পরিবার পেল না, গেল সমাজের কাছে, সেই সমাজ তাকে ইতিহাসের আস্থা করে সবচাইতে নিকৃষ্টতম জায়গাগুলোতে ছুড়ে ফেলে দিল, দিল না সমাজের জায়গা, আসলো মাতৃত্বের কাছে, মা হলো, পেল না সন্তানকে, তাহলে আর বাকি থাকে কি, প্রকৃতির কাছে জায়গা। এখানে আমি তাকে কিছু কোশ্চেন করতে চাই। আপনি তো আপনার নিজের সন্তানকে ফিল করেন, মা হওয়াটাকে ফিল করেন, আপনার সেই সম্ভাবনা কি এখনো আছে, মা হওয়ার সম্ভাবনা বা আপনার পর ভবিষ্যতে কাউকে বিয়ে করা বা এরকম কোনো কিছু?
আমার তো পরিবার থেকে একবার অফার আসছিল বিয়ে করার, আবার বিয়ে করার, তো আমি নিজেই ট্রিটমেন্ট করলাম, দেখলাম যে মা হতে পারবো না, তো যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিয়ে করবো না।
আমাকে একটু খুলে বলবেন, মানে যেখানে বিয়ে হওয়ার কথা হচ্ছিল সেখানে সাথে মা হওয়ার কি সম্পর্ক? মানে আমি ঠিক বুঝলাম না।
সম্পর্ক হচ্ছে যে যার সাথে বিয়েটা হওয়ার কথা ছিল তার বিয়ে সে আগে একটা করছে, তার ওয়াইফের বাচ্চা হয় না, তো যার জন্য সে নেক্সট বিয়ে করবে বাচ্চার জন্য, তো আমার যদি বাচ্চাই না হয় তো সে আমাকে যদি সংসার না করে, যার জন্য আমি আগেই ট্রিটমেন্ট করছি। তো আমি ট্রিটমেন্ট করে দেখলাম যে আমার বেবি হবে না, তো যার জন্য, হ্যাঁ, ডাক্তার বলেছে আমার বেবি হবে না, যার জন্য আমি বিয়েটা তো এমনিতে মত ছিল না, তারপর এটা যখন শিওর হলাম যে বেবি হবে না, তখন তো আরো শিওর হলাম যে বিয়েটা না করাই ভালো।
শেষ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতিও তাকে শাস্তি দিতে ছাড়লো না। এই হচ্ছে নারী, বাংলাদেশের সবচাইতে অবহেলিত একজন মানুষ। আমাদের হেলোইট 920 থেকে আপনি কি শিখবেন সেটা একেবারেই আপনার উপরে ছেড়ে দিলাম। আমরা শুধু বলতে চাই যে এই যে জীবন, এই জীবনে পাওয়ার কি, হারানোর কি, নো কমেন্টস, কোনো মন্তব্য করার নেই, এটাই আসলে চিরবাস্তব, এবং এই চিরবাস্তবতাকে মেনে নেওয়া আসলেই দুঃসহ, দুষ্কর। আপনি হেলোইট 920 কেন আসলেন?
আমি হেলোইট 920 এই জন্য আসছি যে আমাকে কেউ বুঝতে চায় না, আমার কথাগুলো কেউ শুনতে চায় না, আর যাকে বলি সে আমার এই কথাগুলোকে নিয়ে উপহাস করে, এটা আমার ভালো লাগে না, খারাপ লাগে। এই উদ্দেশ্য করে এখানে আসা
যে কেউ অন্তত
আমার কথাগুলো শুনুক, বিশ্বাস করুক, আমাকে বুঝার চেষ্টা করুক যে আমিও মানুষ, আমার ভিতরও একটা মন আছে, আমি রক্ত মাংস করা মানুষ, এটাই মানুষ বুঝুক। আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে সবাই আমার দিকে একবার বোনের দিকে তাকাক, মার চোখে তাকাক, অন্য চোখে যেন না তাকায় আমার দিকে, সবাই কেন আমার দিকে অন্য চোখে তাকাবে, আমি তো কারো না কারো বোনও হতে পারি, কেউ কেন আমার দিকে বোনের চোখে তাকায় না, আমি কি বলবো? আমি আসলে
আপনার সন্তানের জন্য কিছু বলার আছে?
অবশ্যই বলার আছে, আমি জানি আমার সন্তান ভালো আছে, তারপরও আমি সবার তরফ থেকে বলতেছি আমি যেন আমার সন্তানটাকে একটু দেখতে পাই, আমার ওখান থেকে আনার কোন উদ্দেশ্য নেই, ও ওখানেই থাকুক, জাস্ট আমি সবার সাহায্য যাতে আমি ওকে একটু দেখতে পাই। আমার মানে থানা থেকে এমন একটা লিখিত নেওয়া হয়েছে যে আমি ওইখানে গেলে আমার যে কোনো সমস্যা হইতে পারে, আমি ওখানে যেতে পারবো না। তো এটা কেন করা হয়েছে, আমি স্বীকার করতেছি যে আমি কিছু কিছু ভুল করছি, তাই বলে এই নয় যে নাজমুল আমার সাথে ভুল করে নাই, ও আমার সাথে ভুল করছে। তো ওর ভুলটা যদি ক্ষমা হইতে পারে তাহলে আমার ভুলটা ক্ষমা কেন হবে না? ওর ছেলে, ওর রক্ত, আমারও তো ছেলে, আমিও তো গর্ভে ধারণ করছি, আমি কেন দেখতে পারবো না?
প্রিয় শ্রোতা, এই হলো নাজমার জীবনের গল্প। নাজমার জীবনের গল্পের ইতি আমরা এখানেই টানছি। নাজমা সামনের দিনগুলোতে ভালো থাকুক, সেজন্য লাখো শ্রোতার প্রার্থনা থাকবে। নাজমা একটা প্রত্যাশা করে এসেছিল যে আমার কথা কেউ শুনে না, আমরা সেই জায়গাটা থেকে নাজমাকে হ্যালো 920-তে নিয়ে এসেছিলাম। আমরা নাজমাকে লাখো মানুষের সামনে দাঁড় করিয়েছি, নাজমাকে নাজমার জীবনের কথাগুলো লাখো মানুষের কাছে বলতে দিয়েছি, এবং আমাদের বিশ্বাস লাখ লাখ মানুষ আজকে নাজমার জীবনের গল্প শুনেছে। আমরা এতটুকুতেই সন্তুষ্ট, কিন্তু আরো বেশি সন্তুষ্ট হতে পারতাম যদি সত্যি সত্যি নাজমার সেই যে চাওয়াটুকু, যে আমার জীবনে ভুল থাকুক, সবকিছু থাকুক, যেটাই থাকুক না কেন, আমি তোমার সন্তানের জায়গায়, আমি তোমার মাতৃত্বের জায়গায় কোনো ভুল করিনি, আমি আমার সন্তানকে কেন দেখতে পাবো না? সেই জায়গাটাতে যেন তার যে চাওয়া, সেই চাওয়াটুকু যদি পূর্ণ হতো। আমরা হ্যালো 920-র এই পর্বটুকু এখানেই শেষ করছি, ফিরে আসবো একটু পর। গত সপ্তাহে যে জীবনের গল্প গেছে সেটার ফিডব্যাক কি ছিল ফোনে, সেটার নিয়ে আমরা ফিরে আসছি। যাবার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরেকবার বলছি, নাজমাকে নিয়ে রেডিও স্ট্যাটাস, নাজমার ছবি আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে সে কমেন্টস করতে পারেন, নাজমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
কপাল দয়াল খেলো না আমার দুঃখের কপাল, ও আর কত কান দাবি রে দয়াল, কত কান দাবি দয়াল খেলো না আমার দুঃখের কপাল দয়াল খেলো না আমার দুঃখের কপাল। যত্ন করতে পারলাম না তাই শুকাইয়া গেল গাছের ডাল, দয়াল শুকাইয়া গেল গাছের ডাল, গেল না দুঃখের কপাল দয়াল, গেল না আমার দুঃখের কপাল। Hare
বসত করব বলে দয়া, বসত করব বলে পাইলাম না সে সুখের নাগা, জনম যায় বিপুলে আমার জনম যায় বিপুলে ঘরের কাল দেল দুঃখের দুঃখের কতটা নাভিরে পরামার কতকাল নাভি দয়াল দেল নয়া
আর একবার ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সঙ্গে রয়েছেন। 1:40 হচ্ছে সময়, আর জি কিবডিয়াকে আপনারা শুনছেন একযোগে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারে। দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন আমাদের ওয়েবসাইটে www.abcradiobd.fm এ, এবং কালকে যারা এই ওয়েবসাইটটি থেকে আমাদের এই অনুষ্ঠানটি ডাউনলোড করে শুনবেন সাউন্ড ক্লাউড থেকে, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, এটা জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, বারবারই বলে থাকি জীবনের যে কোনো রং আমাদের এই ক্যানভাসে ধারণ করা হয়, হোক সেটা ভালোবাসার গল্প, হোক সেটা আদর কিংবা অনাদরের গল্প, হোক সেটা সাকসেস, হোক সেটা ব্যর্থতার, জীবনের যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের কাছে আসতে পারেন। এই জন্য আমরা বারবার বলে থাকি যে জীবনটাকে যেহেতু সিলেবাসের মধ্যে বন্ধ করা যায় না, জীবনটাকে যেহেতু বিভিন্ন বর্ণিল অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হয়, সুতরাং হ্যালো ইট 920 একটা সিলেবাসহীন অনুষ্ঠান, বিভিন্ন বর্ণকে বিভিন্ন রঙকে ধারণ করার একটা অনুষ্ঠান। হ্যালো ইট 920 সবকিছু মিলিয়ে যদি আমরা এক কথায় প্রকাশ করি, তাহলে আমরা এই অনুষ্ঠানটাকে অনেক আদর করে বলে থাকি জীবনের গল্প। এবং কোন গল্প, গল্প শুনলেই যে কথাটা মনে হয় আমাদের কানে যে ব্যাপারটা ভেসে আসে, কিন্তু আমাদের হৃদয় থেকে যে বিষয়টা উপস্থাপিত হয় সেটা হচ্ছে গল্প, সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমরা এখানে সবসময় আমাদের ফেসবুকেও একটা ট্যাগলাইন দিয়েছি, রিভিল অফ ট্রুথ স্টোরি, মানে আমাদের জীবনে যে জিনিসগুলো ঘটে যায় সেটা যে ধরনেরই হোক না কেন, সেই সব সত্য ঘটনা, সেই সব সত্য জিনিসকে আমরা আদর করে বলছি গল্প। 1:41 আমরা কিছু কমেন্টস পড়তে চাই যারা এতক্ষণ ধরে নাজমার জীবনের গল্প শুনেছেন এবং বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, সেই সব কমেন্টস থেকে আমরা দু একটা কমেন্টস আপনাদের জন্য পড়তে চাই। স্বপ্ন পথিক লিখেছে, আর কোন মেয়ের ভাগ্য যেন এমন না হয়, একটু বিবেককে জাগ্রত কর হে বিবেকহীন জাতি। অসীম মজুমদার লিখেছে, নাজমা আপু তোমার কোনো দোষ নেই, লাভ ইউ সো মাচ। সম্রাট লিখেছে, সম্রাট রহমান তন্দ্রা, হ্যাঁ সম্রাট রহমান তন্দ্রা লিখেছে, ভাই আপুর জীবনে যে কষ্ট কেমনে পারে মানুষ এমন করতে। রুমানা ইভা লিখেছে, আপু আপনি অনেক সহ্য করেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করুন। নূরে আলম মেঘনা কুমিল্লা থেকে লিখেছে, নাজমার জীবনের গল্পটি শুনে নিজের কাছে খুব খারাপ লাগলো, ভাইয়া আমি আসলে খুব দুঃখ প্রকাশ করছি যেন নাজমার মতো আর এরকম কোন মেয়ের জীবনে না ঘটে, আর কোনো বাবা মা যাতে এরকম ভুল না করে তাদের প্রতি আমাদের অনুরোধ। শেখ আনিস লিখেছে, কিছুই বলাননি। তন্ময় টিপু সুলতান বীর তিনি লিখেছেন, মানুষের জীবনে জীবনটা হচ্ছে একটা স্টোরি, বাট তবুও মানুষ স্বপ্ন দেখে, প্লিজ জীবনটা নষ্ট করার কোনো দরকার নেই এরকম। ইসমাইল হোসেন আমাদেরকে লিখেছে, বাবা মায়ের ভুলের কারণে নাজমা আপুর মতো অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। প্রিন্স বিহান লিখেছে, একটা মানুষের লাইফ এত এত বেশি টুইস্ট থাকে যে হিন্দি সিরিয়াল কেউ হার মানায়। আমরা এই জন্যই, আপনি আপনার মতো করে প্রকাশ করেছেন, হয়তো হিন্দি সিরিয়াল খুব বেশি দেখেন, এবং এই জন্য কিন্তু আমরা সব কথা সবসময় বলে থাকি একটা কথা, যদিও কথাটা আমার না, কোনো একজন বিখ্যাত জ্ঞানী মানুষ বলে গিয়েছিলেন, আমি তার নামটা মনে করতে পারছি না, যদি আপনাদের কারো জানা থাকে আমাকে জানিয়ে হেল্প করবেন, সেটা হচ্ছে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ওকে, নিশাদ জাহান লিখেছে, শুনে মনটা খুব খারাপ লাগছে, মেয়েরা সত্যিই খুব অসহায়। কামাল প্রিন্স লিখেছে, আসলে কার জীবন কেমন হয় বলা যায় না। মোহাম্মদ রহমতুল্লাহ লিখেছে, ভাইয়া নাজমা আপার জন্য খুব খারাপ লাগছে, তার জীবনটাকে আমাদের, তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। উচ্ছ্বাস নিথর লিখেছে, মানুষের জীবন কতটা ভয়ানক হতে পারে, নাজমা আপু জীবনের গল্প থেকে আমরা শিখলাম এবং সেখানে অনেক কিছুই শেখার আসে। নাহিদ আখন লিখেছে, নাজমা মূলত আমার বিবেক থেকে বুঝলাম তোমার জীবন নষ্টের কারণ তোমার পরিবার। সুরভিত সৌরভ লিখেছে, যারা নাজমাকে কোন একটি পর্যায়ে খারাপ ভাবছেন তার জীবনের গল্পে, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের জীবনকে পর্যালোচনা করলে আমরাও হয়তো বা দেখব আমাদের জীবনেও এমন কিছু ঘটনা আছে যা সমাজ বিরোধী, কিন্তু কেউ জানে না, আর নাজমারটা সবাই জানে। এটাই নাজমার সাথে আমাদের পার্থক্য। হায়রে জীবন, বড়ই নিষ্ঠুর। সোহেল করিম লিখেছেন, নাজমা আপার এই অবস্থার জন্য আমাদের সমাজের কিছু নষ্ট মানুষই দায়ী, যারা একজন নাজমার সরলতার সুযোগ নিয়ে নষ্ট করে দেয় হাজারো নাজমার সুন্দর স্বপ্ন। মেহেদী হাসান লিখেছে, নাজমার এই অবস্থার জন্য দায়ী সমাজ। নাজমুলের জীবনে নাজমা নামটা অক্ষয় না হলেও নাজমার কথাগুলো আমাদের জীবনে আদর্শ ভাবে অক্ষয়। আমরা ইয়াসিন রাজুর কথা পেয়েছি, লিখেছে, ভাইয়া সত্যি অন্যের ছেলের কথা শুনে খুব খারাপ লাগছে, ওনার ছেলের কথা শুনে, এবং আল্লাহ ওনার সহায় হোক। এরকম অনেক অনেক কমেন্টস আমরা এখানে পেয়েছি, এবং সবগুলো কমেন্টস তো আমরা আসলে পড়তে পারবো না, আর কিছু কমেন্টস আমরা একটু পড়তে চাই। আমরা একটু পরে ফেসবুক থেকে কমেন্টস গুলো হয়তো বা নেবার চেষ্টা করবো। বিশেষ করে একটা কমেন্টস আমি পড়বো, সেটা হচ্ছে নাজমুল রনি লিখেছে যে, আজকে যে গল্পটা শুনলাম সে গল্প থেকে জীবনের যে কোনো পর্যায়ে, তার অনেকগুলো মানে টানা পড়েন এবং অনেকগুলো অধ্যায় রয়েছে, যে নিজের জীবনের জন্য যে কোনো একটি অধ্যায়কে অনেক অনেক বেশি কাজে লাগানো যাবে। সবশেষে নাজমাকে অনেক অনেক শুভাশিস এবং শুভকামনা জানিয়েছেন অনেক অনেক বন্ধু। আপনি নিজে যদি সেগুলো পড়তে চান, কালেকশনে রাখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, কারণ আমরা বিশ্বাস করি একজন নাজমাকে আমরা এখানে তুলে ধরেছি, এবং বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার নাজমা আছে যাদের কোনো না কোনো ভাবে নাজমার মধ্যে নিজেকে খুঁজে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি, www.facebook.com/hello8920। প্রিয় শ্রোতা, আমরা এর পর্যায়ে গত সপ্তাহে যিনি আমাদের এখানে এসেছিলেন, বিশেষ করে সাথী এবং সাবিত্রী দুটো গল্প আমরা প্রচার করেছিলাম, দুটো সাহসী নারীর গল্প আমরা বলেছিলাম, তাদের নিয়ে আমাদের হাজারো শ্রোতা বিভিন্ন রকমের কমেন্টস পাঠিয়েছেন, সেই সব কমেন্টস গুলো আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই ফোনে। আর ফোনে, ফোন সম্পর্কে সবাইকে একটু কথা একটু দৃষ্টি আকর্ষণ করছি সবার, সেটা হচ্ছে যে ফোনে কিন্তু আপনি চাইলে আপনার স্টোরি বলার পাশাপাশি আমাদের এখানে যারা আসেন অতিথি হয়ে তাদেরকে নিয়ে কমেন্টস করতে পারেন, যেমনটি আমাদের শ্রোতারা করেছেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, এই একটি নাম্বার যেটা হ্যালো ইট 920 এর জন্য নির্দিষ্ট নাম্বার, শুধুমাত্র হ্যালো ইট 920 এর কাজে এটি ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি 9115668। এখানে ফোন করার পর যে কাজটি করতে হবে, এটা রেকর্ড করা হয়, ফোনটা অটোমেটিক্যালি এখানে রেকর্ড হয়। প্রথমে আপনি আপনার নামটা বলবেন, তারপর যে নাম্বারটিতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো, আপনার সেল নাম্বার, সেটা স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর আপনার যেটা বলার থাকে, আপনি যদি চান আমাদের অতিথিকে নিয়ে কোনো কমেন্টস করবেন সেটা করতে পারেন, আপনি যদি চান যে আমাদের এখানে এসে আপনার জীবনের গল্প বলতে চান, তাহলে দুই মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে আপনি আপনার জীবনের গল্প বলবেন, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা এই মুহূর্তে সেই কমেন্টসগুলো একটু শুনবো। সাবিত্রী এবং সাথী সম্পর্কে কে কি বলেছেন চলুন আমরা একটু শুনি, শোনার পর আমরা হ্যালো 920-তে আবারও ফিরে আসছি। হ্যালো 8920,
আমি মোহাম্মদ দীপশিত বলছি, তোরণ ঢাকা থেকে। কালকে যে আপদ আসছিল খাদেজা খাতুন হিন্দু থেকে কনভার্ট মুসলমান হয়েছে, আমি তাকে একটু হেল্প করতে চাই, তার যে মামলাটা চলতেছে সে ব্যাপারে।
আমি সুমন বলছি নারায়ণগঞ্জ থেকে। সাথী আপু এসেছিল তাকে অনেক ধন্যবাদ, সেটা হিন্দু না কিছু করতে পারছে।
আমার নাম মোহাম্মদ সুজন, আমি ঝুনাইদহে বলছি। আমি আজ মাধবী আপার গল্পটা যে শুনলাম অত্যন্ত দুঃখজনক। আমাদের বাংলাদেশে মানুষ এত নিকৃষ্ট যে একটি মহিলার উপরে এভাবে নির্যাতন করাচ্ছে। আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো, এবং যেসব ভাইরা আইনজীবী আছে, পুলিশ ভাইরা আছে, এবং মন্ত্রী মিনিস্টার আছে, সকলের কাছে বিনতিভাবে অনুরোধ জানাবো, মাধবী আপাকে আপ্রাণ চেষ্টা করে এবং সহযোগিতা করে তাকে মিথ্যা মামলা থেকে উদ্ধার করার জন্য আমার সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করার জন্য আহ্বান জানাচ্ছি।
আমি সুহাগ, গতকালকে রাত্রে যে অনুষ্ঠান শুনলাম, শোনার পরে আমার খুব কান্না পড়ছে, কারণ সেই জন্য যে একটা মানুষের উপরে এতটা জুলুম, এতটা অত্যাচার কেন মানুষ করে? আমরাও তো মানুষ, সেও তো একজন মহিলা মানুষ। আমি চাই আল্লাহ পাক যেন তাকে এই মানুষের অত্যাচার থেকে আল্লাহ তাকে হেফাজত করে। আমি সেই মাকে বলছি, মা তোমার পাশে ঠিক থাকবো না থাকুক, কথা দিলাম আমি তোমার পাশে থাকবো, নিজের সন্তান মনে করে আমাকে তোমার পাশে রাখতে পারো।
আমি মোহাম্মদ সাইদুর রহমান, আমি বলছি মুন্সিগঞ্জ সিরাজ দিকান থেকে। হিন্দু থেকে মুসলমান হয়েছে খাদিজা, তার নাম সাবিত্রী, তার জীবনের ইতিহাস শুনে আমি খুবই মর্মাহত, এবং তার পিছনে যে বাড়িঘর নিয়ে দালালরা তাকে অত্যাচার করতেছে, সেই জন্য সংশ্লিষ্টদের প্রতি আমার অনুরোধ, তারা যেন তার পাশে দাঁড়ায় এবং থানা পুলিশ এরা যেন তাকে সহযোগিতা করে। এর বাড়ি এই পাবে আশা করি, যদি প্রশাসন তার পক্ষে থাকে।
আমি মোহাম্মদ নাসির উদ্দিন খান্নার দিল্লি থেকে বলছি। আমি এই প্রতিবন্ধীকে কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারি না, তবে আমার একটু বলার আছে। আমাদের দেশে নানান প্রতিবন্ধীরা বিভিন্ন লোকজনতার মাঝে অবহেলিত হচ্ছে, ঠিক তেমনি এদেশে রেডিওতে ফুটে উঠেছে এক প্রতিবন্ধী সরলতার মন, সেও একসময় মানুষের কাছে অবহেলিত হয়েছিল, বর্তমানে সে সবার চোখের মনি। আমি আশা করি পৃথিবীর সকল মানুষেরা প্রতিবন্ধীদের সম্মানের চোখে দেখে তার মতন।
আমি মোহাম্মদ মুতার হোসেন, আমি মাধবী আপার জীবনের গল্পটা শুনলাম এবং শুনে এত কষ্ট পেলাম যে একজন মানুষ সমাজে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল, ভিক্ষা করে নয়, কারো কাছে হাত পেতে নয়, কিন্তু সমাজের কিছু দুষ্কৃতি লোকদের কারণে সে তা পারল না।
আমার নাম হাফিজা উদ্দিমা, আমি নাঙ্গলটির বলছি। যে কাহিনীটা শুনলাম সাথে, সেই কাহিনীটা সে সত্যি আসলে আমি বলবো যে আমি যে সুস্থ মানুষ হয়ে যা করতে পারিনি, সাথে একজন প্রতিবন্ধী হয়ে তা করতে পেরেছে, আমি সত্যি একটা গর্বের বিষয়। তার জন্য আমি অনেক গর্বিত, তার মতো এরকম একটা নাগরিক বা মানুষের জন্য সত্যি একটা মঙ্গল বয়ে আনতে পারবে, তার জন্য আমি অবশ্যই শুভকামনা। আর দ্বিতীয়ত যে সাহসী নারীর কাহিনী শুনলাম মাধবী, তার জন্য আসলে অনেক অনেক শুভকামনা রইল, কারণ উনি সাহায্য অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, তাই ওনার জন্য অনেক শুভকামনা। আমি চাই যে যারা ওনাকে এত ক্ষতি করলো তারা অবশ্যই তাদের শাস্তি হোক।
আমি মোহাম্মদ হাসান জাহাঙ্গীর বলছি ভাই। মাধবী আপা যে কথাগুলো বলে গেছে, ওনার কথা শুনে আমি অত্যন্ত কষ্ট পাইছি এবং ওনার পাশে আমি থাকতে চাই। আর আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি যে আমি এই নাম্বারটা ফ্রি পাইছি।
হ্যালো 8920। আপনাদের এই কমেন্টস গুলো আমাদের কাছে অমূল্য রত্নের মতো, এবং আমরা বিশ্বাস করি আমাদের কাছে যেরকম, সাবিত্রী কিংবা সাথীর কাছে তার চেয়ে অনেক অনেক বেশি। সাবিত্রীর পাশে সন্তানের মতো থাকতে চেয়েছেন, বলেছেন যে তোমার পাশে যদি কেউ না থাকে মা, তো এই সন্তান তোমার কাছে থাকবে। এর চেয়ে বড় পাওয়া সাবিত্রীর জন্য কি হতে পারে? আমরা সাবিত্রীকে বলতে চাই, সাবিত্রী আপনি সারাটা জীবন ধরে হারেননি, আপনি শেষ পর্যন্ত হারবেন না। হ্যাঁ, হ্যালো 8920-তে এসে আপনি থেমে যাবেন না, আপনি যেভাবে যুদ্ধ করে হ্যালো 8920-তে এসেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত আপনি যুদ্ধ করে যাবেন, কারণ জীবনে যুদ্ধ, যুদ্ধই জীবন, এবং সেটা অবশ্যই ভালোর জন্য। আমরা হ্যালো 8920 শেষ করতে চাই। শেষ করবার আগে আপনাদেরকে কিছু স্যাম্পল মিউজিক, স্যাম্পল কল আমরা শোনাবো, যারা হ্যালো 8920-তে আসতে চান তারা কিভাবে বলেন এবং তাদের পরে তাদের সাথে শাকিল কিভাবে যোগাযোগ করে। আমরা যাবার বেলায় আপনাদের সবাইকে একটু বলতে চাই, এখানে এমনও কল আমরা পাই, যেরকম এরকমও কল আমরা পেয়েছি, বিশেষ করে শেষে আমরা যে কলটা বাজাবো। উনি বলেছেন যে এত বেশি নির্যাতিত হন তিনি, নির্যাতিত হবার পরে উনি অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে যেতেন, শুধুমাত্র হ্যালো 8920-র জন্য উনি বেঁচে আছেন। যে এইসব মানুষের জীবনের গল্প শোনার পরে তিনি বেঁচে থাকার মানে উৎসাহ পান, এবং তার জীবনের উদ্দেশ্য হচ্ছে একবারের জন্য হ্যালো 8920-তে আসা। আমরা আপনাকে কথা দিচ্ছি, বোন হিসেবে, ভাই হিসেবে, যেটাই বলেন না কেন, আপনি হ্যালো 8920-তে আসবেন, আপনি সাহস হারাবেন না, আপনি টিকে থাকুন, আপনি যে অবস্থার মধ্যেই থাকুন না কেন, হ্যালো 8920-র টিম আপনার কাছে পৌঁছে যাবে এবং শাকিল আপনাকে ফোন করে বলবে হ্যালো। সেদিনের অপেক্ষায় আপনি থাকুন, আজকের মতো শেষ করছি। আগামী আগামী বুধবার আমি আবারও ফিরে আসবো আমার টিমকে সাথে করে নিয়ে, আমার একজন বন্ধুকে সাথে করে নিয়ে তার জীবনের গল্প আপনাদেরকে শোনাতে। সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথেই থাকুন, আর আগামী রবিবার যাহা বলিব সত্য বলিবতে মুখোমুখি হচ্ছে কে সেটা জানার অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন। হ্যালো 8920।
আমার নাম আফসানা, আমি আজকে যে কাহিনীটা বলবো সেটা হচ্ছে আমার আম্মুর লাইফে ঘটে যাওয়া। উনি একজনকে ভালোবেসেছিল দীর্ঘ 7 বছর ভালোবাসা চলার পর উনাদের দুজনের বিয়ে হয়ে গেছে, তারপরে আরেকটা মেয়ের কারণে উনাদের সংসার ভেঙে যায়, আমার আম্মুর ডিভোর্স হয়ে যায় ওখান থেকে। তারপর আম্মুর সাথে আমার আব্বু বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমার আম্মু গ্রামের বাড়িতে যায়, অনেক ধরনের নির্যাতন হয় আম্মুর সাথে সেখানে, নির্যাতন হওয়ার পরে আম্মু সেখান থেকে চলে আসে। আর এই কাহিনীটা আমার আম্মু তো বলতে পারবে না, এই জন্য আমি চেষ্টা করলাম বলার জন্য, যদি ভালো রাখছেন তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।
আমার নাম মোহাম্মদ আমিন, আমার এক মেয়ের সাথে 12 বছর রিলেশন, 2 বছর রিলেশনের পরে তার বিয়ে হয়ে যায়, তারপরে সে আবার আমার জীবনে ফিরে আসলে আমি তাকে মেরে দিই। গত 1 বছরে সেই মেয়েকে আমি তার লেখাপড়া থেকে শুরু করে সবকিছু তাকে আমি চালিয়েছি, হঠাৎ করে সে আমার সাথে ব্রেক আপ করছে এমন ভাবে যে যেন তার কিছুই হয়নি, তার জন্য আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে। আমি এই কথা সবাইকে এই জন্য জানাতে চাই, কোনো ছেলে যাতে কোনো মেয়েকে এতটা বিলিভ না করে এবং এত সৎভাবে ভালো না বাসে।
হ্যাঁ ভাইয়া, আমি আনিতা বলছি গ্যালেরিয়া থেকে, আমার সেল নাম্বার, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি তোমার দৃষ্টি দাম পেয়ে কত অবহেলিত হয়েছি, আমি যদি এই কথাগুলো আপনার কাছে বসে হতো আমার দেখতে অনেক হালকা হতো, আমার কথা কেউ শুনতে চলে প্লিজ ভাইয়া আমাকে সুযোগ দেন, আমি নিশ্চয় আপনাদের হ্যালো কিছু কাজ থেকে।
আমার নাম ইমরান, আমি একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসতাম, সে আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে, আরেকটা ছেলের সাথে রিলেশন করছে, সেই ছেলেটি তার কাছে যা যা পাওয়ার তা পাওয়ার পরে মেয়েটিকে বুঝা চলে গেছে, সে মেয়েটি এখন আমাকে আবার ভালোবাসে। তো আমার সবচেয়ে ভালো একজন কাছের বন্ধু, সে চাইতেছে আমার বিয়ে করাই দিয়ে আমার বিদেশ পাঠাই দিয়ে সে আমার বউ হতে অবৈধ সম্পর্ক করছে। আমি ভাবতে পারি না যে আমার সবচেয়ে কাছের বন্ধু আমার এরকম করবে।
সুনামগঞ্জ থেকে বলছি, আমার নাম ইমরান। আমি যে কোনো কারণে বাড়ি থেকে আমাকে আমার বাবা তাড়িয়ে দিচ্ছে। এখন আমি ঢাকা রাস্তা দিয়ে ঘুরছি আর চাকরির সন্ধান করছি, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ঢাকা শহরের মাঝে প্রকাশ্য দিবালোকে রাত বিক্রি করা হচ্ছে এবং যুব সমাজ তা প্রকাশ্য দিবালোকে গ্রহণ করছে। এরকম যদি ঢাকা শহরে হয় তাহলে অন্যান্য শহর গুলোর অবস্থা কি হবে? তো এগুলো আমি এবিসিডিতে বলার জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি।
আমি রাখি, আমি আমার জীবনের কিছু গল্প বলতে চাচ্ছি। আমি একটা অসম প্রেমের গল্প বলতে চাই যা কখনো এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি। আমি বড় হয়েছি, মানুষ হয়েছি একটি সংস্থাতে। আমি আমার জীবনের কিছু গল্প, জীবনের কিছু অনুভূতি, কিছু স্মৃতি আপনাদের সবার সাথে, লক্ষ লক্ষ শ্রোতার সাথে শেয়ার করতে চাই।
আমার শেখ মামুন আহমেদ বলছি। পরকীয়ায় জড়িয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিছি। পরকীয়ার কারণে আমার ফ্যামিলি আমার সাথে কেউ কথা বলে না। আমার একটা ছেলে আছে 7 বছরের, সেই ছেলেটাকে আমি জব্দ করতে যাই এবং এরপরে আমার স্ত্রীকে আমি জব্দ করতে যাই, পরে আমি আত্মহত্যা করতে চাই। পরে সেদিন ছিল 12/6 অনুষ্ঠানটা আমি শুনি, শোনার পরে আমি আত্মহত্যার সিদ্ধান্তটা ঘুরিয়ে ফেলি এবং সেদিন থেকে প্রতিজ্ঞা করি আমার জীবনটাকে এবিসি রেডিওর মাধ্যমে আমি নতুন করে গড়ব।
বড় হয়েছে কিন্তু লেখাপড়া করতে পারি না। এখন একটা ব্যবসা দিচ্ছিলাম, প্রায় 5-6 লক্ষ টাকা আমি ধরা খেয়েছি। কি বলবো, আমার পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ আমার আপন, আমার আব্বু। টাকাগুলো নিয়েছি আব্বুর মাধ্যমে, সবগুলো আমার আব্বুর মাথায় বোঝা যাবে। আমি আজকে 1 বছর যাবত পালিয়ে গেছি ভাই। তো আমার একমাত্র মোটর ছোটার কারণে যদি আমি একটু লেখাপড়া জানতাম তাহলে হয়তো এরকম দুঃখ আমার হয়েছিল।
হ্যালো, আমার নাম কাঞ্চনা, আমি থাকি ঢাকায়। আমি আমার কাহিনীটা সবার সাথে শেয়ার করতে চাই, কারণ আমি খুব অল্প সময়ে বিয়ে করে ফেলছি। এ সময়ে আমার পড়াশোনা করার কথা বা আমার কেয়ার নেওয়ার কথা, বাট আমি সে সময় কেয়ার নিতে পারিনি। আমার লাইফে এখন কিছু প্রবলেম হচ্ছে, আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। তবে আমি আমার লাইফ ফিউচারে শেয়ার করতে চাই।
এজি বকুল আমার নাম। আমি একজন নির্যাতিত স্বামী। আমার স্ত্রীর নির্যাতনে আমি বিভিন্ন অপকর্ম করছি। আমি কয়েকবার আত্মহত্যার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আপনার এই এবিসি রেডিওর জীবনের গল্পের অনুষ্ঠানটি পরে পরে শুই না, আমার মনে একটা আশা ছিল যে মৃত্যুর আগে আমার জীবনের গল্পটা যদি বলে যেতে পারতাম।
Downloaded from FusionBD.com.